exclusively on FusionBD.com.
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটসে আরো একবার। আপনারা যেটা শুনছিলেন আমাদের অনুষ্ঠানের থিমে যেটা রয়েছে, যে সিক্রেটস আসলে কি, আমরা ভুল বা অপরাধকে একটু অন্যভাবে ডিফাইন করতে চাই, যে ভুল অপরাধ সেটার জন্য যে শাস্তি, সেটার জন্য যে প্রতিকার, তার আগে বরং প্রতিরোধ প্রয়োজন। ভুল বা অপরাধের শাস্তিটা দেয়া হয় এই কারণে, যাতে করে তার মতো করে কেউ ভুল কিংবা অপরাধ না করেন। আমাদের এখানে যিনি আজকে গেস্ট, তার কণ্ঠ শুনেই হয়তো আপনাদের পুরো গল্পটা শোনার ইচ্ছা করবে। কিন্তু একটা বিষয় আমরা অবশ্যই খেয়াল রাখব, তার দিকে আঙুল তোলা আমাদের উদ্দেশ্য নয়। তার মতো করে যাতে সমাজে আর কেউ কখনো ভুল না করেন বা ভুল করার পরিস্থিতি কারো যাতে তৈরি না হয়, সেটাই হচ্ছে আমাদের সিক্রেটসের মূল উদ্দেশ্য। চলুন শুরুতেই গিয়ে রয়েছে আমার সঙ্গে, একটু পরিচিত হই, কি নাম বলবেন আপনার?
নদী।
নদী, নদী হচ্ছে আপনার নাম। বর্তমানে বয়স কত?
22 বছর শেষ, 23 বছর পার আছে।
23 বছর। আপনি কি করেন পেশায়?
আমি পেশায় এখন ফ্রি বাসায়।
আচ্ছা, এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনি সিক্রেটস অনুষ্ঠানটা সম্পর্কে জানেন এবং এই অনুষ্ঠানে মানুষ নিজের ভুলগুলো অপরাধগুলো এখানে কনফেস করে, স্বীকার করে এবং আপনি সেটা করতে যাচ্ছেন পুরো অনুষ্ঠান জুড়েই। কিন্তু তার আগে আমাকে একটু বলেন যে কেন আসলেন?
কারণ আমার জন্য কয়েকটা জীবনই নষ্ট হয়েছে, কষ্ট পাইছে। আমার মনে হলো অনুষ্ঠান শোনার কারণে আমি যদি এই অনুষ্ঠানের যে আমার কথাটি বলি, আমার মতো ভুল জানি
না করে,
আমার মতো কেউ জানি আর কেউকে কষ্ট না দেয়।
ওকে, আমরা শুরু করতে পারি, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব, ঠিক আছে? আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে এটা আগে বলেন।
আমি 3 বছর যাবত আপনার অনুষ্ঠানটা শুনছি, কিন্তু এখন মনে হলো আমি নিজেই একটা অপরাধী। আমি কার অপরাধের গল্প শুনি? আমি নিজেও যা বলি তাহলে অনেক মানুষ সতর্ক হয়ে যাবে। কিবরে ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আপনি কেন ওই চ্যানেল থেকে না বলে চলে আসছেন?
আচ্ছা, আপনি প্রশ্নটা অনুষ্ঠান শুরু হওয়ার আগে বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি বলেছিলাম যে আপনি আমাকে অনুষ্ঠানে করেন, তাতে করে এটা অনেকেরই বিষয়টা জানা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে এটা না বলা না, এটা আমি যখন একটা রেডিও থেকে অন্য কোনো রেডিওতে যাচ্ছি, তখন আমি যদি বলি যে আজকের পর থেকে আমাকে শুনতে পাবেন ঢাকা এফএম এ, ওই রেডিওতে বসে এটা খুবই নন প্রফেশনাল শোনা যায় এবং এটা ওই রেডিও পারমিটও করে না, তাই না? সুতরাং না বলে না আসলে। তবে হ্যাঁ, আমার হয়তো আরো একটু বলা উচিত ছিল যে আমি খুব শীঘ্রই অন্য একটা রেডিওতে জয়েন করতে যাচ্ছি, সেখানে আমাকে আপনারা শুনতে পাবেন। কিন্তু আমি সেটা বললেও যে সেখান থেকে সেটা প্রচার করা হবে এমন তো কোনো গ্যারান্টি ছিল না। হ্যাঁ, এবং আমি জানি যে এরকম অনেক মানুষই আমি এখন পথে ঘাটে, হাটে মাঠে ঘাটে আমার সঙ্গে দেখা হয়ে যায় যে ভাই আপনি রেডিও ছেড়ে দিলেন কেন, ওকেই প্রশ্ন করে অনেকেই। আমি তো ভাই রেডিও ছেড়ে দেইনি, আমি যেদিন থেকে আমার পূর্বের স্টেশন ত্যাগ করেছি, এই ঢাকা এফএম এ জয়েন করেছি, সেদিন তার পরের সপ্তাহ থেকেই আমি রবিবার এবং বুধবার দুটো অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি এবং এই অনুষ্ঠানের কন্টেন্টগুলো সেম, প্রেজেন্টেশনের ধরনটা একটু আলাদা। এবং তারপরও আমি দেখেছি যে অনেক মানুষই এখন পর্যন্ত জানে না যে আমি ঢাকা এফএম এ কাজ করছি, হয়তো ধীরে ধীরে জেনে যাবে আর কি।
হ্যাঁ কিবরে ভাই, কারণ আপনি যেদিন বলছেন আজকে অনুষ্ঠানে লাস্টে দিয়ে আমার কিছু কথা শুনতে পারবেন, সেদিন মানে কি কিবরে ভাই কি বলতে চায়,
এতদিন
সে জন্য অপেক্ষা তো করছে। অপেক্ষা তো করার পর দেখি সে আর চ্যানেলে থাকবে না, সে কোথায় যাবে, কি কারণে যাবে, কারণটা তো কি একটু তো জানাবে না, ফেসবুকে তো জানাবে। এর জন্য জানেন আমি অনেক কান্না করছি, সেদিন রাত আমার ঘুমই হয়নি, কারণ আপনাকে আমি কখনো দেখিনি, আজকে আমার জীবনে প্রথম দেখা। তারপর আপনি কণ্ঠ শুনে আর আপনার ব্যবহার আচার এতটা ভালো, সেটা
আমার কিছুটা বিব্রত লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের এই ভালোবাসা নিঃসন্দেহে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া, সৃষ্টিকর্তার কৃপা। আমরা মূল জায়গাটা থেকে শুরু করতে চাই, বুঝতে পেরেছি অনেকে কষ্ট পেয়েছেন কিন্তু ধীরে ধীরে খুঁজে পাবে আমাকে, আমি এটা বিশ্বাস করি, কারণ বাংলাদেশের লার্জেস্ট নেটওয়ার্ক হচ্ছে ঢাকা এফএম এর। সো টুডে অর টুমরো সবাই এটা জানবে, খুঁজে পাবে। ওকে, নদী একেবারে ব্যাকগ্রাউন্ড যেটা বোঝাচ্ছি যে আপনি যে আজকে যে জায়গাটায় এসে উপনীত হয়েছেন এবং আপনি বুঝতে পারছেন যে আপনার যে ভুলগুলো অপরাধগুলো সেই ভুল আর অপরাধের পেছনে তো একটা শক্তিশালী কারণ আছে। সেই ছোটবেলা থেকেই আমি শুরু করতে চাই যে কিভাবে আপনি ধীরে ধীরে এই জায়গাটায় এসেছেন।
আমার মা হারা তিন ভাই, আমরা তিন বোন দুই ভাই, তখন আমার বড় বোন হলো, তারপরে আমি হলাম, তারপর আমার আরেকটা বোন হলো। এই কারণে আমার আম্মু আমার ছোট খালাম্মার কাছে আমাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার কারণে তখন আমার খালাম্মার শুধু নতুন বিয়ে হয়েছে, আমি শুনছি বড় হয়ে, তখন তার কোনো ছেলে মেয়ে ছিল না, তার হাজবেন্ড দেশের বাইরে থাকতো, এই জন্য আমার ছোট খালাম্মা আমাকে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে তারপরে আমার মা আমার কোনো খরচপাতি দিত না, আমার বাবাও দিত না, আমার খালাম্মা চাইতো না, বলতো আমার হাজবেন্ড বাইরে থাকে, তুই থাক, আমারই তো মেয়ে, বোনের মেয়ে, আমার মেয়ে। বয়স যখন পাঁচ বছর তখন আমার আরেকটা আমার খালাম্মার ঘরে আমার একটা বোন হলো। বোন হওয়ার পরে তারপরে আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমি স্কুলে যাওয়ার সময় আমার বোনকে দিয়ে আসি, আবার নিয়ে আসি। তারপরে আস্তে আস্তে যখন আমি সিক্সে উঠলাম, আমি আবার খুব সাইকেল চালাতে পছন্দ করতাম। আমি সাইকেল নিয়েই, স্কুলটা অনেক দূরে ছিল, সাইকেল চালিয়ে স্কুলে যাইতাম। সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে মানে কয়েকটা ছেলেই মানে প্রশ্ন করতো, এই মেয়েটা কেন সাইকেল চালিয়ে স্কুলে যায়, সবাই তো এইভাবে সাধারণভাবে যায়, পেয়ে হেঁটে যায়, এই মেয়েটা কেন এই সাইকেল চালা যায়, আমরা ওই মেয়ের পাশাপাশি যাব। ঠিক আছে, যা কাছে নিয়ে আমি কখনো প্রশ্ন করি না। তারপরে একদিন একটা ছেলে বলল, নদী তুমি কেন সাইকেল চালায় স্কুলে যাও,
কোন ক্লাসে?
আমি তখন সিক্সে ভর্তি হয়েছি।
বললাম
কি, দেখো আমাদের বাসা থেকে অনেকটা লেট হয়ে যায়, আমার বোনকে স্কুলে পৌঁছাইতে আমার স্কুল যাইতে হয়, আমার পায়ে হেঁটে যাওয়ার এত সময় নাই, এই জন্য আমি নিজে সাইকেল চালাইয়া যাই। তারপর বলল ঠিক আছে যাও, এইভাবে তো ছেলেরা খারাপ ভাবে, গ্রামে একটু গ্রাম সাইডে এটা শহর হলে চলতো। আমি প্রতিদিন সাইকেল চালাই ওখানটা যাই, ছেলেটা প্রতিদিন দোকানে বয়ে থাকে, শুধু আমাকে ফলো করে, আমি আবার স্কুল ছুটি হওয়ার টাইমে বসে থাকে, যাওয়ার সময় বসে থাকে। একদিন আমি মেলাতে, বাড়ির পাশে মেলা হয়, বিরাট বড় মেলা, সেই মেলাতে গেলাম। মেলাতে যাওয়ার পরে সে আমার জন্য একটা গোলাপ নিয়ে দাঁড়ায় আছে, বলে নদী এটা তোমার জন্য। আমি কেন, এটা আমার জন্য, আমি এই গোলাপ দিয়ে কি করবো? গোলাপ তোমার চুলে পরবা, মেয়েদের চুলেই তো গোলাপ খুব সুন্দর লাগে। আমার আচ্ছা ঠিক আছে, পরে তারপরে আসলাম। তারপরে এইভাবে সিক্স এর জীবনটা পার হয়ে গেল, ছেলেটা এভাবে শুধু তাকাই থাকলো। তারপরে সেভেন উঠলাম, উঠার পরে আর তার সাথে দেখা হয় না, সে কোথায় জানি চলে যায়। তারপর আমি এটে উঠলাম, এটে উঠার দুই মাস পরে বিয়ে দিয়ে দিবে, আমাকে আর পড়াশোনা করাবে না, আমি অনেক দুষ্টু, সাইকেল চালা স্কুলে যাই, মানে আমাকে আর বিয়ে দিয়ে দিবে। একটা ছেলে আমাদের এলাকায় মেয়ে দেখতে গেল, মেয়ে দেখার পরে সে মেয়ে বাসায় ছিল না, আমি স্কুল থেকে আসছি, সে আমাকে রানিং অবস্থা দেখে আসলো। দেখে আসার পরে বলো কি, এই মেয়েটা কার? আমি এই মেয়েটা, আমি তো মেয়ে দেখতে আসছি, এই মেয়েটাকে আমার ভালো লাগে, লাগছে, আমি একটু তার ফ্যামিলির সাথে কথা বলতে পারি? তারপরে একজনকে প্রশ্ন করলো, এই মেয়েটা বাড়ি দেখাই দিল, ও যে মুখ বাড়ি যান তৈলে পায়ে দেবে। তারপর যাওয়ার পর আমার, আমি তো তখন বাসায় ছিলাম না, আমার
ক্লাসে পড়েন তখন,
আমি তখন এইটে
ক্লাসে এইটে পড়ে,
হ্যাঁ। তারপরে আমার বোমার সাথে কথা বলো, বলো আচ্ছা মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিবই, তাহলে তোমার বাবা মাকে নিয়ে এসো। তারপর ছেলের বাবা ছিল না, মা ছিল, তারা খুব ছোট ফ্যামিলি ছিল, এক ভাই এক বোন ছিল, আর বোনের শুধু একটা মেয়ে ছিল। তারপরে তারা আসলো, আসার পরে এক দেখায় আন্টি পড়ায় রেখা গেল, বিয়ে হোক আর না হোক আন্টিটা পড়ে থাক। তারপরে পরে আমাদের ফ্যামিলিতে গেল, যাওয়ার পরে কিনো রকম, মানে তখন আমার বাবা মার চিন্তা ছিল আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো, সে যে রকমই হোক। আসলে কিন্তু তখন আমার বয়স রানিং 14 বছর চলতে ছিল, তখন আমার হাজবেন্ডের বয়স পড়াই 40-এর কাছাকাছি হয়েছে, কিন্তু তার টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এর জন্য বিয়ে দিবে, ছেলে হোক না বয়স্ক, হোক বয়স, তা তো টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মান সম্মান আছে, দিয়ে বিয়ে, মেয়ে তো অবশ্যই হ্যাপি থাকবে, সুখে থাকবে। তারপরে আমি তো ছেলেকে যে একদিন দেখছিলাম, তারপরে মানে পরে শান্তি পরে রেখে গেল, তারপরে একদম সরাসরি বিয়ে। তারপরে বিয়ে ভালোই হয়েছে, মানে দুমদাম করে বিয়ে হয়েছে। বিয়ে হলে হওয়ার পরে আমাকে যখন বাসা নিয়ে আসলো, তখন আমি দেখি, তারপর এখন নিজের চোখের সামনে দাঁড়ায় দেখি কি, যখন বাসর রাত্রে এটা কার সাথে বিয়ে দিয়েছে, সে তো আমার মনে হয় আমার বাবার বয়সের সেম সেম, সে আমাকে এই ছেলের সাথে কেন বিয়ে দিলে? আমি তারপর তাকে বললাম, আপনি আমাকে কেন বিয়ে করলেন? আমি তো তোমাকে বিয়ে করছি, তোমাকে একা বিয়ে করি, তোমার বাবা মাকে সাক্ষী রেখে বিয়ে করছি, তাহলে বিয়ে করছে, তারপর ঠিক আছে সংসার করতেছি। তখন স্বামী কি জিনিস আমি বুঝতাম না, মাঝে মাঝে শাশুড়ির সাথেও ঘুমায় থাকতাম, মানে এই রুমও ঘুমায় থাকতাম, ওই রুমও ঘুমায় থাকতাম, মানে কিন্তু ই ছিল না। তারপরে বললাম কি, আমাকে এখন একটা ফোন কিনে দেবেন, আমি তো বাবা মার সাথে কথা বলতে হয়, কি বলবেন ওকে, এখন তোমার ফোন কেনার দরকার নেই, এখন তুমি ফোনটা কি করবে, তুমি তোমার যখন একটা বেবি হবে তখন আমি তোমাকে ফোন কিনে দেবো, এছাড়া দিব না। আর ফোন তোমার চালানো নিষেধ। আর একটা কথা সে বলে রাখছিল শুরু থেকে, তুমি কখনো পর্দা ছাড়া বাইরে যেতে পারবে না, তুমি সবসময় পর্দা করে বাইরে যাইবা, তুমি বিনা কারণে গেটের বাইরে বাড়িতে পারবে না। আমার সে এখনো পর্যন্ত গেটের বাইরে বাড়িতে দেয় না, গেটে বাইরে বাড়িতে পারবো না, ঠিক আছে। তখন তো বুঝি না বেরো, গেটে বাইরে না বেরোলে কি হবে, পুরা পাশটা তো ঘরের ভিতরে থাকতেই পাইতাছি, তোর দরকার কি গেটে বেরিয়ে দেওয়া দরকার, তো যাই না। তো এমন কত একদিন সে আমাকে আমাদের আমার বাবা বাড়ি নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে মানে বাবা বাড়িতে আসতেছি, তখন বাসে উঠছে, বাসে ওঠার পরে একটা লোক পাশাপাশি সিটে বসছে, বলছে কি ভাইয়া আপনার মেয়েকে কি শ্বশুর বাড়িতে নিয়ে আইতেছেন। আমি তখন এই কথাটা শুনে কি জানেন না আমি অনেক কান্না করছি। আমি তারপরের থেকে ভাবি তার সাথে আমি আর কখনো বাইরে হবো না, তখন আমি বরখা ছাড়াই বাইরে ছিলাম। যখন এই কথাটা বললো আপনি কি ভাই আপনার মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে আসতেছেন, আমি কি রে আসলে কি আমি এটা ভাবি, সে বয়স সবাই তো ভাবে, না হলে সে কেন এই কথাটা বলবে। তখন আমার হাজবেন্ড প্রশ্নের উত্তর দেয়নি, প্রশ্ন উত্তর না দিয়ে বল আমি কান্না করতেছি, তারপরে সেই লোকটা বুঝতে পারছে আমি তার ওয়াইফই হব এর জন্য কান্না করতেছি। তারপরে বলল থাক মানুষের কথা কি হয়, তারপরে আমি বাসায় এসে কিছু বলিনি, আমি তারপরে এইভাবে শুয়ে আছি। শুয়ে থাকার পরে তারপরে আমার আস্তে আস্তে মানে একটা বেবি পেটে আসলো, বেবি পেটে আসার পরে সে আমাকে এমনি তো বাসা থেকে বাইরে যেতে দেয় না, একদম নিষেধ। এখন যখন দেড় মাস বেবির বয়স পেটে, তখন বলল তোমার এখন থেকে গেটের বাইরে যাওয়া একদম নিষেধ, শুধু ডাক্তার চেক আপ করবে, বাসায় এসে ম্যাডাম আসবে। 12 তারিখে ডেট ছিল, আমাকে 5 তারিখে সিজার করবে, নর্মালে বাচ্চা নেবে না। তবে 5 তারিখে নিয়ে যাওয়ার পরে মানে তখন আমার বয়স 16 বছর, নিয়ে যাওয়ার পরে হাসপাতালে অনেক ডাক্তাররা অনেকটা রাগ হচ্ছে, এত অল্প বয়সের মেয়ে আপনি এখনই মা। তারপর ঠিক আছে অপারেশন হলো, মেয়ে হলো, মেয়ে হওয়ার পরে তখন আমার হাজবেন্ড তো অনেকটাই খুশি, অনেকটা হ্যাপি তার মেয়েকে দেখে, কিন্তু বউ কি হলো সেটা দেখার তার প্রশ্ন ছিল না।
মানে বউয়ের খবর না নিলেও চলবে, মেয়েটা ঠিক আছে কিনা এটা চেক করতে
হবে। আমার মেয়ে হয়ে গেছে, আমার একটা সংসারের ই হয়ে গেছে। তারপর ঠিক আছে মেয়ে নিয়ে অনেকটা হ্যাপি, এখন হাসপাতালে রিলিজ করে আমি বাবা বাড়িতে নিয়ে যাবে, এখন বলে কি না আমার বাড়িতে যেতে হবে। আমার বাবা বলে কি না আমার মেয়ে এখন তোমার বাসায় যে কিচ্ছু করতে পারবে না, এখন ঘাটে তো নামতে পারবে না, আমার মেয়ে আমার বাসায় থাকবে। তারপরে আমার হাজবেন্ড হাসপাতালে বিল সব পরিশোধ করে দিয়ে আমার বাবা বাড়িতে পাঠাইলো, তারপরে নিয়ে আসলো 12 দিনের দিনে। নিয়ে আসার পরে বেবিটা আস্তে আস্তে মানে ই কথা মানে এমন ভাবে টক করতেছে জানি সে আমাকে ভুলে থাকতে পারে, আমাকে ভুলে থাকতে থাকতে সব সময় দাদুর কাছে থাকে, মানে ওর দাদিকে দাদু বলা শিখাইছি, মানে দাদা তো নাই আল্লাহ দাদুর কাছে থাকতো। আর ওর আব্বু তো মিরপুরে একটা দোকান আছে জামা কাপড়ের, দোকানে থেকে রাত্রে 11টায় 10টায় যাই বাবা সবসময় তাদের কাছে রাখতো, আমাকে দিত না তেমন একটা, খাওয়া পড়া গোসল যা আছে সব করতো। করার পরে তারপরে একদিন তার আস্তে আস্তে দেখি কি তার শরীরে পরিবর্তন আসতেছে, মানে সে স্বাভাবিক ভাবে সুস্থ না, আমি দেখতেছি মা শুধু অসুস্থ হয়ে যাচ্ছে।
মানে আপনার মেয়ের কথা বলছেন আপনি?
না আমার হাজবেন্ডের কথা বলছি।
আচ্ছা,
মানে সে মানে সেখান থেকে কি অসুস্থ হয়ে যাচ্ছে, মানে যখন আমি স্বামী কি জিনিস বুঝতাম না, মানে সে তখন একটু আগ্রহ ছিল, যখন আমি বুঝতে চেষ্টা করলাম সে আমার স্বামী, তাকে দিয়ে আমার সবটাই দরকার, তখন সে আস্তে আস্তে তো দুর্বল হয়ে গেল। দুর্বল হওয়ার পরে পরে তারপরে থেকে আস্তে আস্তে কিবরে ভাই মানে সে আলাদা রুমে থাকা শুরু করলো।
এটা বিয়ের কতদিন পরে?
বাচ্চাটা হওয়ার 6-7 মাস পরে থেকে।
আচ্ছা, বাচ্চাটা হলো কত বছর পরে?
বাচ্চাটা বিয়ে 3 বছর পরে হয়েছে।
3 বছর পরে হয়েছে, তার মানে 3.5-4 বছর পর্যন্ত আপনাদের রিলেশনশিপ একরকম ছিল, ভালোই বলা যেত,
মানে একরকম না, মানে তখন আমি স্বামী কি জিনিস
তখন আপনি বুঝতেন না, কিন্তু
মানে যা স্বাভাবিক চলত।
আচ্ছা, কিন্তু তারপরে যখন আপনি বোঝা শুরু করলেন,
যখন
সেই সময়টাতে সে আলাদা রুমে থাকা শুরু করলো, তাই বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আজকে যেই সিক্রেটসটা এখানে রিভিল হচ্ছে সেটা একটা মানুষের ব্যক্তি জীবনের গল্প, কিন্তু এটা আমাদের সমাজে কিন্তু এই ঘটনা একক না, খুব বেশি রেয়ার না। এই ভদ্রমহিলা কত বড় ভুল করেছে বা কত সিক্রেটস সে আজকে এখানে রিভিল করবে সেটার ব্যাকগ্রাউন্ডে রয়েছি আমরা। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরব, মাত্র 2 মিনিটের বিরতি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment.
ওকে প্রিয় শ্রোতা, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। এই অনুষ্ঠানটি অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের ইউটিউবে আপলোড হচ্ছে, আপনি চাইলে ইউটিউবে চলে আসতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আপনার সেলফোনে আপনি জানতে পারবেন আমরা কখন কখন নতুন কন্টেন্ট আপলোড করছি। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে। সেটা হলো, বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র দুই দিনের জন্য অফারটি দেবার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরো একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী দুই দিন আবার ওই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসেছে আমার জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে যেটা করতে হবে, আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নম্বরে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না। শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন অ্যাডভান্স অর্ডার ঢাকা সহ সারা বাংলাদেশে। হ্যাঁ নদী, আমরা যেখানটায় ছিলাম তারপর
আমি মানে মাঝে মাঝে বলি কি আপনি কেন এরুমে থাকেন, বলে আমার তো কাজ থাকে, ব্যবসা বাণিজ্য করি, ব্যস্ত থাকি, তোমার কাছে তো মানে এতটা বেশি বয়সে এত রাত পর্যন্ত রাত্রে যারা কাজ করলে হিসাব টিসাব করলে তুমি তো বিরক্ত হবে। আমি করি সব সময় আপনি তো কাজ করে আমার রুমে যেতে পারেন, আমি মানে আমি ঘুমাইতাম, আমি ভাবতাম সে আসবে, আমি তারপরে মানে অপেক্ষা থাকতে ঘুমাই পড়তাম। এখন দেখি কি রাত পাটে সকাল হয়ে গেছে, এখনো সে আসেনি, ওই রুমে শুয়ে পড়ছে। তারপরে শুয়ে থাকার পরে এমন তারপরে একদিন আমি নিজের থেকে ওই রুমে গেলাম। ওই রুমে যাওয়ার পরে আমি বলছি আমি এখন আপনার কাছে কিছু চাই। এখন তুমি কি চাও? আমি আপনার স্ত্রীর হয়ে যা যেতে পারি তাই চাই। কয়ে সরি আমি এখন দিতে পারবো না। দিতে পারবেন না, কারণটা কি? আমি এখন একটা সন্দেহ ঢুকলো, সে কেন এমনটা করে, কেন একটা স্বাভাবিক ছেলে তো এমনটা করবে না, আমার বিবি হয়েছে দেখে আমার কাছে আসে না, না কি কারণটা কি আমি এখন জানবো। আরো মানুষও তো বিবি হয়, তার হাজবেন্ড কি তাকে রেখে চলে যায়? তারপরে এখন দেখি মানে সে এখন বাসাও আসে লেট করে, মানে ভাবে আমি এখন যদি তাড়াতাড়ি বাসায় যাই সে তো অবশ্যই আমাকে এই প্রশ্নটা করবে, আমার কাছে আসতে যাবে,
এই জন্য সে লেট করে বাসায়
ফিরছে। হ্যাঁ মানে আগে আসতো 9:10 অথবা 10:30, এখন দেখি 12:01 এমন আছে, 2 বেজে যায়। বাসা আসার প্রশ্ন করলে বলে বন্ধুদের সাথে ই ছিল, এটা ছিল, ওইটা ছিল। তাহলে দেখি এখন সে আমাকে কিন্তু সময় দিচ্ছে না, সময় দিচ্ছে না। এমন সময় একটা বিয়ের প্রোগ্রাম পড়লো, নাচ করতে পারি বিয়ের অনুষ্ঠানে, মানে আর কেউ কে দাওয়াত না করলো, মানে বিশেষ করে আমাকে দাওয়াত করবে, মানে
আপনি গিয়ে নাচানাচি করবেন।
ওদিন বিয়েতে তো গেছি, মানে বাচ্চা তখন 9-10 হবে, মানে আমার শাশুড়ি বাবা ভালো ছিল, বলতে আচ্ছা ঠিক আছে তুমি যাও, বাচ্চা তো ফিটে রাখায়, আমি দেখে রাখছি যাও। মানে মানে আমরা মানে একটা বিয়ে হলে সবকিছু আলাদা করে কিনে নিই, যে ধরেন আজকে এই বিয়েতে জামদানি পরবো, মানে সবাই এক কোয়ালিটি জামদানি, মানে ওইরকম সবাই। আমার শাশুড়ি আবার টাকা দিল, বলো আচ্ছা ঠিক আছে নিয়ে আসোগা, নিয়ে আসলাম। তারপরে আমরা পার্লারে সেজে প্রোগ্রামে যাব, যাওয়ার পরে সেরকম পরে আমার হাজবেন্ড কিন্তু যায়নি, তারপরে তো গায়ে হলুদ গেল। তারপর তো বরযাত্রী, মানে হিন্দুদের বিয়ে তো রাত্রে হয়, তাহলে আমাদের এখানে 11:00-12:00 সাবার পোড়াবারে বিয়ে। তারপরে আমাদের মিরপুর থেকে যেতে তো বেশি সময় লাগে না, 12:00 দিকে গেলাম, 3 লোকজনের বিয়ে। রাস্তায় একটা বাজে যায় পৌঁছাই যাবো। তারপরে আমার হাজবেন্ড বরজাতে তো যাবে না, কিন্তু আমাকে যেতে হবে, কিন্তু আমারও এনজয় করতে ভালো লাগে, আমিও যাই, থাক সবসময় তো মন মোটো হয়ে থাকি, চলে যাই মজা করি। তারপরে যখন আমি সাভারে গেলাম পুরাবে যেতে,
আমি এখানে থামিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ইন দ্য মিন টাইম আপনি আপনার, যেহেতু এটা একটা বেসিক নিড মানুষের জীবনে, আপনি আপনার হাজবেন্ডকে কোনো ভালো ডাক্তার দেখিয়েছেন বা সে নিজে কোনো ডাক্তার দেখিয়েছে, বা আপনি তাকে বলেছেন যে তোমার যে শারীরিক সমস্যা আছে সেটা নিয়ে তোমার ডাক্তার কাছে যাওয়া উচিত?
হ্যাঁ, কি ভাবে আমি ডাক্তার দেখাইছি
ওই সময়টাতে, বিয়েবাড়ির ঘটনার আগে
দেখাইছি।
আচ্ছা,
দেখানোর পরে ডাক্তার বলছে সব কিছুর একটা শেষ আছে, মানে আপনি হাজবেন্ড বিয়ে করছে লেট করে ঠিক আছে, কিন্তু আগে বাইরে সময় কাটাইছে, এই কারণে এই জিনিসটা ই হয়ে গেছে।
বাইরে সময় কাটিয়েছে মানে হচ্ছে
তার বাইরে
অন্য অন্য মেয়েদের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওকে, যেটা বুঝতে পারছি যে ডাক্তার যেটা বলল যে এটা আসলে ট্রিটমেন্টে গেলেও এটা কিওর হওয়ার মতো ব্যাপার নেই,
না ঠিক হবে না।
ওকে, ঠিক আছে, বলুন। তারপরে
যে বিয়েতে গেলাম, তারপরে তখন আমার একটা পার্সোনাল সিম ছিল, মানে 2-3 দিন আগে যে হঠাৎ একদিন মানে ওই রাত্রে চিটাগাং থেকে একটা ফোন আসলো রং নাম্বারে। তারপরে আমি খেয়াল করতে পারলাম না, ওয়ান আসলো না টুই আসলো। তারপর বললাম কি আপনি কোন মানে কোন টাইপ ফোন দিয়েছে, বলো কি 22 ফোন দিয়েছি। আমি এই নাম্বারটা আপনি কোথায় পেলেন? বললো কি মন থেকে নিয়েছি। মন থেকে নিয়েছে, মন থেকে নিয়েছেন কেন? নিলাম
মন থেকে, মানে
মানে ওই ছেলেটা মন থেকে নাম্বারটা নিজের থেকে,
মনটাকে
মানে ছেলের মন থেকে।
ও আচ্ছা আচ্ছা, নিজের মন থেকে অজান্তে টিপি টিপি বের করেছে।
হ্যাঁ, ইচ্ছা করে নাম্বারটা বানায় আমার ফোনে কল আসছে। যদি কোনো ছেলে হয় আমি বন্ধু করব, আর যদি কোনো মেয়ে হয় আমি প্রেম করব। ওই কি রিয়া সাহেব কথা কেন বলেন? তারপরে বিয়ে হলো, বিয়েতে মানে ছেলেটা তখন অনেক ফোন দিচ্ছিল, মানে আমিও কথা বলছিলাম। তারপরে আমি ভাবি থাকি একটু ফান করি, মজা করি, একটা বিয়েতে আসছি এমনিতে মজা আরো মজা করি। তারপরে ওই বিয়েতে মানে বিয়ে হতেছে, তারপরে মাঝে যখন ভিডিও আসে তখন ফোনটা আমি রেখে দিই, মানে রাইনা থেকে রেখে দিই। তারপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তখন ভিডিও ক্যাসেট বাইরে এসে তখন দেখে আমার অনেক নাচ, সবার নাচের তো আমার নাচের ই বেশি। তখন আমার হাজবেন্ডকে মানে তারা আবার কিছু নাচ ভিডিও করে রাখছিল ফোনে, ওইটি ফেসবুকে সার্চ, আমার হাজবেন্ডের সাথে ফ্রেন্ডশিপ তো চলে আসছে। তারপর বলে দেখো তুমি বিয়েতে যে এমন করে নাচো, তোমার তো পর্দা ছাড়া বাইরে যাওয়া নিষেধ। আপনি নিষেধ করছেন ঠিক আছে, এতো বাড়ি ঘরে বিয়ে যেতেই হবে, আর তো আমার বাবার বাড়ি এলাকা না, আপনি আপনার এলাকায়। তারপরে বললে ঠিক আছে, আর কখনো কিন্তু বিয়ের প্রোগ্রামে যেতে পারবে না। আমি বললাম এখন আমি আপনার কথা আমি আর রাখতে পারবো না, আপনি আমাকে কোনো দিক দিয়ে হ্যাপি করতে পারতেছেন না, আপনি কোনো কি দিতে তোমাকে হ্যাপি করতে পারতেছি না, টাকা পয়সা যা লাগে সবই তো দিতেছি, আমাকে দিলে কি হবে, আমি তো নিজে অসুস্থভাবে বসবাস করতেছি। তখন মাথায় বুদ্ধি আসলো এইভাবে একা জীবনের থেকে কারোর সাথে বন্ধুত্ব করে জীবন কাটানো ভালো হবে, আমার সময়টা তো কাটবে, আমার মনটা তো ভালো থাকবে, একা একা জীবন মনে হয় চলবে না। কিন্তু
এই যে কথাটা আপনি বললেন, এখানে আমার কিছু জিনিস জানার আছে। একটা যেটা হচ্ছে যে আপনার হাজবেন্ডের একটা বড় সমস্যা ছিল সেটা ঠিক আছে, কিন্তু এছাড়া বাকি যে দায়িত্বগুলো পালন করা উচিত, আপনাকে একটু সময় দেয়া কিংবা অন্যান্য কাজে সহযোগিতা করা, আপনাকে প্রায়োরিটি দেওয়া বিভিন্ন কাজে, এগুলো সে করতো ঠিক মতো?
জি না,
সে করতো
না, না মানে সকালে 8টা থেকে দোকানে যেত, দুপুর সকালেও বাইরে খেত, দুপুরেও বাইরে খেত, শুধু রাত্রে মাঝে মাঝে রাত্রে বাসায় খেত, রাতে তিনও বেলায় সে বাইরে খেত।
তার মানে আপনার সঙ্গে দেখা শুধু রাতের সময়টুকু তাও হতো না, কারণ সে অন্যরূপে থাকত,
স্বপ্নের মতো। কত সময় যদি স্বপ্নের মতো জাগরা পেতাম তাহলে দেখতে হতো না, তো হতো না। আমি আবার মানে অপেক্ষা করতে করতে,
মেয়েটা কোথায় থাকতো? আপনার কাছেই থাকতো?
না, মেয়েটা তার দাদুর কাছে,
দাদুর কাছে থাকতো। তার মানে আপনি সারাদিন একা একা ভাবে কাটতো?
শুধু একা একা থাকতাম, কাজের মেয়ে এসে কাজ করে যেত।
ব্যাকগ্রাউন্ডটা ভালো করে শুনবেন, স্টোরিগুলোকে যারা এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নিচ্ছেন তাদের জন্য আমাদের সরি বলা ছাড়া আসলে কিছু বলার নেই, কারণ এই গল্পটা শুনছেন হয়তো মজার জায়গাটা থেকে অনেকেই, আপনার জীবনেও এমন ঘটনা ঘটতে পারে, সাবধান হন। এবং সবসময় একটা কথা বলি, যে ভয়াবহ বিষয়গুলো এই সিক্রেটস অনুষ্ঠানে উঠে আসে সেগুলো শুধু সেই সব মানুষদের জন্য না, যাতে করে আপনার জীবনে না ঘটে সেই জন্য। সুতরাং আমাদের অনুষ্ঠানের নদীকে আঙ্গুল তুলবেন না, আপনি আঙ্গুলটা আপনি আপনার দিকে ঘোরান, যাতে করে আপনার জীবনটা নদীর মতো না হয়, প্লিজ। সো এই স্টোরিগুলোকে কেউ এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নেবেন না, এই জন্য আমাদের সিক্রেটস এর ট্যাগলাইনটা হচ্ছে সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টের বাইরের কোনো কিছু, এন্টারটেইনমেন্টের চেয়ে বেশি কোনো কিছু, যেটা আসলে শুধু এন্টারটেইনমেন্ট বললে কম বলা হয়। বলুন তারপরে কি হলো?
মানে বিয়ে থেকে আসার পরে মানে সেদিন তো সারা রাত জাগনা ছিল, তারপর বাসে এসে সকালবেলা ঘুম।
এবং আপনি মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে ফেলেছেন যে আপনি কারোর সাথে ফ্রেন্ডশিপ করবেন?
হ্যাঁ, কারোর সাথে ফ্রেন্ডশিপ করবো, একটা বন্ধুত্ব করি, সে তো ডাকার বাইরে, শুধু নেচটাম শুধু কথা, এছাড়া কিছুই না। তারপরে ভাবলাম ঠিক আছে বন্ধুত্ব করি। তারপর আমি আবার কিবিরা ভাই সবকিছু লিখে রাখি, আমার একটা মানে আমি যখন বুঝি তখন থেকে আমার একটা অভ্যাস, যা হবে সবকিছু লিখে রাখি। তারপর ওই ছেলের সাথে মানে কথা বলতে বলতে মানে ছেলেটা দেখে এখন ভালোই মানে ভালো খোঁজ খবর নিতে আছে, হ্যাঁ নদী কি করতাছ, খাইছ, পড়ছ। কিন্তু ছেলেটা আমাকে প্রশ্ন করছিল, হ্যাঁ তুমি কি মেরেজ না আনমেরেজ? আমি বলছি জি না আমি মেরেজ না আনমেরেজ, এটা বলছি, এটা আমার ভুল। তারপর আপনার সামনে বলছি
মানে আনমেরিড,
হ্যাঁ বিয়ে হয়নি। তারপর শেষ মানে এমন কথা অনেক মজা করে কথা বললো, মজা করে মানে দশ দিন কথা বলার পরে এগারো দিনের দিনে
রাত্রে নিশ্চয়ই খুব ভালো লাগছিল,
অনেক ভালো লাগছিল। দশ দিনের পরে এগারো দিনের দিনে সে রাত্রে ফোন দেয়, বলতেছে নদী আমি তো এখন চিটাগাং থেকে
ঢাকা বলতে পারতেন কারণ আপনার হাজবেন্ড
আমার পাশে থাকতো না। তো পরে বলতেছে কি নদী আমি তো এখন ঢাকা আসতেছি। কেন তুমি ঢাকা আসতেছো কেন? তোমার কণ্ঠ আমাকে পাগল করে দিছে, আমার তোমাকে দেখতেই হবে। আমি সত্যি না মিথ্যা? আমি ভাবছি তখন কি সত্যি মিথ্যা কর্তা। তারপরে সে ঠিকই মানে রাতেই বারোটার দিকে ট্রেন থেকে নেমে আমাকে ফোন দিয়েছে, দেখো নদী আমি তো এখন ঢাকা আসছি, তুমি মেয়ে মানুষ এত রাত্রে বাসা থেকে বেরোতে পারবে না, তুমি এক কাজ করো কালকে সকালে আমার সাথে কমলাপুর স্টেশনে দেখা করো। আমিও তো আমার লাইফের প্রথম আজকে ঢাকা আসছি, আমি কিছুটাই চিনি না, আর গাবতলে যাবো কি করে? সেদিন কি ভাই জানেন না এত বৃষ্টি বলার বাইরে, আর আমি কমলাপুর স্টেশনে আমার লাইফে কখনো আসিনি, তাও একটা ভয়ঙ্কর ব্যাপার। তো আমার হাজবেন্ড তো বাসায় না দোকানে, তখন আমার শাশুড়ি মাকে বললাম কি মা
ছেলেটার নাম কি ছিল?
রাকিব।
রাকিব, ওকে।
কিন্তু আমি সবসময় আমার ছদ্মনামই দিতাম, কখনো আসল নাম দিতাম না,
নদী নামই বলতাম।
এখনো পর্যন্ত নদী নামই আছে।
আচ্ছা ঠিক আছে বলো।
আল্লাহ বলতো কি আচ্ছা নদী তাহলে আমি কি দেখো মানে সকাল হয়ে গেছে, পরে ফোন দিতেছে, আমি তখন বৃষ্টিতে ভিজতেছি, পরে কি দেখো দশটা বেজে গেছে তুমি আমার ফোন রিসিভ করো না কেন? আমি কেন তোমার ফোন আমি কেন রিসিভ করবো? আমি তো আসছি তোমাকে মনে নেই, আমাকে সরি একটু মনে নেই, তুমি কি করছো? আমি বৃষ্টিতে ভিজতেছি, তোমার তো ঠান্ডা লাগবে। আমাকে ঠান্ডা লাগবে না। তারপর বলি তুমি কতক্ষণ আসছো? আমি বলি কি আমি তো যা তো কখনো যাই নাই, তাও তো দেড় ঘন্টা দু ঘন্টা রাখতে পারে, জামাও তো পড়তে পারে। তা বলি আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, আমার বিকেলে যাইতে হবে, এখন তো অলরেডি দশটা বেজে গেছে, এমন তুমি আস্তে আস্তে দেড়টা দুটো বাজতে পারে, বিকেলে ট্রেনে আমার যাইতে হবে। তারপর আচ্ছা ঠিক আছে ওয়েট করো আমি তাহলে আসছি। সে আমাকে কিন্তু দেখেনি, দেখার পরে তারপরে গেলাম, যাওয়ার পরে বলতেছে কি তুমি কিসে করে আসতেছো? আমি বলছি আমি তো সিএনজি করে আসতেছি। সে কে আচ্ছা বলো তুমি অ্যাড্রেসটা দাও তোমার পরনে কি মানে, আমি বলছি আমি তাও কিছু দেবো না, দেখি তুমি আমাকে চিনতে পারো কিনা। তারপর কে আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস দিতে হবে না, তুমি আসতেছো তো এটা তো শিওর? আমি হ্যাঁ এটা শিওর। তারপরে বলে তারপর আমি যখন সিএনজিতে নাইমে ভাড়া দিচ্ছি তখন আমাকে সে ফোনটা বলে তোমার মাথায় কি লালন না? আমি হ্যাঁ এটাই নদী? আমি হ্যাঁ। পরে আল্লাহ গেলাম আর একটা ফ্রেন্ড কে নিয়ে আসছিল, এই কথা বললাম, কথা বলে মানে হোটেলে খাইলাম, বিলটা আমিই দিলাম, ওদেরকে দিতে দিলাম কারণ এত দূর থেকে আসতে চিটাগাং থেকে।
সম্পর্কটা কি ছিল আপনার এই
মানে সম্পর্ক মানে তার সাথে যে বললাম না শুধু প্রেমের অভিনয়
মানে অভিনয় তো আমরা বুঝতে পারছি, কিন্তু তখন পর্যন্ত ও কি জানতো যে আপনি ওকে লাভ করেন
ভালোবাসেন? হ্যাঁ সে তখন ভাবতে বলে কি নদী এখন তো আমি তোমাকে দেখছি, তুমি তো আমাকে দেখছো, তোমাকে এখন আমার অপছন্দ? আমি তো ভাবি মনে
মনে আপনি তখনও কথা দেননি
না
নাকি? আমি ঠিক বুঝতে পারছি না মানে ছেলেটা কি জানতো যে
আমি তাকে ভালোবেসে তাকে বিয়ে করব?
এটা ছেলেটা জানতো?
হ্যাঁ এর জন্য সে ঢাকাতে আসছে।
আর আপনার জায়গা থেকে বিষয়টা ছিল টাইম পাস?
হ্যাঁ আমার জায়গা থেকে বিষয়টা ছিল টাইম পাস কারণ আমার হাজবেন্ড আমাকে সময় দেয় না।
এক্স্যাক্টলি। আপনি ছেলেটার নাম কি বলছিলেন?
রাকিব।
রাকিব।
তারপরে বলো কি দেখো নদী তুমি তো আমাকে এখন দেখছো, এখন কি আমাকে অপছন্দ হয়? আমি বললাম কি না পছন্দ তো হয়, তোমার কি আমার অপছন্দ হয়? কাকে না তোমার তো তোমাকে তো মাথায় করে রাখবো যা তো আমি তোমাকে ভালোবাসি। তারপরে আমি বললাম কাকে চলো তোমাকে আমি এখন নিয়ে যাবো। আমি না এটা তো কিভাবে সম্ভব না, আমি তো এখন বাসা থেকে কিছুটাই বলিনি, তাহলে তোমাকে আমার বাবা মা অনেকটাই ই করবে, থানা পুলিশ করবে, তোমার অনেকটা গাবড়ে যাবা। তারপর বলে কি আর কয়েক তাহলে কি করবো? আমাকে যায় তোমার বাবা মাকে নিয়ে এসো। তারপর বলো কি সত্যি বলতেছো তুমি তো পর হয়ে যাবে না? আমি বললাম কি না আমি পর হব না, তুমি যাও। তারপর সে আমাকে আরেকটা সিএনজি করে উঠাই দিল, আমি সরাসরি মিরপুরে চলে আসলাম। চলে আসার পরে ওই গেল, যাওয়ার পরে আমি পরের দিনকে ফোন দাও বলে কি তুমি ঠিক মতো পৌঁছাইছো? বলছে হ্যাঁ আমি ঠিক মতো পৌঁছাইছি, আমি বিকালবেলা আম্মুর সাথে কথা বলবো তোমার ব্যাপারে। আমি আচ্ছা ঠিক আছে বলো। আমার কাছে তাও মজা লাগতেছে, ওর আম্মুর সাথে সিরিয়াসলি আলাপ করে আমার কাছে মজা লাগতেছে। তারপর এখন দেখি ওর আম্মু বলে কি থাক বাবা তুই তো চিটাগাং এর ছেলে, আর মেয়ে তো ঢাকায়, আমি ঢাকায় আমি আমাদের এখানে গ্রাম সাইড, ওই মেয়ে কিছুও করতে পারবে না। আমাকে সে আবার এটি বলে দেখো নদী তুমি দেখো আমাদের বাড়িতে গরু আছে, এটা আছে, ওইটা আছে, মাটির ঘর, থাকতে পারবে? আমি তুমি যদি যেখানে রাখো সেখানে থাকতে পারবো, অনেকটা মজা লাগতেছে। তারপরে তারপর দেখি সিরিয়াস এখন বলতেছে তার মাকে নিয়ে শুক্রবার দিন ঢাকাতে মানে আমাদের বাড়িতে আসবে, তারপর শুক্রবার দিন আসবে শিওর, বলে তোমার বাবা মাকে বলে রাখো আমি আসবো, তোমার বাবা মা যদি না দেয় আমি তোমাকে তুলে নিয়ে আসবো, তুমি তো রাজি। আমি বললাম হ্যাঁ আমি রাজি, তুমি এসো। তারপরে তুলে নিয়ে আসবো, তারপরে দেখি সিরিয়াস আসবে, সবকিছু গুছাই নিছে, ওর মা বাবা বড় ভাই আসবে, তখন
রাকিব চলে আসবে।
হ্যাঁ রাকিব চলে আসবে আমাকে নেওয়ার জন্য অথবা যে কোনো একটা করার জন্য।
আপনার বাড়িতে আসবে আর কি, মানে কি বলে এটাকে, বিয়ের দাওয়াত কি বলে, বিয়ের দাওয়াত
মানে সম্বন্ধ নিয়ে আসবে,
প্রস্তাব নিয়ে আসবে। হ্যাঁ,
তারপরে আমি বিশুদ্ধ বার দিন রাত্রে ওর সাথে কিছুক্ষণ কথা বলে একদম মানে একদম সিমটাই বন্ধ করে দিলাম, ওই জন্য আমার কিনা খোঁজ খবরই না পায়।
কতদিনের সম্পর্ক?
মাত্র 17 দিন হয়েছিল।
মাত্র 17 দিনের মধ্যে এরকম সিরিয়াস হয়ে গেছে?
হ্যাঁ, কিন্তু আমার কণ্ঠ ভালো ছিল, আমি এখনো পর্যন্ত ছেলেদেরকে পটাইতে মনে হয় এক মিনিটও লাগে না।
আপনি দিনরাত 24 ঘন্টা রকিবের সঙ্গে কথা বলতেন?
17 দিন 24 ঘন্টা না, ধরেন 24 ঘন্টা আমি যে 4 থেকে 5 ঘন্টা সময় বলে দিতাম।
এই প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা?
হ্যাঁ।
এই পর্যায়ে আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটসে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে কান পেতে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান নিজের জীবনের সিক্রেটসগুলো নিয়ে, মানুষকে সংশোধন করবার জন্য, আপনার মতো ভুল যাতে না করে সেই আহ্বানটি সবাইকে করবার জন্য তারা চলে আসতে পারেন। আমরা প্রিয় শ্রোতা এই অনুষ্ঠানে আসার জন্য যে নম্বরটি ওপেন রেখেছি 24 ঘন্টা, সে নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফিরছি 2 মিনিট পর। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওকে প্রিয় শ্রোতা, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। এই অনুষ্ঠানটি অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের ইউটিউবে আপলোড হচ্ছে, আপনি চাইলে ইউটিউবে চলে আসতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আপনার সেলফোনে আপনি জানতে পারবেন আমরা কখন কখন নতুন কন্টেন্ট আপলোড করছি। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে, সেটা হল বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র দুদিনের জন্য অফারটি দেবার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরো একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী দুই দিন আবার ওই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসেছে আমার জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে ফোন দিতে হবে এই নম্বরে। নম্বরটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নম্বরে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না, শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন অ্যাডভান্স অর্ডার ঢাকা সহ সারা বাংলাদেশে। হ্যাঁ নদী, আমরা যেখানটায় ছিলাম তারপর?
তারপরে ওই তো মানে আমাকে অনেক বিস্তারিতে, আমি তখন এতটা ফিল করিনি। রাকিব শেষের পরে মানে আমার বাবা ভাই আমাকে যেতে দিছে, এখন কিছুদিন আমার ভাই অসুস্থ ছিল তারপরে এই জন্য আমাকে যেতে দিচ্ছে আমার হাজবেন্ড, মানে দুই মাস থাকতে পারবো। তখন আমাদের বাড়িতে আবার কাজ করতে ছিল ছাদ জ্বালাই দিব, তখন আমার আব্বু বলতেছে মানে একটা ড্রাইভারের নাম্বার বলতেছে, এই নাম্বারটা আমি বলি তুমি একটু ওই নাম্বারটা লিখে দাও। তা আমি বলছি খাতায় না লিখে আমার ফোনে সেভ করে ফেলাইছিলাম। কতদিন পর আবুর নাম্বারটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে দেওয়ার পরে মানে নাম্বারটা তো আমার ফোনে ছিলই। তারপরে আমি ওর একটা মিস দিলাম, মিস দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যাগ দিল, ব্যাগ দেওয়ার পরে অনেকটা দুষ্টামি করতে করতে আমার বোনও ছিল, তখন আমার বোনটা অনেকটা বড় হয়ে গেছে, তখন দুষ্টামি করতে করতে অনেকটা কথা বলতে বলতে মানে ওই আমাকে প্রেমের অফার করা শুরু করলো। এখন ভালোই তো কথা তো হচ্ছে। আমি তাকে একদিন বলছি তুমি কি ঢাকার না ঢাকার বাইরে, সে বলছে আমি চাঁদপুরের, কিন্তু মিথ্যা কথা, সে ছিল ঢাকারই।
ওকে, নাম কি ছিল?
তার নাম ছিল ইসলাম।
ওকে,
কিন্তু তাকে আমি কখন ইসলাম বলে ডাকতাম না, সব গাড়ি চালাইতে তো সবসময় রানিং এ থাকতো, এই জন্য তাকে আমি রানিং বলে ডাকতাম।
ওকে,
এই যে পাঁচ ছয় মাস মানে সম্পর্ক বয়স হলো, মানে কি দেখা নাই শুধু কথা, কিন্তু হচ্ছে আমাকে অনেকটা লাভ করতো মনে হয়। মানে একদিন যদি তার সাথে আমি কথা না বলতাম, পরের দিন আমার ফোনে 200 টাকা পাঠিয়ে দিত। আমাকে এত টাকা পড়ে কেন, এত টাকা দাম করবে, এমন সময় আমার ফোনে 5000 টাকা জমে গেছে। প্রতিদিন 100 টাকা করে পাঠাইতো, একদিন কথা না বলে 200 টাকা পাঠাইতো। তাই আমি চলতে চলতে বলে কি নদী, আমি তো এখন বর্ষাকাল ফ্রি আছি, তোমার সাথে একটু দেখা করতে চাই, মানে মিরপুর মাজার রোড দেখা করতে আসবে। বলকে আসবে তো? পরে আমি আচ্ছা ঠিক আছে আসবো। বলছে আচ্ছা ঠিক আছে, আমি বাসা থেকে বাইরে যেতেছি, তুমিও বাইরে যাও। মানে তখন মাথায় একটা কাজ করেছে, বাসা থেকে বাইরে যেতেছে, আমারও বাইরে তো তাদের চাঁদপুর থেকে আসতে কি এত সময় লাগে, এত কম সময়। তখন বলছে এখানে একটা ফলের দোকান আছে, তুমি এখানে দাঁড়াও। তারপর দেখি সে রিস্কা করে সাদা লুঙ্গি পরে কালো শার্ট পরে মানে মানে আশেপাশে তো আসলে যেভাবে আসে ওই ব্যাপারে আসতে। এখন দেখি সে মানে তার সাথে আমার সম্পর্ক হয়েছে এটা আমি বিশ্বাসও করতে পারি না, সে এত সুন্দর এত স্মার্ট বিশ্বাস করতে পারি না। তারপর সেদিন অনেক সময় চটবারের দিক দিয়ে রিস্কা করে ঘুরছি, 500 টাকা রিস্কা ভাড়া নিচ্ছে। ঘুরার পরে
এই ছেলেটা কত নাম্বার ছিল?
2 নম্বর।
2 নম্বর, ওকে।
ঘুরার পরে আল্লাহ বলল কি আচ্ছা ঠিক আছে এখন বাসায় চলে যাও, অন্য সময় দেখা হবে না। পরে আমি ওই বাসায় যাওয়ার পরে আমি ওকে প্রশ্ন করলাম, সত্যি করে বলো তুমি কোথা থেকে আসছো, আর তোমার ভাষাটা খুব চিনা চিনা লাগে, আমি আগেও বলছি এখনো বলি। বলে কি আচ্ছা, বললে তো তুমি যাইবে না, তুমি তো মানে ঢাকায় আমি ছেলের সাথে কখনো কথা বলতে চাও না, আমাদের বাড়ি তোমাদের এলাকার আশেপাশে বৈলাপুরে, তার থেকে তোমাকে কাটতে হবে। সে যে এলাকার এমন আছে, আজকে দেখা করছে কালকে এমন আছে, কথা বলতে 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 পারে আমি তোমাকে নিয়ে এমন এক জায়গায় যাবো, আমার তখন এটা পছন্দ হয়নি। তারপর আস্তে আস্তে তাকেও ব্লক করলাম। ব্লক করার পরে বিভিন্ন আমাদের ফোন দেয়, তারপর যার সিমটাই বন্ধ করে দিলাম। সিমটা বন্ধ করার পরে এমন এমন করে 2টা সিম হয়ে গেল। আমি 6-7 মাস পরে ওইটা বন্ধ করে আবার নতুন করে সিমটা ওই আগে সিমটা ওপেন করছি, খোলার সাথে 3-4 দিন পরে সে আমাকে ফোন দিছে, রাখিবি দেখুন কি নদী তোমার ফোন বন্ধ কেন, তোমার কি হয়েছে? আমাকে দেখলে ভাই আমার অবস্থাটা খুবই খারাপ ছিল রে ভাই, ফোনটা আড়ে গেছে, সিমটা আড়ে গেছে, আর উঠাইতে পারিনি, এই জন্য তোর সাথে আমার দেখা হয়নি কথা হয়নি। আচ্ছা এখন তুমি কেমন আছো? আমাকে এখন আমি ভালো আছি, এখন আমি আসি তোমাকে বিয়ে করবো, আমি তো এখনো তোমার জন্য পাগল আছি, আমি তুমি বিয়ে করবো, আমার তো বিয়ে হয়ে গেছে।
এটা আপনি বললেন,
তারপরে ওর মানে ওই একটা হোটেলে জব করতো, স্টাফ ছিল, আর ওর একটা মামা ছিল, মামা কি মানে সমান বয়সে 2-1 বছর বড় ছোট হতে পারে, মানে হোটেলের ম্যানেজার ছিল, মানে ওই অনেক মেয়েদের সাথে অনেক দুষ্টামি করে দেখে মানে ওর ফোনটা মামার কাছে জমা রাখতো। তা মাঝে মাঝে আমি ফোন দিতলে আল্লাহ মামা রিসিভ করে বলতো কি আচ্ছা আপনি পরে ফোন দেন, আমি ওই আসলাম বলবো। তারপরে মামার সাথে 2-1 দিন কথা বললাম, মামা তারপরে আমার নাম্বারটা মামার ফোনে সেভ করে নিল, আমি বুঝতেও পারিনি। এক সময় মামা আমাকে কয়েক মাস পরে ফোন দিল, ফোন দিয়ে বলো কি আমি তুমি কি নদী? আমাকে হ্যাঁ আমি নদী। আমি কন্ঠশীনে বুঝতে পারছি দেশি মামা। আর তারপরে বুঝতে পারার পরে পরে বলে কি আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি কি আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি সেটা তোমাকে জানাইতে চাই। আমাকে কেন ভালোবাসবে? আমি আচ্ছা আমি ওই মামা ডাকতে থেকে আমিও মামা ডাকতাম। আমি ঠিক আছে এটা পরে আমি আপনাকে উত্তরটা দেবো। সেদিন ছিল 5 তারিখ, বলে আচ্ছা তুমি আমাকে 6 তারিখে উত্তর দিবা। তারপরে আমি 6 তারিখে ভাবলাম আমি এখনো উত্তর বিশ্রী পাইনি, 7 তারিখে দিবো। তারপর ভাবলাম তার সাথে মজা করছি, তার মামার সাথে একটু মজা করি, টাইম পাস তো টাইম পাসই, আর সে তো ঢাকার বাইরে। তারপর সেই মামার সাথে কথা বলতে বলতে 7 তারিখে বললাম হ্যাঁ, হ্যাঁ বলার পরে তারপরে কথা চলছে, আবার এই 3-4 ঘন্টা কথা চলছে। কথা চলার পরে মামা একদিন বলকে আমি তো তোমাকে সম্পর্ক করছি, আমি তোমাকে বিয়ে করবো। আমি কিভাবে বিয়ে করবে? তো ফোনে বিয়ে করবো। ফোনে বিয়ে করবে কিভাবে? ফোনে কোন সময় বিয়ে হয়? তুমি তো আমাকে দেখলো না। ওকে আমি তোমাকে দেখিনি, তোমার কণ্ঠ শুনে আমি তোমাকে ভালোবাসছি, তুমি আমাকে ফেসবুক আইডিতে ঢুকে আমাকে দেখো, আমি চাবো না তুমি আমাকে ফ্রেন্ডশিপ পাঠাও না, শুধু আইডিতে ঢুকে আমাকে দেখো। তারপরে ঠিকই আমি তাকে দেখলাম, দেখি কি আছে মোটামুটি ভালো, আমাকে থাক দেখছি তো ছেলে হলে হয়েছে,
মানে আপনার ভিতরে একটা পৈতৃক আনন্দ হচ্ছিল,
ছেলে হলে হয়েছে, যেমনই ছেলে হলে হয়েছে। তারপর 15 তারিখে বলে আমি আজকে আমি একটা মাজারে যাবো, সেদিন ছিল শুক্রবার, আমি একটা মাজারে যাবো, মাজারে যেয়ে আমি যা যা বলবো তুমি মানে হ্যাঁ বলবে। আমি আচ্ছা ঠিক আছে, মানে মাজারে গেল, যাওয়ার পরে বিয়ে যেভাবে হয় ওইভাবেই মানে বলতেছিল। তারপরে লাস্টে বলে কি আচ্ছা তুমি কবুল বলো। তারপর 3-3 বার কবুল আমি এমনি মজা করে বললাম, এটা মজা ফান, সে কিন্তু আমাকে দেখে নাই, মানে ওইভাবে ওই আমাকে স্ত্রীর ভাবে মেনে নিচ্ছে। পয়লা বৈশাখ আসলো, পয়লা বৈশাখ আসার পরে মানে ওই আমাকে বলতে তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার কাছে কখনো কিছু চাও না, শুধু স্ট্যাম্প ফোন, তোমার ফোনে যখন কিছু টাকা না থাকলে আমি শুধু টাকাটা পাঠাই, এছাড়া কিছু চাও না। তাহলে এখন পয়লা বসে গিয়ে তোমার জনাম 5,000 টাকা পাঠাই, একটা বিকাশ নাম্বার দাও। আমি কেনা 5,000 টাকা কেন পাঠাবো? আমার তো কিপ্রিয়া ভাই মানে টাকা পয়সার কিন্তু কিছু অভাব নেই, আমি টাকা দিয়ে কি করবো? আমার শুধু একটা এনজয় করা, মজা করা, এটাই। তারপর তুমি আমাকে স্বামী হিসেবে মানো না? আমি মানি, মানবো না কেন? তুই টাকা নিবি না কেন? আমি বললাম আচ্ছা এখন লাগবে না, এখন রাখো, আমার যদি কখনো দরকার লাগে আমি তোমার কাছে চেয়ে নিবো। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিলাম, তোমার তুমি কিন্তু চেয়ে নিবে, এটা আমার কাছে আবদার। এক সময় বুঝতে পারলো এত ওয়েটিং এ, ওর বাবা মা বুঝতে পারলো এত আমার ছেলের ফোন দোকান থেকে আসার পরে এত ওয়েটিং এ কেন থাকে, মানে ওর বাবা মা ওর জানার আমতে একটা মেয়ে ঠিক করে রাখলো, ওর মার অসুস্থর কথা বলে ওকে বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যেয়ে আমাকে জোর করে বিয়ে করে দিল। সে বাসর ঘর থেকে বউ রেখে আবার রিটার্ন চিটাগাং চলে আসলো। তারপর বাবা মা তো বিস্তারিত আছে, আমার ছেলে কই গেল। পরে ও যেদিন আসছে আইসে আমাকে ফোন দিছে, ওকে কি তুমি কোনো টেনশন করছো? আমি হ্যাঁ আমি তোর টেনশন করছি। আমি তুমি কি ঠিক আছো? আমি তো ঠিক নাই। কেন ওকে কেন কি হয়েছে? কয়েকে জানো আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটছে। কি হয়েছে? আমার বাবা মা আমাকে বিয়ে করে দিয়েছে। তাহলে কবে বিয়ে করলো? কাকে? আমি আজকে বিয়ে করে মানে বউ রেখে আমি কালকে বিয়ে করে আজকে চলে আসি রাত্রে।
এটা কি বলতেছে?
রাকিবের মামা
বলছে।
হ্যাঁ আমি কেন চলে আসছো? একটা মেয়েকে বিয়ে করলে কেন চলে?
রাকিবের সঙ্গে তো আপনার সম্পর্ক ছিল, পাশাপাশি
পাশাপাশি ছিল, নাম্বার চেঞ্জ ছিল, রাকিব
তো ব্লক করা ব্যবস্থায়, এখন রাকিবের মামার সঙ্গে সম্পর্ক আছে। ওকে,
তারপরে আমি কেন চলে আসলে? তাহলে তুমি যাও মানে, তারপরে বাবা মাকে ফোন দেয়, তারপরে মেয়ে কি আর এইভাবে থাকবে এই বাড়িতে? তারপর মেয়ে বাবা বাড়িতে চলে গেছে, মানে এমন করে আবার ঈদ চলে আসছে, রোজার ঈদ। ঈদ চলে আসার পরে তারপর বলে কি দেখো কি বলো, আমি কি বাসায় যাবো? আমাকে বাসায় যাবো না কেন? যাও কি? আচ্ছা ঠিক আছে যাই, কিন্তু যাওয়ার পরও মেয়ের সাথে কিন্তু ই নাই। তারপর তখন একটা ই করে এলো, মানে ওর মেয়ের গার্জেন বললো কি বলছে বলে, তুমি আমার মেয়েকে বিয়ে করছো তাহলে এইভাবে রেখে চলে গেলে কেন? এইভাবে কি আমার মেয়ে থাকবে? আপনাদের মেয়েকে বিয়ে করার আগে কি আমাকে প্রশ্ন করছিলেন? যদি না থাকে নিয়ে যান। তারপরে তখন মেয়ের কাবিন ছিল 5,00,000 টাকা, তখন বলো কি সারাসারি করতে হলে 3,00,000 টাকা দিতে হবে। তবে সে বলল আমাকে 2-3 মাসের সময় দেন, আমি 3,00,000 টাকা দিয়ে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। আমি তখন ভাবি সে মেয়েটার জীবনটা কেন সে নষ্ট করবো, আমারটা তো টাইম পাস, আমি তো রিয়েল না। তখন আমি মনে মনে এই কথাটা ভাবতেছি আর মানে তার থেকে একটু মানে সরতেও চেষ্টা করতেছি, দেখি তার থেকে একটু সরতে পারি কিনা। বলো কি আমি এখন চিটাগাং থেকে কক্সবাজার ট্রান্সফার হয়ে যাবো, আমি তোমাকে নিয়ে ওখানে নিয়ে থাকবো। মানে আবার না বলে কষ্ট পাবে, কারণ তাকে তো আমি এখন একটু একটু ভালোবাসতে শুরু করছি। তারপরে বলি আচ্ছা ঠিক আছে, যেটা ভালো পাবো সেটাই করো। তারপর এই সময় আরেকটা ছেলে চিটাগাং থেকে এই একইভাবে শুধু শুধু রং নাম্বার আবারও ফোন আসছে। ফোন আসার পরে মানে আবার সে মেসেজ করেছিল প্লিজ কল মি, মানে কলটা ব্যাক করতে বলছিল। তারপরে দিন আমি ব্যাগ দিয়েছি, ব্যাগ দেওয়ার পরে দিয়ে একটা ছেলে মানে চিটাগাং ভাষায় কথা বলো তো আমি বুঝতে পারি না, কি বলে না বলে কিছুই বুঝি না। তারপরে মানে কথা বলতে এক সপ্তাহ মতো কথা বললাম। আমি এখন ভাবি কি থাক, ওকে তো আমার বলতে হবে, যে করে হোক তাকে বলতে হবে। একদিন ছেলেটা অনেকটা ভদ্র ছিল, সে মানে সে মুরগির ব্যবসা করে। তারপরে সে 2টার দিকে মানে খাইয়া দিয়ে বাসাতে বাইরে আমাকে ফোন দিছে, মানে যাবে 4টার দিকে মানে বাসাতে বাইরে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে কথা মানে বলতেছে, তারপর আমাকে আচ্ছা অনেক কথা তো শুনলাম, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। কি কথা বলো, কি কথা বলো? তারপরে বললাম আমি না আপনাকে ভালোবাসি। আপনি কি বলেন? হ্যাঁ বলেন অথবা না বলেন, যে কোনো একটা এখনই বলেন, তাহলে বলক মারবো। তারপরে বলে কি ঠিক আছে তুমি একটা কথা বলছো, আমি এটা এখন অ্যান্সার দিব না, দিব পরে। আমি কতক্ষণ পরে? দিব পরে, এইটাই। তারপরে মানে তারপরে তখন 2টার আড়াইটার দিকে বলছি, তারপরে এমন কত করতে মানে কিছুক্ষণ পরে পরে ফোন দেয়, কিন্তু আমাকে কি অ্যান্সার কি বলছি না এখন না পরে। তারপরে রাত 3টা বেজে গেল, তখন ছিল বুধবার, আপনি অনুষ্ঠান ছিল, একটা পর্যন্ত আমি অবশ্যই জেগে থাকতে হবে। তারপর অনুষ্ঠান শোনার পরে আবার ফোন দিয়েছি, পরে বলছি আচ্ছা আমি আর 1-1.5 ঘন্টা লাগবে, ফিরু ভাই তোমাকে জানাবো। তারপরে ফিরু ভাই জানালো হ্যাঁ আমি তোমার এনসারে রাজি। রাজি হওয়ার পরে তারপরে মানে এবার কথা চলতে আছে চলতে আছে, ওর মাল শেষ হয়ে যায় 3টা সাড়ে 3টা, ওই বাসা যায় 6টায় 7টায়, মানে তখন পুরো কয়েক ঘন্টা আমাকে সময় দেয়। সময় দেওয়ার পরে মানে রাকিবের মামা আমাকে লক দিচ্ছে, তখন আমি
না ঠিক আছে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন রাকিবের মামার বিয়ের সংসারটা ভেঙে না যাক, এবং এই জন্য আপনি
মানে আস্তে আস্তে ওর জীবন থেকে সরে যেতে চাইতেছি, মানে যখন
ইনভলভ হচ্ছে।
হ্যাঁ আমি ভাবছি তাকে আমি 3-4 ঘন্টা সময় দিলাম, এখন যদি আমি 2 ঘন্টা সময় দিই মানে আস্তে আস্তে কমে যাবে।
এটা তো আপনার জন্য নেশার মতো হয়ে গেছে, কারণ কারোর সাথে কথা বলতেই হয়, না হলে আপনার ভালো লাগে না।
হ্যাঁ আমারও কথা বলতে হয়। তারপরে আমি তার লাইফ থেকে সরে যাবো, অন্য কারো লাইফে যাই, একটু এনজয় মজা করবো। তারপর আমি এখন ওই ছেলের সাথে কথা বলে মাঝে মাঝে রাকিবের মামা আমাকে ফোন দিয়ে ওয়েটিং এ পায়, আমার ফোন ওয়েটিং পেলে ওর মাথা অটোমেটিক গরম হয়ে যাবে। আর ওই যে মিঠু এই ছেলেটা অনেকটাই ভালো, মানে ওইটিকে পাইলো, মানে একটা ভুলভাল দিয়ে একটা প্রশ্ন দিয়ে কাটা পেতাম, তাহলে ভাবি দুইটা সিম নেই, দুইটা ফোন থাক, তাহলে দুজনকে সময় দিতে পারো। তারপরে ওই রাকিবের মামা কি করলো, এক পর্যায়ে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিল। আমি ভাবি মনে হয় আমার কারণেই হয়েছে, আমি তো যদি তাকে এমন করে ভালোবাসার অফার না করতাম, মানে এমন করে না জড়াইতাম, তাহলে তো মনে হয় ডিভোর্স তো হতো না।
কিন্তু আপনার সঙ্গে জড়ানোর পরে তো সে বিয়ে করেছে।
হ্যাঁ,
তাহলে সে বিয়ে কেন করলো?
বিয়ে বাবা মা জোর করেছে, যদি বলছে যদি বিয়ে না করস তাহলে আমি আমি আর তো বাবা মারা যাবো। তারপরে মানে কথা বলতেছি, বলতে বলতে মানে একসময় দেখি মানে ওয়েটিং এ পাইলো, রাত বাজে দুইটা, মানে ওই ছেলে ফোন দিয়েছে, ওই মিঠুও ফোন দিয়েছে, রাসেলও ফোন দিতেছে। মানে ওয়েটিং পাওয়ার পরে বললাম কি, আমার রাসেল তুমি এই মতো গল দাও, তুমি এই মতো গল দাও, মানে এই মতো আর অডিও গল্প মানে ই হয় না।
রাসেলটা হচ্ছে হলো যার
বউ ডিভোর্স হয়ে গেছে,
রকিবের মামা।
হ্যাঁ,
আর একটা ছেলে যে মিঠু, রাসেল এবং মিঠুর দুজনের সঙ্গে আপনি চালিয়ে যাচ্ছেন।
হ্যাঁ, পরে বললাম কি, তাহলে দুই আবার দুইটা ফোন কিনলাম, তাহলে কত কি মানে দুই হেডফোন দিয়ে দুজনের জন্য লাইনে রাখতাম, দুজনের জন্য সাথে একই কথা জ্বালাই যেতাম, মাঝে মাঝে কোনটা রাগ করে আমাকে উল্টা পাল্টা কথা কমো, তাহলে একটা না একটা রাগ করে কাইটা দেবো, তাহলে একটার সাথে চালিয়ে যাও।
এটা গন্তব্যহীন একটা রিলেশনশিপ। এবং আপনার জায়গা থেকে যে শুধু টাইম পাস, মানে আপনাকে কোম্পানি দেওয়ার কেউ নাই, এটার উপর বেসিস করে আপনি ছেলেদের সাথে এই ধরনের মিথ্যা অভিনয় করে যাচ্ছেন। আচ্ছা, তো এই সম্পর্কের মধ্যে কি অনৈতিক, পুরো সম্পর্কটাই অনৈতিক? তারপরে জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যে ভার্চুয়ালি কোনো মানে ফোনের মাধ্যমে কোনো অনৈতিক সম্পর্ক তৈরি হতো কিনা?
হ্যাঁ।
ওকে, ঠিক আছে, বলেন। তারপর
একদিন মিঠু বলতেছে, দেখো নদী, তুমি তো আমাকে কখনো তোমার ইমো নাম্বারটা দিলা না, তোমার হাতে তো অ্যান্ড্রয়েড সেট আছে, তোমার ফেসবুক আইডি পাইছি। আমাকে তুমি দেখো রে, ফেসবুক আইডি করতে পারলাম, কারণ মনের টানে সব পাইতে পারি, কিন্তু আসলে সেটা ছিল মিথ্যা কথা, মানে আমার থেকে ফেসবুক আইডিটা নেওয়ার জন্য। তারপর আমার ফেসবুক আইডিটা দিলাম, ফেসবুকে ঢুকে দেখো বলো কি, মাশাআল্লাহ তুমি তো একদম পাগল করার রূপ নিয়ে আমাকে পাগল করে দিয়েছো। তো কাকে, ঠিক আছে, তুমি আমার আইডিতে,
ওটা কি রিয়েল ছবি ছিল আইডিতে?
হ্যাঁ, রিয়েল ছবি ছিল।
ওকে, আমরা এই ফাঁকে প্রিয় শ্রোতা, নদীর একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দেখাচ্ছি, স্টুডিও পিকচার যেটাকে বলে, আপনারা চাইলে ওনাকে দেখার জন্য আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kibriya.rj। পেজটি আরজে কিবরিয়া নামে আছে, প্লিজ লাইক দিয়ে দেবেন। ফেসবুক আইডি দেখলো আপনার? হ্যাঁ।
তারপরে মানে এমন করে কথা হচ্ছে, তারপর আমিও তার মানে আমি যেরকম ছেলে পছন্দ করতাম, মানে বলতাম তোমার কোন ধরনের ছেলে পছন্দ, বলতাম আমার মানে ছেলেদের মানে ই থাকবে সুন্দর, হ্যান্ডসাম, হালকা হালকা দাড়ি, মানে এরকম ছেলে। দেখি কি তার আইডিতে ঢুকে ঠিক আমি যেরকম পছন্দ করতাম ঠিক একই রকম কিবরিয়া ভাই। তারপরে বললাম কি, তুমি তো একদম দেখার মতো ছেলে, পছন্দ হয়েছে আমাকে, হয়েছে তো। তারপর রাকিবের মামা মানে এমন করে তারপর এক সপ্তাহে বললো, দেখো না আমি তোকে ডিভোর্স দিয়ে দিছি, তুমি কি বলো? আমাকে, তুমি আমাকে তো বললো না কেন ডিভোর্স দিলে কেন? পরে আমি তারপরে সেদিন 21 তারিখ ছিল, আমি বললাম কালকে 22 তারিখ, তুমি কালকে ফোনে একটু এমপি ঢুকে আমি তোমাকে একটু ভিডিও কলে দেখবো, মানে সেই দেখাই হবে শেষ দেখা। তো আচ্ছা দেখলাম, দেখার পরে বললাম কি, তুমি আমাকে আর কখনো দেখতে পারো না, আমি তোমার জীবন থেকে চলে যাবো, সারা জীবনে যেন ওই মানুষ কিন্তু দুর্ঘটনা ঘটাবো, কিন্তু আমি কিছুটাই করবো না। তারপর সেদিন থেকে আর আমি সব জায়গাতে ব্লক করে দিলাম, যোগাযোগ নেই। তারপর সে নতুন একটা আইডি খুলে আমাকে ফ্রেন্ডশিপ পাঠিয়েছিল, তারপর সেটা আমি অ্যানসার্ট করছি, আমার ছবিটুকু কিছু ছিল না, কিন্তু ওই মাঝে মাঝে ই করতো, মানে আমাকে নিয়ে অনেক কথা বলতো, নদী তুমি আমাকে কষ্ট দিও না, ফিরে আসো আমার জীবনে, যেখানেই থাকো।
আমি ঘটনাকে একদম সংক্ষিপ্ত করে ফেলতে চাই, আপনি এরকম কতগুলো ছেলের সঙ্গে জড়িয়েছেন
এখন
সব মিলিয়ে?
এই 12-13 জন হবে।
12-13 জন। এবং এদের ব্যক্তি জীবনে অনেক ধরনের ক্ষতি হয়েছে আপনার এই সম্পর্কে?
হ্যাঁ।
আপনার কি ক্ষতি হয়েছে?
আমার ক্ষতি হয়েছে মানে আমাদের এলাকার মানে একটা ছেলে আমাকে কাকিমা বলে ডাকতো, আমাদের কেন ছেলেদের বাড়িতে মানে সিঙ্গারে, মানে আমাদের এখানে বাড়া থাকতো, আমাদের বাড়িতে গেড়ে ঢুকতো না, মানে ফলো করতো, সে এমনি মাঝে মাঝে আসতো, কথা বলতে বলতো, শেষ। আমার শাশুড়ি মাও থাকতো, আমার বাগ্নিও থাকতো, সে আসতো আমাদের বাসায়। আসার পরে মানে আমার মেয়েটা তখন আমার কোলে ছিল, কোলে ছিল, মানে 8টা বাজে তো, মানে ছোট মানে ঘুমায় যাবে, ঘুমাচ্ছে, তখন আমি ওরে শোয়া মানে ই করলাম, মানে মুশুরিটা টানাচ্ছি, মুশুরি টানা সে মানে কয়েকটা সেলফি নিছে আমার, আমি জানি না সে কেন সেলফিটা নিছে, এমন এমন নিচে সেলফিটা নেওয়ার পরে মানে কিছু রোগ মানে হঠাৎ করি মানে মেয়েটা শোয়ার পর মানে ওরা হঠাৎ করে আমার রুমে ঢুকে পড়ছে। আমার শাশুড়ি ছিল, বাগনি ছিল, ওরা ওই রুমে ছিল, আর ছেলেটা আমার রুমে ছিল। মানে হেরা ভাবছে কিনা কি কথা, কি বিটা আজকে আমি সত্য কথা বলতেছি, তার সাথে আমার এমন কোন সম্পর্ক ছিল না। হঠাৎ করে আমার রুমে এসে বলে যায় তুই এই বিদ্যা শুসকিল। বলার পরে মেচ্ছেও থুতুপুতু খেয়ে গেছে, কি রে কি হলো, কি কারণে এলাম, কি হলো। পরে তাকে অনেক মারলো, আমাদের বাড়ির পাশে একটি ক্যালাপ আছে, মানে এলাকার নেতা ফেতাদের, ওরা ওই ক্যালাপে নিয়ে গেল, নিয়ে গেলে অনেক মারলো, কিন্তু আমাকে কিছু বলেনি। তখন আমি বলছি আমাকে তোমরা কিচ্ছু করতে পারবে না, আমার হাজবেন্ড আছে, তাকে তোমরা ফোন দানো, সে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে দিবে, তোমাদের বিচারে রায় যদি আমাকে ছেড়ে দেয় তাহলে দিবে, আর আমার হাজবেন্ড যদি আমাকে নিয়ে খায় তাহলে তোমরা কিছু বলতে পারো, আমার গায়ে একটা হাতও দিবে না। তারপরে বলতেছে ঠিক আছে, ওই তো এবারে বউ, ওরা কিছু বলতে হবে না, ওরে ওরে মাইটিকা, ওর ইচ্ছা মতো। কিন্তু ওরা অনেক মারছে, মারার পরে রাত্রি ওরা আমার হাজবেন্ড দোকান থেকে আসছে, আসার পরে রাত্রি মানে এলাকার অনেকজন, কি বলবো কি বলে ভাই, আমি তখন লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে, আমি কি কি করলাম, কি হলো, কিছু তো হলো না কেন। পরে আল্লাহ বিচারে ডাকাইলো, ডাকানোর পরে বললো তুমি যদি মানে সব বিচার যা সবকিছু হলো, ওই ছেলের সাথে আমার কখন দেখা হবে না, কথা হবে না, আমার নাম্বার চেঞ্জ, ছেলের নাম্বার চেঞ্জ, সবকিছু মেনে নিল। এখন বলতেছে তুমি যদি এই বউ নিয়ে খেতে চাও তাহলে তোমার 100,000 টাকা জরিমানা দিতে হবে, আজ না দিলে কালকে ভিত্তি দিতে হবে। তারপর আমার হাজবেন্ড অনেক 100,000 টাকা এটা এই সাধারণ কাজের জন্য, আমি একটা এলাকার ছেলে, এই সাধারণ কাজের জন্য 100,000 টাকা জরিমানা, তোমরা এটা কি বলো, ডাকাতের কথা বলো। তারপরে সে বলো ঠিক আছে 50,000 টাকা কালকে নিয়ে নিও। আমার হাজবেন্ড কাল পরের দিন 50,000 টাকা দিয়ে দিল। 50,000 টাকা দেওয়ার পরে তারপর সে আমাকে প্রশ্ন করলো, তুমি কি সত্যি বলো এমন ধরনের কাজে জড়িত আছো? আমি বললাম না, আমি এমন ধরনের সত্যি এমন ধরনের কাজে জড়িত নেই। তোমার প্রবলেম থাকতে পারে ঠিক আছে, কিন্তু আমি এমন কাজ কখনো করতে পারি না। তারপরে কি বলে ভাই জানেন, সে আমার দুলাভাই আসছিল, মানে আমার বাবা বাড়িতে কাউকে জানায়নি, শুধু আমার বউ।
আপনার এই ঘটনা মোটামুটি সবাই জেনে গেল?
সবাই জেনে গেল, মানে এলাকার সবাই জেনে গেল, মানে অমুকের বউ এই কাজটা করছে, কিন্তু একদম মিথ্যা, আমি আজকে আপনার সামনে মিথ্যা কথা বলবো না, সবাই আজকে সবাই শুনবে এই ঘটনাটা। তারপর সে কাকে ঠিক আছে তুমি আর কখনো কারোর সাথে কথা বলতে বলো না, আমি তখনই বলছি এই ফালতু ছেলেদের সাথে কথা বলতে বলো না, আর বাড়িতে আসতে দিও না, কেন দিছ জাগা, ওরা ওইসব আপদ বেলা গেলে কি হইব। আমি বললাম দেখো এমন ঘটনা, এই জন্য আমি ডাকাইছি, এর জন্য কিছুই না, আমি জানি। তারপরে ছেলেটা মানে সেদিন
আমি বুঝতে পেরেছি ঘটনা অনেক জটিল, অনেকগুলো ছেলে যেহেতু আপনার সঙ্গে ভাবে ইনভলভ হয়েছে, সুতরাং তাদের ব্যক্তি জীবনে অনেক ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। শেষমেশ কি দাঁড়িয়েছে, এখনকার কি অবস্থা?
এখনকার অবস্থা মানে সবাই আমার জীবন থেকে আমি ইচ্ছে করি মানে আস্তে আস্তে ছাড়াই দিছি, এখন শুধু আছে মিঠু। মানে আজকে আমি ওকে বলছি এমন এমন ঘটনা আমি FM এ যা বলবো, তুমি প্লিজ আমার গল্পটা শুনো, মানে ও শুনবে বলছে, শোনার পরে মানে
শোনার পরে সম্পর্কটা শেষ হয়ে যাবে।
আমি ভাবছি
আপনি আমাকে একটা কথা বলেন, হাজবেন্ডের সমস্যার সমাধান কি হয়েছে?
না
সমাধান হয়নি। তো হাজবেন্ডের এই সমস্যার সমাধান না হওয়ার প্রেক্ষাপটেই আপনি এমন একটা দিন শুরু করেছিলেন, এমন একটা জায়গাতে শুরু করেছিলেন মানুষের সাথে টাইম পাস করা। কেউ কেউ হয়তোবা সেটাতে হাজবেন্ডেরই দোষ ভাববে, কিন্তু আপনার হাজবেন্ড তো কারেকশন হয়নি, আপনি এতগুলো ছেলের সঙ্গে অনৈতিকভাবে জড়ালেন, সেটা ফোনের মাধ্যমে হোক আর যেভাবেই হোক না কেন, আপনি তো শেষমেশ সুখের দেখা পেলেন না, পেয়েছেন কি?
না মানে যেমনটা আছে মানে পুরা পাশটা সবই আছে, শুধু একটা অভাব, তার ভালোবাসা থেকে আমি বঞ্চিত।
তো এই জিনিসটা যেহেতু আপনি অন্যায়ভাবে পেলেন না, তাহলে মানুষদেরকে আপনি কি সাজেশন দিবেন, আজকের অনুষ্ঠান থেকে কি বলার আছে যারা শুনছেন আমাদের এই সিক্রেটস?
প্রথম কথা হলো কেন বাবা মা জানে এমন বয়স্ক লোক দেখে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে না দেয়।
ওকে,
দ্বিতীয় প্রশ্ন হলো আমার মতো করে জানি কেন মেয়ে কেন ছেলেদেরকে না ঠকায়।
ওকে,
তৃতীয় প্রশ্ন হলো মিঠু তুমি আমাকে পারলে ক্ষমা করো, আমি জানি তুমি আমার গল্পটা শুনবে, তুমি এখন আমিও এখনো তুমি লাইনে আছো, আমাকে ফোন দিচ্ছ, তোমার ফোন রিসিভ করতে পারতাছি না, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, তুমি শপথ নিয়েছিলে তুমি মা মারা যাও এখন তো বিয়ে করবে না, তুমি আমাকে দেখে বিয়ে করতে রাজি হয়েছো, এবং কি প্রিয়া ভাই সে আমি একসময় পরে বলে দিচ্ছি দেখো আমার বিয়ে হয়েছে, আমার একটা মেয়েও আছে।
তারপরে
বলে কি আমি আমার তো বয়স হয়েছে মোটামুটি অনেকটাই, দুই ভাই বিয়ে করছে আমার বয়স হয়েছে, তাহলে আমি আমার ফ্যামিলি উই এক পর্যায়ে ফ্যামিলিকে বলে দিল কি আমি ঢাকায় মেয়েকে বিয়ে করে ফেলেছি, আমার একটা বাচ্চাও হয়ে গেছে, তোমরা বকা সকা করবা দেখে আমি আমার বউ বাচ্চা বাসায় আনতে পারি না, তোমরা এখন কি বলো। তারপর এই কথা শুনে ওর মা ওকে অনেক অনেক আদর করে, বলে আচ্ছা ঠিক আছে বিয়ে জানি করছো তাহলে তো বউ বাচ্চা আনতেই হবে,
মানে এতটা বেশি অ্যাডভান্স হয়ে গেছে শুধু ফোনে কথা শুনে।
তারপরে আমিও ওর ফ্যামিলির সাথে কথা বলতাম।
আমরা এখানে এন্ডিং মার্ক টানছি আজকের এই স্টোরিটা অনেক বেশি ছোট ছিল, আপনারা নিশ্চয়ই জানেন ছোট হওয়ার পেছনে একটা যুক্তিসঙ্গত কারণও আছে।
নদীর সিক্রেটস এখানে শেষ হচ্ছে। ইনফ্যাক্ট এই স্টোরিটা আমরা আরো ইন ডিটেলে যেতে পারতাম, সেটা আমরা যাচ্ছি না, এই কারণে যে বিষয়গুলো অনেক সময় রুচিসম্মত হবে না অনেকের কাছেই। আর আমরা আসলে মূল মেসেজটা আপনাদেরকে দেবার চেষ্টা করেছি। নদী যতটুকু বলেছে আমার মনে হয় মূল মেসেজটা অনেকখানি পরিষ্কার। আমরা ঠিক রাত ১২টায় আরো একজনকে এন্ট্রি করব আমাদের আজকের এই সিক্রেটসে, এবং রাত ১২টার পরের যে স্টোরিটা আপনারা শুনবেন সেটা আপনাদের অনেকখানি চোখ খুলে দেবে। বিশেষ করে ম্যারেজ মিডিয়া নিয়ে আমাদের মধ্যে যে ধরনের কনফিউশন থাকে, যে আসলেই এই পত্রিকার বিজ্ঞাপন দেখে মানুষ এই যে পাত্র চাই বা পাত্রী চাই, এই যে ব্যাপারগুলো থাকে আমাদের মধ্যে এবং পত্রিকার বিজ্ঞাপন দেখে অনেক সময় আমরা সেখানে নক করি, শেষ পর্যন্ত আসলেই পাত্রপাত্রী পাওয়া যায় কিনা বা সব মিডিয়াকে আমরা একই ধাঁচে বিচার করব কিনা, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং চমৎকার সমাধান বোধ হয় আজকের এই সিক্রেটসে মিলবে। অপেক্ষা করুন, ফিরছি ঠিক রাত ১২টায়।
Secrets. Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
সপ্তাহান্তে আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে অন 90.4 ঢাকা FM, এবং আমি আরজিকে দিয়ে আপনার সাথে রয়েছি। যারা আমার সঙ্গে এই মুহূর্তে শুনছেন তাদেরকে বলবো একেবারে শেষ পর্যন্ত স্টে করবার জন্য। আজকের সিক্রেটস একটু অন্যরকম, সবসময় যেটা হয় অন্যরকম ব্যাপারই থাকে, কিন্তু আজকেরটা অন্যরকমের মধ্যে অন্যরকম। কজ আজকে যে ঘটনাটি আমি শুনতে চাচ্ছি সেটা আমার জন্য ফার্স্ট টাইম, কজ আমি আমার লাইফে বহুত অপরাধীর সঙ্গে মিশেছি। মিশেছি বলতে এই অনুষ্ঠানের তাগিদে তাদের সঙ্গে আমার কথা বলতে হয়েছে, তাদেরকে আমার জানতে হয়েছে, কিন্তু আজকের এই অপরাধটা বা আজকের এই সিক্রেটস এটা আমার কখনো আগে জানা ছিল না। যাই হোক, সেই অর্থে আপনাদেরও হয়তো বা অনেকেরই জানা নেই কি সেই অপরাধ কিংবা কি সেই ভুল বা কি সেই ক্রাইম কি সেই সিক্রেটস, সবই আমরা জানবো। তার আগে বলতে চাই, এই অনুষ্ঠানটি অনুষ্ঠান চলাকালীন সময় আপনি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন, শুনতে পারেন, চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। চলুন আমার সঙ্গে যিনি রয়েছে গেস্ট তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নাম এবং কোথা থেকে আসেন?
আমি আসছি নদা থেকে, বসুন্ধরা নদা থেকে।
বসুন্ধরা নর্দায়?
জি।
ওখানে আপনি কাজ করেন না? থাকেন?
ওখানে আমি থাকি।
আচ্ছা,
আমার নাম মেহেদি।
মেহেদি, আপনার জন্ম জেলা কোথায়?
আমার গ্রামের বাড়ি বরিশাল, গৌরনদী থানা।
ওকে মেহেদি, আজকে যে বিষয়টা আপনি এখানে বলতে যাচ্ছেন সেটা কেন বলছেন, সেই জায়গাটিতে যাওয়ার আগে আমি আপনাকে যেটা জানতে চাইব যে সিক্রেটস অনুষ্ঠানটিকে আপনি শোনেন?
আমি রেগুলার শুনি।
এটা বয়স তো অনেক অল্প।
যে অল্প, আমি আপনার আগেরটাও শুনতাম, নতুন এটাও শুনি।
এটাও আপনি রেগুলার শুনেন?
ওটা শোনা বন্ধ করে এখন এটা শুনি আমি।
ওটা শোনা বন্ধ করে দিয়েছেন?
ওটা বন্ধ করে আপনার এটা শুনি, কারণ আপনার আমি সবসময় ফলো করি। আপনার দুটো বই আমি কিনছিলাম।
আচ্ছা,
এখন আসছে আমার কাছে বাসায়।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যাই হোক প্রিয় শ্রোতা, আজকের এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশ ব্যাপী শোনা যাচ্ছে, বাংলাদেশের 62টি জেলায় একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4। এবং আজকে মেহেদি কি সিক্রেটস রিভিল করছে সেটা আপনাকে সচেতন করবার জন্য, মেহেদির দিকে আঙুল তুলবার জন্য নয়। মেহেদি, কোনো বিষয়ে যদি আমাদের কনফিউশন থাকে, কোনো বিষয়ে যদি আমাদের কাছে মনে হয় কন্ট্রাডিক্টরি বা প্রচার করার সম্ভব না, সেক্ষেত্রে আমরা একটা এসএমএস পোলের আহ্বান করি আমাদের লিসনারদের কাছ থেকে, তাদের মাধ্যমে ভোটাভুটি হয়। সেখানে যদি আপনি কম ভোট পান সেক্ষেত্রে আপনার গল্প বলাটা থামিয়ে দিতে হবে, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন।
জি, আমি জানি।
ওকে, শুরু করছি আমরা সিক্রেটস। এবং সিক্রেটসের সিক্রেটস যেগুলো, মানে মেহেদির সিক্রেটস যেগুলো, সেটার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করতে চাই। আমরা রিভিল করতে চাই কেন একজন মানুষের জীবনে সিক্রেটসের জন্ম হয়। তার আগে এখন আমি যে প্রশ্নটা করব, যে কেন আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে এই ব্যাপারটা কনফেস করতে চাই।
আমি আসছি, আসলে সবাই তো বলতে পারে, অনেকেই তো ভুল করে, তো ভুল করে তো সবাই তো সাহস পায় না। তো আমি আমার ভুলের কারণে আমি আমার ছেলের উপর সব প্রভাব পড়ে। তো আমি চাইতেছি যে আমি যে ভুলগুলো করছি এগুলো যেন কেউ কখনো না করে, আর আমি যে সব কাজে জড়াইছি হয়তো অনেকে জানে না, তো ওইগুলো সবাইকে সতর্ক করার জন্য।
ওকে, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে যেতে চাই, বলুন।
আমার জন্ম আমাদের গ্রামের বাড়িতে বরিশালে। তো ওখানে আমি যতটুকু মনে পড়ে, যতটুকু ছোট থেকে মনে পড়ে ওটুকু বলি, তো আমি ফাইভে পড়ি তখন। তো আমার বাবা রাজনীতি করত, তখন আমার বাবা একটু জাল ভোট দিত, তখন তো আবার ভোটার আইডি কার্ডে ছিল না, জাল ভোট দিত। তো আমার বাবা জাল ভোট দেওয়ার কারণে ধরা খায়, একটু ধরা খাওয়ার পর ঢাকা চলে আসে। তো আমরা তিন মাস তাদের কোনো খবর যাই না, আমরা ওদের গ্রামে থাকতেছি, লেখাপড়া করতেছি। আমি তখন আমি ফোরে পড়ি সম্ভবত। আমরা চার ভাই, আমার বোন নাই।
আপনি আপনার পজিশন?
জি, আমি বড়, সবার
বড়।
জি, আমি সবার বড়। তো আমার বাবা চলে আসার পরে আমরা কোনো খবর জানি না কি অবস্থা। তো আমি লেখাপড়া করি, তো স্কুলে পড়ার অবস্থায় একটা মেয়ের সাথে, আমার আমি যে বাসা থাকি মানে নিম্ন ফ্যামিলি, তো আমরা একটু কমর বাসা ভিত্তি ভাড়া থাকতাম। তো ওখানে একটা মেয়ে ছিল, আমি তখনও লাভ জিনিসটা আমি বুঝতাম না, ও মেয়ের সাথে কথা বলতাম, দুষ্টুমি করতাম। আমি সবসময় আমরা যেভাবে গ্রামে দুষ্টুমি করে ওভাবেই করতাম। তো মেয়ের সাথে আমি রেগুলার কথা বলতাম, ওদের বাসায় যেতাম। তো আমাদের বাসায় টিভি ছিল না।
মেয়েটার নাম কি ছিল?
মুক্তা। জি। তো আমি ওই মেয়েটার সাথে তখন প্রথম কথা বলি, কথা বলার পর আমি এক বাসায় থাকি, দুষ্টুমি ফেললে আমরা সবসময় করি, আপনাদের দৌড়াদৌড়ি করি। তো ওদের বাসা, আমাদের বাসায় যেতে টিভি ছিল না, ওদের বাসায় আমরা টিভি দেখতাম, ছবি দেখতাম। তো তখন আমি ওই জিনিসটা বুঝতাম না, দেখা যায় রাত্রে তিনটা চারটে পর্যন্ত আমরা টিভি দেখতাম, সবাই ঘুমাই যেত, আমরা ওরা দু তিনটা মেয়ে ছিল, আমরা দু তিনটা পোলা ছিলাম, দেখা যায় এক জায়গায় বৈশা আমরা ছবি দেখতেছি। তো একসময় আমার পাশে বসি, পাশে বসে পো আমার হাত ধরে, মানে আমিও তখন বুঝি না যে জিনিসটাকে, হয়তো দুষ্টুমি ফেসলিম করতেই পারি আমরা যেহেতু হাত ধরে, এটা তো বেশি কিছু না। তো আমার হাত ধরে, তো আমিও আবার আমারও একটা আগ্রহ জাগলো যে ও হাত ধরে, তাহলে আমি ওরা হাত ধরি। ঠিক আছে, তো হাত ধরতে ধরতে এক সময় আমি কাঁধে হাত দিই, তো আমি এর বেশি কিছু যাই না। তো কাঁধে হাত দেওয়ার পর ওই পর্যন্ত আমি থাকি। পরের দিন আমরা আবার ওরকম সব প্রতিদিন যেভাবে দুষ্টুমি ফেসলিম ওরকম করি। তো আবার গোসল করতে গেছে গোসলখানায়, তো আমার গোসলখানা ডাকতেছে, তো আমি বুঝতেছি না।
আপনি কোন ক্লাসে পড়েন তখন?
তখন আমি সেভেন উঠছি।
ক্লাস সেভেন, আর মেয়েটার বয়স?
মেয়েটার বয়স হয়তো আমার থেকে তিন বছর ছোট হবে।
আপনার থেকেও তিন বছরের জন্য?
তো ও আমার গোসলখানা ডাকতেছে যে আয় একসাথে আমরা গোসল করি। তো আমি আমি আবার এতটা লজ্জা পাইতাম তখন, আমি এটা এমনি এখনো বর্তমানে মেয়েদের সামনে একটু লজ্জা পাই বেশি, তারপরও ভুল গেছি বেশি করছি। তো আমি ও মেয়েটা যখন ডাকছে তো আমি যাই না, তারপর একসময় যাই। তারপর ওখানে দেখা যায় ওর সাথে আমার এতটা কিছু না হলেও অনেকটা কিছু হয়ে যায়। পরে যে বাড়ির মানে সবাই জানা জানি হয়ে গেছে চিলি চিলি করার কারণে। তো মেয়েটা দেখা যায় মেয়েটার মা পুরা ইয়ে হচ্ছে, যারা ওই বাসায় ম্যানেজার ছিল, তো আমাদের বাসা থেকে না কয়ে দেয়। না কয়ে দেওয়ার পরে আমি অন্য বাসায় চলে যাই, আমরা ওই বাসা ছাইরা। তো আমার জন্য ওই বাসার
কারণে
বাসা ছাড়তে হইল। ছাড়ার পর আমি ওদের পাশে অন্য একটা বাসা যাই, যার পর ওখানে আমরা তিন মাস থাকি ওখানে। তো ওখানে একটা প্রতিবন্ধী মেয়ে ছিল, ও সম্ভবত বোবাক ছিল, কথা বলতে পারতো না। তো ওদের বাসায় যাইতাম, ওদের সাথে দুষ্টুমি খেলাধুলা করতাম। ঠিক আছে, তখন আস্তে আস্তে আমার ওই খারাপ জিনিসটা ভিতরে ঢুকে আসতো আস্তে আস্তে, যে মেয়েদের ই করতো বা ওই যে আমি দেখা যায় তো আর বাসা থাকতাম, আমরা খারাপ ছবি দেখতাম, ভিডিও দেখতাম। তো এইগুলো আমার
মেয়েটার সঙ্গে একসাথে দেখতাম।
জি, একসাথেই দেখতাম, একসাথে ওইগুলো দেখতাম।
রুমে আর কেউ থাকতো না?
না, দেখা যায় সবাই, আমরা দুইটা তিনটে ছেলে থাকতাম, আবার ওরা কিছুক্ষণ দেখে চলে যেত, আবার আমরা দুজনে দেখতাম দুষ্টুমি ফেসলিম করতে করতে। পরে কইলাম আসে ছবিটা দেখে কি আছে এটার ভিতরে, তো আমরা তো বুঝতাম না যে এটার ভিতরে কি থাকতে পারে। তো দেখতাম, চালু করতাম, ও দেখতো, আমিও দেখতাম বসে বসে। দেখা যায় ও পরে আবার কিছুক্ষণ দেখার পর কয়না আছে এগুলো দেখা দরকার না, এগুলো বন্ধ করে দে। তো আমরা যখন ওই বাসায় আসি,
আপনার মনের মধ্যে সব উল্টাপাল্টা
উল্টাপাল্টা চিন্তা ভাবনা ঢুকে যাইতেছে। তো আমি যখন ওই বাসাটা চেঞ্জ করার পর ওই যখন ওই বাসাটা ঢুকি আমরা, তো ওই প্রতিবন্ধী মেয়েটার সাথে আমরা ওই বাসায় যাইতাম। যাওয়ার পরে দেখা যেত কি, ওর বাসায় আমরা রাতের বেলা খেলাধুলা করতাম, দুষ্টুমি করতাম। তো আমি ই ঢুকতো না, তো মেয়েটা শরীরে হাত দিলে মেয়েটা কিছু বলতো না,
এটা আপনি ইন্টেনশনালি ওনার সঙ্গে এই জিনিসটা করেন?
একদিন হয় নাই, আমার অনেকদিন হয়েছে।
আপনি এটা মানে মেয়েটার বয়স কত ছিল?
মেয়েটার বয়স ছিল আমার সমান হবে, একটু ছোট হবে তখন।
একটা বিষয় খেয়াল রাখবেন যে আমরা আসলে অনেকে শিশু বয়সটাকে অনেকেই অগ্রাহ্য করি। ও ক্লাস সেভেনে পড়ছে ওই সময়টাতে, তার মানে ওর বয়স হচ্ছে 12 বছর। তার মানে 12 বছর বয়সের একটা শিশুকে যদি প্রপার এডুকেশন দেয়া যায় অ্যাবাউট সেক্স, অ্যাকচুয়ালি ইয়েস আই এম আটারিং দিস ওয়ার্ড বিকজ এটাকে ট্যাবু মনে করে এটাকে যদি মানে ওই কি বলা যেতে পারে ঘরের কোনায় লুকিয়ে রাখা হয় না 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 এটা নিয়ে কথা বলা যাবে না, তাহলেই ক্রাইমটা বেশি হবে। বরং এই জিনিসটা নিয়ে সঠিক শিক্ষা দেওয়াটা খুব জরুরি। ক্লাস সেভেনের বাচ্চাটাকে যদি খুব সুন্দর করে বোঝানো যেত যে দেখো এটা হচ্ছে এই জিনিস এবং এটার সময়সীমা হচ্ছে এটা, এছাড়া এটা করাটা হচ্ছে এটা ভয়াবহ রকমের অন্যায় অপরাধ এবং এটা করলে তোমার জন্য এটা ক্ষতির কারণ হতে পারে, এই যে সুন্দর করে বোঝানো এডুকেশন দিয়ে দেওয়া, এটা আমাদের এখনকার আমি যতদূর জানি যে পাঠ্য বই কিছুটা হলেও এসেছে, আমার মনে হয় ফ্যামিলি এডুকেশন এই জিনিসটার জন্য খুব বেশি জরুরি। কারণ আমরা আসলে এইরকম জেনারেশনে বড় হয়েছি, ইভেন এখনো হচ্ছে। আমরা যদি বাবা মায়ের কাছে ছোটবেলায় জিজ্ঞেস করতাম যে বাবা বা মা আমাকে আমাকে তোমরা কোথায় পেয়েছ, আমি কিভাবে এসেছি দুনিয়াতে, তখন কেউ বলতো যে তোমাকে না আমরা কুড়িয়ে পেয়েছি, তোমাকে না আমরা ওই মেলার হাট থেকে কুড়িয়ে পেয়েছি। মানে বিষয়টা এমন যে তাদের সামনে এই বিষয়গুলো নিয়ে ডিসকাসই করা যায় না। তো এগুলোর জন্য সুন্দর একটা পরিবেশ দরকার হয়, হেলদি এনভায়রনমেন্টের দরকার হয়, নইলে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং এটা খুবই ডাইভার্জেন্ট টাইপের রিলেশনশিপ গ্রো করে, বিকজ এক ধরনের অ্যাডিকশন তৈরি হয়। শিশুদের সামনে যে জিনিসটা গোপন করা হয় শিশুদের সেই জিনিসটার প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় এবং সেই আকাঙ্ক্ষা একটা সময় তাকে বিপথে নিয়ে যেতে পারে। ওর ক্ষেত্রে দেখুন, ও যেই ধরনের বিষয়ের সঙ্গে জড়িত, ও কিন্তু প্রথম দিকে জিনিসগুলো বুঝে ওঠেনি যে আসলে কি হচ্ছে। তারপরে যখন ও বুঝে গেল যে না এই জিনিসটা হচ্ছে এটা, তখন এটার ও সুযোগ নেবার চেষ্টা করছে এবং ক্লাস সেভেনের এইজেও এটা হতে পারে এবং যে মেয়েটার সঙ্গে ইনভলভ হয়েছে সেটাও কিন্তু ওর সমবয়সী। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাচ্চাদেরকে এই সম্পর্কে ফ্যামিলি থেকে এডুকেশন দেওয়াটা খুবই জরুরি, যাতে করে তারা কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত হতে না পারে এবং সেক্ষেত্রে বয়সটাকে অগ্রাহ্য অবশ্যই করবেন না।
তার এদিকে তো আমি লেখাপড়া করতেছি, দেখা যায় লেখাপড়া করতে করতে পোলাপানের সাথে চলতেছি, সিগারেট খাইতেছি, আমি ধূমপান চলতেছে আমার রেগুলার, মানে এটা আমার আরো আগে থেকেই চলতেছে। ঠিক আছে, তো আমার বাবা কি করলো, একটা মুরগির দোকান আছে আমাদের এলাকায়, ওই এলাকায় ওই মুরগির দোকান আমাকে চাকরির জন্য দিল, আমি লেখাপড়া করো তুমি সময় পেলে ওই দোকানে গিয়ে তুমি একটু কাজ করলা, তুমি কিছু টাকাও পাইলা। তো আমি ওই দোকানে কিছুদিন থাকি, থাকার পর দেখা আমার টাকার লো পয়সা পরে, তো আমি কি করতাম ওই দোকান থেকে আস্তে আস্তে টাকা চুরি করা শুরু করলাম। যে যেমন তারা সবসময় আমার বিশ্বাস করতো অনেক, কারণ আমাদের বাসার কাছে ছিল তো খুব বিশ্বাস করতো, তো আমি ওই বিশ্বাস সুযোগটা নিলাম।
চলতেছে
আমি ওই চুরি টাকা জমাইয়া আমি এটা ব্যাংক কিনছি, ব্যাংক কিনে ব্যাংকে টাকা ঢুকাইতেছি ঢুকাইতেছি। তো এরকম ওখানে এক বছরের বেশি করছি, লাস্ট যেদিনকে আমি বেশি টাকা ধরতে গেছি 1000 টাকা, তো ওদিনকে আমি ধরা খাইয়ে যাই, ধরা খাইয়ে যাই বলতে আমি টাকাটা সরাইছি, ওনাদের টাকাটা গুনে নেছে আমি জানি না, সবাই বলা
দিন গৃহস্থের একদিন। কিন্তু এখানে কয়েকটা ফ্যাক্ট আছে, একটা হচ্ছে চুরি করতেছে ওর চুরির নেশাটা বাড়তেছে, কারণ ওর খরচের জায়গাটা বাড়তেছে এক। দুই নম্বর হচ্ছে হলো যাদের সঙ্গে ও মিশতেছে তারা কারা, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। সো প্লিজ বি কেয়ারফুল অন দিস ইস্যু। আমরা বারবারই একটা কথা বলি যে একজন অপরাধীর ধাম করে জন্ম হয় না, এটা মাটি ফুড়ে বের হয় না, এটার পেছনে শক্তিশালী কারণ থাকে। একজন অপরাধীর রাতারাতি জন্ম হয় না, এটার পেছনে শক্তিশালী কারণ থাকে। এবং একজন অপরাধী ভয়াবহতম অপরাধী তখনই হয় যখন তার সেই জিনিসটার প্রয়োজন হয় এবং প্রয়োজনটার শক্তিটাও প্রয়োজনটার চাহিদাটাও যে যাই বলি না কেন তীব্রতর হয়, তখন সেই লেভেলে সে অপরাধ করে। এবং আমরা ব্যাকগ্রাউন্ডে আছি, আমরা দেখছি কিভাবে মেহেদি ধীরে ধীরে অপরাধী হয়ে উঠছে। হ্যাঁ বলুন।
তারপরে আমি ওখান থেকে আসার পরে আমি চিন্তা করছি আর কার সাথে চলাফেরা করবো না, লেখাপড়া করবো, কোন জায়গায় চাকরি করবো না, আমি সুন্দর মতন চলবো। তো আমি কি করলাম, তো আমি আবার গার্মেন্টসে
এই ফিল্ডটা আপনার কেন হলো?
না আমি চিন্তা করছি আমি আল্লাহ এই খারাপ কাজটা করার কারণে আমি এরকম হচ্ছি, এলাকার ভিতরে সবাই জানলো,
পেলেন সবাই আপনাকে চিনলো, চিনলো হিসেবে, যে কারণে আপনার মনে হলো যে আপনার
আমি আর এগুলো করবো না।
রাইট, তখন আপনি ক্লাস সেভেনেই পড়েন?
না, এইটিও এইটিও
পড়েন, ক্লাস এইটিও পড়েন। ওকে,
তো আমি আবার চিন্তা করলাম যে আমি ওই আমি চিন্তা করলাম যে তাহলে আমি চাকরি আর একটা করবো, গার্মেন্টসে চাকরি করবো, গার্মেন্টসে ঢুকবো। ঠিক আছে, গার্মেন্টসে চাকরি করি, করার পর দিয়ে যে গার্মেন্টসে ঢোকার পর দিয়ে স্কুলে সময় দিতে পারি না, তো আমি দেখা যায় গার্মেন্টসে সকালবেলা যাইতো রাতেবেলা আইতো, তো আমি স্কুল যাইতে পারতেছি না। 15 দিন করি, করার পর আমি আইসে পড়ি, আসার পর আমি এইটে পরীক্ষা দিয়ে 9 উঠি। তো 9 উঠার পর আমি লেখাপড়া একটু কেমন ড্যাম খেয়ে যেতেছে, রেজাল্ট খারাপ করতে চাচ্ছে কিনা, তো আমি আবার নতুন একজনের সাথে পরিচয়, তো ওর কারণে আমি আবার দেখা যাইতেছে আরো 20 প্রলোভনের সাথে চলাফেরা করতেছি, সবাই একসাথে বসতেছে, আমি কি রে তোরা তো সবাই আড্ডা মারস, তো আমার একদিন তোর সাথে আড্ডা নিস, আমার পাল্লায় না বসে বই থাকতে কই আই সবার সাথে পয়সা করে দিম। তো একদিন দুদিন করতে করতে দেখা যাচ্ছে সবার সাথে আমার রেগুলার মানে কথা হইতেছে, কথা হইতেছে আবার নতুন করে আবার শুরু হইলো। যে মানে মেয়েলের বিষয়টা আমার ভিতরে তখন ছিল না, বন্ধু বন্ধু আমার একটা আড্ডা দিতে ভালো লাগতো বেশি, যে আমি একটু সময় দিই। আমি সিগারেট খেতাম তখন আমি নেশা করতাম না, তেমনি চলতাম একটু সময় দিতাম আমাকে বেশি। তো ওরা দেখতাম আস্তে আস্তে ওরা যে বেশি জ্ঞানম সঞ্জামে যায় মারামারিতে যায়। আর আমার ওই বন্ধু বলতেছে আমার এক বন্ধুরে মারছে, চল আজকে ওরা গিয়ে মান ওকে এলাকায় যাই মাইরাম। তো আমরা ওই এলাকায় যাই, দেখা যায় হকি স্টিক লয়ে যায়, অনেকে তারা চাপাটি লয়ে যায়। লয়ে যাওয়ার মানে আমি তখনও বুঝতাম না যে ওরা এগুলো, হয়তো ওরা আগে থেকে এইগুলো করতো, তা আমি কখনো এইগুলোর ভিত্তি করি না। আমি সাহস পেতাম না যে একটা আমি চাপাটি হাতে দিম বা একটা হকি স্টিক আদাল লড়মো একজনে বাড়ি দিম, তো আমার একটা সাহস ছিল না। তো আমি ওর সাথে যাই ওখানে, যাওয়ার পর ওরা দেখতেছে ওই এলাকায় খুঁজে পায় না, ওদের এখানে একটা বালুর মার আছে, বালুর মারে গিয়ে দেখে যে ওরা সবাই মিলে গাঁদা খেতেছে 7-8 জন। তো আমরা গিয়েছিলাম মনে হয় 20-25 জন। তারপর ওখানে পায়, পাওয়ার পর ওরা কিছু করার আগে মানে আমরা যে মানে কে কারা হেডার আমরা অত দেখি না, মানে যে যেমন পারতেছে অমনে মারতেছে, মানে হাত দিয়া প্রথমে কিছু কইতেছে না, হাত দিয়া মারতেছে। মারার পরে একজন আগে একজনে দেখতেছে যে হকি স্টিক বাইর করছে, মানে দৌড় দিয়ে গিয়ে অগো আবার ওই জায়গায় সব যেত, অগো ওই জায়গায় বাসা, ওরা সব জানে ওরা ওই জায়গায় কোন জায়গায় রাখে। তো একজনে হকি স্টিক বাইর করে লইতেছে, চাবাটি বাইর করে লইতেছে। তো আমার এক বন্ধু ছিল, ওর কাছে ছিল হয় চাবাটি, ওই কি করছে ওই গিয়ে দৌড় দিয়ে গিয়ে ওরা একটা কোপ মারে। কোপ মারার পর পায়ে পাশে কোপটা লাগে, লাগানোর পর দেখা যাইতেছে ও কোপটা মারে ও শরীরে জায়গা, শুয়ে যাওয়ার পর সিলেটার শুয়ে পড়ে, আর আর কোনো চান্স থাকে না। আমি আমি ওই কোপ দেখে আমারও মানে আমি মাথা ঘুরাইতেছে আমি কি করবো। তো ও আমার কইতেছে দোস্ত তুই এই হকি স্টিক ল ল এটা বাড়ি মার। তো আমার সাহস হইতেছে না, হইতেছে না, ও কইতেছে কি তো সাহস নেই, আমি কইছি না সাহস থাকবে না গাছ, কিন্তু তো আমার এগুলো ভালো লাগে না। তো বললাম কি লাস্ট ওরা যখন কইছে যে না তুই সাহস নেই, তখন আমি হকি স্টিক লইলাম, লই একজনের মাথা আছে একটা বাড়ি দিই, বাড়ি দেওয়ার পর মাথার অনেকখানি ফাইটে যায়। ফাইটে যাওয়ার পর আমরা আমি আমি আশা ধরি, আশা ধরার পর ওই যে আমার যারা আমি হকি স্টিক বাড়ি দিই ওর রাতে আবার চাবড়ি ছিল, ওই সে আমার একটা কোপ মারে, কোপ মারার মানে আমি একটু শুয়ে যাই, শুয়ে যাওয়ার কারণ ওর শুয়ে পড়ার পর আমার পাড় পাশে একটা কোপটা লাগে, লাগার পর মানে আমি বেশি একটা কাটে না, অল্পই মানে বেশি একটা জোরে লাগে না। তো আমার ওরা ধরে নিয়ে আসে একটা সাপ দিয়ে পেঁচাইয়া, তো এতটা সমস্যা হয় না। তারপর কদিন পর শুনতেছি ওরা মামলা করছে যে আমরা নাকি মারা করছি, মারারে মামলা করে। তো যে যার মতন কি এলাকা ছেড়ে চলে গেছে, আমি এলাকায় থাকতেছি না, ওদের সাথে চলাচল করতে করতে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। পরিচয় কেমনি, আমার আমার একটা বন্ধু ছিল, তো ও আবার ওই মেয়ের সাথে প্রেম করতো, তো ওর আবার বান্ধবী ছিল, তো ওর সাথে আমার পরিচয় হয়। হওয়ার পরে দেখা যায় ওরা ঘুরতে বেরোয়, আমরা সবাই ঘুরতে যাইতাম, আমার ভালো লাগতো। একদিন আমি প্রপোজ করলাম, আরো দুইজনে কইলো দোস্ত তোর কথা দরকার না আমি করি। আমি আচ্ছা ঠিক আছে, তারা কাম করি যারা পছন্দ করবে হ্যাঁ সাথে প্রপোজ হ্যাঁ রেজলিউশন করবে। তো আমি আমি কি করতাম, আমি আবার কইতাম, আমি আগে আবার ওরা কথাবার্তা কইতাম, ওর সাথে ফোন নাম্বার নিয়ে কথাবার্তা কইতাম। তো মায়েরা বুঝতো না, তো আমি কইছি আচ্ছা দেখো এরকম সত্যি সত্যি আসলে সামনাসামনি বলি, আমি পিছনে কথা বলবো না, আমি তোমার সত্যি সত্যি পছন্দ করি, তুমি কি বলো? তো বলতেছে আসলে আমি দেখি চিন্তা ভাবনা করে দেখি। তো আমার আচ্ছা ঠিক আছে, ও চিন্তা ভাবনা করলো, করার পরে ও 15 দিন পর রাজি হয়, রাজি হওয়ার পর আমার রিলেশন চলে, কিন্তু ওরকম খারাপ হইতে যায় না, আমরা ঘুরতে যাই, হাত ধরে হাঁটি, ঠিক আছে এইভাবে যাই। তো ওর সাথে আমি খুব ভালোবাসতাম, ভালোবাসার কারণ আমার মানে ওর সাথে মনে হয় 8 মাস চলে রিলেশনটা, 8 মাসের সম্পর্ক। তো মেয়েটা শুনতেছি অন্য এক জায়গায় রিলেশন আছে, তো আমি ও আমার সাথে ও আর আগের মতন কথা বলে না, সময় দিতেছে না, তোমার খারাপ লাগছে কি ব্যাপার, ও আমার সাথে এমন করতেছে? তো ওর নাম তানিয়া ছিল, তো এমন করতেছে, তো আমি বুঝতেছি না এমন করে করতেছে। তো আমার এক ফ্রেন্ড কয় কি কয় দেখ দোস ও একটা ছেলের সাথে রিলেশন আছে, তুই ওরে ছাইড়া দে। আমি ছাইড়া আছে আমি তো খুব কষ্ট পাইতেছি, আমি কই এলো ওর জন্য আমি এত কিছু ই করলাম, ওর আমি সত্যি সত্যি লাভ করলাম, ও আমার ছাইড়া চলে গেল, তো আমি ঠিক থাকবো না, ভালো থাকবো না, খারাপের দিকে যাবো গা। তো আমার বন্ধুরা কইছে হ্যাঁ সমস্যা কি, আয় আমরা তো নেশা করি, তুইও নেশা কর। তো আমি আবার দেখা যাচ্ছে ওর সাথে দেখা যায় নানান ধরনের নেশা করতেছি, করতে করতে একসময় আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়, আমার বাপ মা বন্ধ করে দেয়, ঠিক আছে নেশা করতেছি কোনো সমস্যা না, ঠিক আছে। ওখানে একটা মেয়ের সাথে আমার একটা রিলেশন হয়, ঠিক আছে।
এটা কোথায় পেলেন আপনি?
হ্যাঁ ওই গার্মেন্টসে চাকরি করার অবস্থায়।
আপনি চাকরি আপনি লেখাপড়া ড্রপ করেছেন?
হ্যাঁ তখন এসএসসি পরীক্ষা দিয়ে বেরোনোর পরে আমি লেখাপড়াটা একদম বাদ দিয়ে
ড্রপ করে আপনি গার্মেন্টসে গার্মেন্টসে ঢুকলে, ওই গার্মেন্টসে গিয়ে মেয়েটার সঙ্গে পড়েছেন। মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল রিমা।
মেয়েটার নাম রিমা,
ওকে। তো ওদের জায়গা একটু খারাপ ছিল, তো ওই আমি যাইতেছি, তো ওনারা দেখে লাগছে আমি ওই মেয়েটার সাথে আসছি। ও মেয়ে ওই মানে ওই মেয়েটার দুলাভাই,
হ্যাঁ
দেখলো। তো ওই ওনার দুলাভাই যে আবার সন্ত্রাসী টাইপের তো ছিল, তো ওটা আমি জানতাম না। তো আমি ওই মেয়েটার বাসা দিয়ে আসার পরে আমার রাস্তা আসার সময় আটকাইছি, আটকানোর পর ওনারা মনে হয় 7-8 জন পোলাপাইন ছিল আমার সামনে, আমার একটা চিবা ডুগল ডুগে বড় বড় রান্দা বার করলো, তোর আজকে কোপ দিয়ে কল্লা খা ফালাই দিম, তোর সাহস কেমনে হয় তুই ওই মেয়ের সাথে এখানে আইসিস? হ্যাঁ আমি কইছি আসলে একসাথে চাই করি, তো আমি ওরা দিতে আসছি এই কারণে। ও তো ভয় পায় কয় ও ওরে দেওয়ার জন্য কি তোর আর বাপা কি তোরে রাখছে নাকি আমরা আসি না, ঠিক আছে। তো আমি কইছি আচ্ছা ভাইয়া ভুল হয়ে গেছে গা, তো আমি আর করবো না, তো মাফ করে দেন আমার জোর করতেছে, তুই ওরা মা ডাক, ঠিক আছে আমি, ঠিক আছে। তো আমি তো ভয় পাইতেছি জানো আমি তখন তো
আপনার গার্লফ্রেন্ডকে মা ডাকতে বলতেছে।
হ্যাঁ, আমার বড় বড় রান্ধা দেখাইতেছে, তা আমার তুই যদি না বলো তাহলে আমি তোর কুপ দিম মানে লইতে আছে। তা আমি ভয়ে আমি তো শেষ, তো আমার এতগুলো পোলাপান যদি না আমার মা আমার কেউ দেখতেও না, কেউ খুঁজে বার করতে পারবে না। তো আমি লাস্টে কি করলাম, হ্যাঁ ঠিক আছে মা ডাকলাম, ঠিক আছে ডাকলাম। এরপর আমার কি করলো, চা দোকান নিল, এরপর চা খাওয়াইলো, মানে রুটিমুটি খাওয়াইলো। খাওয়ানোর পর আমি ওই এলাকা ওখান থেকে পরে আইসে পড়ার পর আমি ওখানে চাকরিতে যাই না, ঠিক আছে। চাকরিতে না যাওয়ার কারণে আমি আমার বাসায় এসে এক বছর মতন বসে থাকি। বসে থাকার পরে আমি দেখা যায় আমি আমার মামার বাসায় আইসে পরে, রামপুরা থাকে ওনারা। তো আমার মামা আবার ওখানে ছোটা ফ্যাক্টরিতে সুপারভাইজার ছিল, তো আমি ওই ছোটা ফ্যাক্টরিতে জব নিই। আমার মামা কাছে তো বসে থেকে তো লাভ নেই, তো একটা কাজ কর, তুই কাজ শেখ। তো আমি 15 দিন শিখি, 15 দিনের মধ্যে আমি সব পুরো কমপ্লিট শিখে যাই। শিখে যাওয়ার 15 দিনে আমি প্রথম মাসে 12,000 টাকা স্যালারি উঠাই, মানে প্রোডাকশনের কাজ
মোটামুটি একটু হালে আসছে। আমি যেটা বুঝতে পারলাম যে ঠিক আছে, একটু অন্যায় পথ থেকে একটু কুপথ থেকে সরে নিজে কাজ করতেছেন, পয়সা করে রোজগার করতেছেন, পরিশ্রম করতেছেন। হ্যাঁ,
তো এদিকে আমি যে ফ্রেন্ডের সাথে আমি নতুন ফ্রেন্ডের সাথে চলাফেরা করতেছি, তো ওরা আমার অগর সাথে আমার একটা বেস ছিল, আমার 10 জনের 11 জনের। তো ওই আমার একটা ফ্রেন্ড ছিল যে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল, তো ও আমার একটা মেয়ের সাথে রিলেশন করে। তো রিলেশন করার কারণে আমি আবার ওর সাথে প্রায় সময় ওই সোরা ফ্যাক্টরি ফাঁকে দিয়া ও আমার ফোন দিয়ে বলতো, দোস্ত আয় তুই, বুঝছি দেখ তুই ভালো হয় না, তুই দেখ তুই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবি আর আমি একা একা থাকবো ভালো লাগবে না, কয়া আয়াস করা একটা বান্ধবী ভেবে তুই ও দেখতে পারবি, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি ওইটা ওর সাথে দেখার জন্য আমি ওই সোরা ফ্যাক্টরি ফাঁকে দেওয়া শুরু করলাম। তো আমি ফাঁকে দিতেছি আর আমার মামা খুঁজে বার করলাম, কারণ আমি 14 তলায় কাজ করি, মামা করে 11 তলায় কাজ। মানে আমার যে বন্ধু ছিল ও একটা মেয়ের সাথে রিলেশন করতো, ওই মেয়েটা আবার ওই যে স্কুলে পড়তো ওর আবার একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীর সাথে আমি আবার ওই আবার ওই স্কুলের সামনে ওরা আবার আগায় নিতে আসতো
সব বান্ধবীকে। আপনার পছন্দ হয়েছে?
হ্যাঁ পছন্দ হয়েছে।
তো ইন দ্য মিটে আপনি তার রিলেশনশিপে ছিলেন বোধহয়?
হ্যাঁ, ওইটা আমি বাদ দিয়ে দিছি, ওই যে আমি যখন মামার বাসায় আসি তখন ওইটা আমি ওই সব মানে অতটা আমার ওইটা সিরিয়াস ছিল না, ওইটা আমি বাদ দিয়ে ওই যেটা ওই যে পোলাপেন আমার আছে।
ওকে, আমি মুক্তার কথা বলছিলাম, আমি তো মুক্তার ব্যাপারটা আপনার বাদ দিয়ে দিতেন। ফাইন, তারপরে যে মেয়েটাকে এখন আপনার ভালো লেগেছে, মেয়েটার নাম কি?
ওর নাম সীমা।
সীমা, এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, আমরা এখনো ব্যাকগ্রাউন্ডে আছি, যদিও টুকটাক অপরাধ আমরা দেখছি। একটা বিষয় খেয়াল রাখবেন, আজকে যে এই সিক্রেটসটা এখানে রিভিল হচ্ছে, ওর বলার জায়গাটা অত্যন্ত ঘিঞ্জি, অনেক স্পিডি বলে, এটা ঘুম ঘুম চোখে শোনাটা খুব ডিফিকাল্ট। তারপর আমরা বলবো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, কারণ বাংলাদেশে ম্যারেজ মিডিয়ার নামে কত বড় ক্রাইম হতে পারে তার জলজন্ত উদাহরণ আজকের এই সিক্রেটস রিভিল হবে। সুতরাং যারা বিবাহ করবার জন্য ঘটকের কাছে যান বা বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেখে যান, তাদের জন্য আজকের এই সিক্রেটসটা একেবারেই অত্যাবশ্যকীয়। সো প্লিজ স্টে টিউন, মাত্র 2 মিনিটের বিরতি নিয়ে আবারও আমি কিবরিয়া ফিরে আসছি, আশা করছি আমার সাথেই থাকবেন।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস উইথ মি আর জি কিবরিয়া, ঢাকা এফএম 90.4 এ। আমার সঙ্গে আজকে রয়েছে মেহেদি, তার সিক্রেটস গুলো নিয়ে আমরা খুব প্রিসাইজলি যাচ্ছি তার ব্যাকগ্রাউন্ডে, কিন্তু যে বিষয়টি একটু আগে বলছিলাম বিরতি নেবার আগে, উইচ ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। ওকে, যাই হোক, যারা সিক্রেটস এবং জীবন গল্প বইটি চান, ঘরে বসেই সংগ্রহ করতে চান, তারা ফোন দেবেন, নাম্বারটি আমি একটু পরে বলবো। তার আগে বলছি এই বইটি শুধু ঢাকা এফএম এর, সো দুটো অনুষ্ঠান মিলিয়ে আমরা একটা বই করেছি, সিক্রেটস এবং জীবন গল্প, সেরা 5-5 মোট 10টি গল্প নিয়ে। যারা এই বইটি সংগ্রহ করতে চান ঘরে বসে পেতে পারেন, সেজন্য আপনাদেরকে ফোন দিতে হবে 16297 rockmoney.com এর নাম্বারটি 16297 এই নাম্বারে। এছাড়া আরেকটি নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি ফোন দিতে পারেন, 3-24 ঘন্টা এখানে অর্ডার নেওয়া হয়। নাম্বারটি আমি বলছি 09638771771, আমি আবারও বলছি 09638771771, এই নাম্বারে ফোন দেবেন আপনারা। ওকে, যেখানটা আমরা ছিলাম, তারপর বলুন।
তারপর আমি যখন ওদের সাথে,
মেয়েটাকে ভালো লেগেছে?
হ্যাঁ ভালো লাগছে। তো আমি ঠিক আছে, তো মেয়েটা কিছু বলে না, একদিন দুদিন যায়, যাওয়ার পরে আমার বলে আচ্ছা ঠিক আছে। তো আমি রাজি করাই, মানে অনেক স্বপ্ন দেখাই, দেখা যায় আমি তোমার বিয়ে করবো, অনেক কেরাকাটি, তোমার বিয়ে করবো, নানান ধরনের স্বপ্ন দেখাই, ঠিক আছে, তোমার অনেক শান্তিতে
রাখবো। এই মেয়েটার আগে আপনার আরেকটা মেয়ের সঙ্গে আপনি চেষ্টা করছিলেন সম্পর্ক?
ওইটা আমি স্কুলে ওইটা অফ রাখছি, যে ওইটা আমি খালি শুধু বলছি যে
পজ দিয়ে রাখছি,
হ্যাঁ যে পছন্দ করছি।
ইন দ্য মিন টাইম এই মেয়েটার সঙ্গে র্যান্ডমলি আপনি একটা মেয়ে ছিলেন, আরেকটা মেয়ে, একটা মেয়ে, আরেক মেয়ে। ওকে, মেয়েটার নাম কি ছিল বলছেন?
সীমা। তো কি করলো, আমাদের ওদিনকে রাত্রিবেলা 3:30 সময় আমাদের দুজনকে বিয়ে দিল, মানে আমরা দুই ফ্রেন্ড আর দুইটা বান্ধবী ছিল
সীমার সঙ্গে।
হ্যাঁ, দুইটা ফ্রেন্ড আর দুইটা বান্ধবী ছিল আমাদের। আমাদের এখন বর্তমানে 8 বছর চলে আমাদের বিয়ে,
বিয়ের 8 বছর চলে। ওরে বাবা, 2010 সালের
কথা, ঠিক আছে। তো আমাদের ওখানে ইয়ে হওয়ার পরে দেখা যায় আমাদের রাত 3টার সময় বিয়ে হয়, 3টার সময় বিয়ের পর ওর বাবা মা রাজি ছিল না, ঠিক আছে। ওর বাবা বাপ একটু রাজি ছিল, কিন্তু ওরকম ছিল না যে তো এলাকার লোকজন কইছে তো মানতে হইবে, বাপ একটু নামাজ টামাজ পড়ে। তো আমাদের ওর মা তো অভিশাপ দিতেছে, তোরা জীবনে সুখে থাকবে না, এই করবে না, সেই করবি না। আমি কইছি আমি কোনো কথা, আমি সালাম করতে গেছি, উনি সরে গেছে, সালাম করতে দিবে না। ওনার মায়ের অভিশাপ দিতেছে তুই ভালো থাকবি না, জীবনে সুখ হবি না। তো দেখতেছি আমি বিয়ে করার পর আমি আমার পরে আমি আমার বাপমা খুশি যে তোমার পোলার পর আর ভালো খারাপ কাজ করবে না, ভালোই যাবো। তারা তো খুশি হয়েছে যে আমি বড় পোলা মানবো।
এই পর্যন্ত নটোরিয়াস ছিলেন, উল্টা পাল্টা ঘর বাড়ি ভাঙচুর, মদ গাঁজা খাওয়া, চুরি চামারি থেকে শুরু করে লেখাপড়া বাদ দেওয়া, কোনো কিছুরই কম করেননি। বাবা মা খুশি হলো, ঠিক আছে, বিশাদী করে যদি ঘরের মতো থাকে
ভালো হবে। তো পরে আমি যে বিয়ে করবার বাসা নিয়ে আসি, আর বাবা শুধু আমার বাসা দেখে যায়, দেখে যায় পনেরো পরের দিন আমাদের গায়ে হলুদ হয়, ঠিক আছে। গায়ে হলুদ ওদিনকে আমার রাতের সঙ্গে কিছু লোকজন যারা শর্ট করেছিল ওনাদেরকে ডাক দিয়ে খাওয়াই টাই দিল, ঠিক আছে। এইভাবে যাইতে যাইতে পনেরো দিন যায়। যাওয়ার পরে আমি যদি ক্যামেরা দিন একটু মাথা ঘুরে গেছে, আমি আমার শ্বশুরবাড়ি যাম, আর আমার মা ফোন দিয়ে ওর সাথে কথা বলতেছে, ভালো কথা বলতেছে, তুই আয়, তো জামাই নিয়ে বেড়াই যা। তো আমি আমার মার সাথে আবার খারাপ ব্যবহার কইরা, মানে ঝগড়া কইরা, ইচ্ছে করে আমি শ্বশুরবাড়ি উঠে গেছি, যাই মানে তোমাদের কাছে থাকবো না, আমি আমার শ্বশুরবাড়িকে থাকবো না, ভালো আছে, এই করে সেই করছে। তো আমি ওখানে গিয়ে আবার মানে এক সপ্তাহ থাকতে পারি না, আসলে বাপ মা ছেড়ে গেছে, তো এই কারণে থাকতে পারলাম ওই জায়গায়। তো আমি ওই জায়গায় যাওয়ার পরে এক সপ্তাহ পর শুনতেছি কি আমার বউ কয় তুমি তোমার বাপ মার কাছে যাইতে কইতেছে, আমার সাথে তোমার সাহসেরি করবে, ঠিক আছে, ওনারা ঝামেলা করবে, তোমার এনেকে আমার বাবা এলে আজকে মারবে, আমার ভাই মারবে, তুমি বাসা যাও গা। তো আমি কই দেখো তুমি এইগুলো কইতেছো, তোমার বিয়ে করছি, তোমার থেকে যাইতে পারি আমি, তুমি যাবো না? হ্যাঁ আমিও যাবো, তো চলো। আমি কি হচ্ছে এক সপ্তাহ পর আবার আমি রাত তখন 2:30 বাজে আমার বাসা চলে আসি। চলে আসার পর ওভাবে থাকতেছে, ঝামেলা চলতেছে, এরকম টুকরা আমি আসা যাওয়া চলতেছে, আমার বড়ি নিয়ে আটকে রাখি, আমার বউ পলাই আসতেছে, ঠিক আছে। পরে এর মাঝে আমি চিন্তা করলাম যে একটা বাচ্চা নিয়ে নেই, বাচ্চা নিয়ে নেওয়ার পর কোনো সমস্যাই হবে না। তো আমরা বিয়ের 1 বছর পরে আমি একটা বাচ্চা নিই, বাচ্চা নেওয়ার পরে আমি দেই, পরে একটু সব ঠান্ডা হয়েছে, মানে সব ঝামেলা কমছে, কমার পরে আমি খারাপের দিকে যাইতেছি, আরো যাইতে যাচ্ছে আমার বাসায় সময় দিতে মন চাইতেছে না, আমি একটা মেয়ের সাথে মানে আমি ওই সব চাকি ছাই দিলাম, ওখানে চাকি করতেছি না। পরে আমি একটা কি করলাম, সুপার শপে জব নিলাম, ঠিক আছে। এটা সুপার শপ, এটা আপনার বাড্ডা লিঙ্ক রোডের মাথায়, ওই সুপার শপে জব নেই। নেওয়ার পরে ওখানে আমি প্রথম 1.5 মাস ছিলাম সেলসম্যান হিসেবে, তারপর ওখানে একটা ম্যানেজার ছিল, তো ম্যানেজারটার সাথে ভালো একটা সঙ্গ ছিল, উনি আবার একটা প্রমোশন পাইতো। তো আমি লেখাপড়া দেখছে জানি, আমি সব বুঝি, মানে 1000 প্রোডাক্ট সব আইটেম আমি কইতে পারি যে কোনটা কি দাম, কোট কইতে পারতাম। তো ওনারা উনি মনে করে তাহলে আমি তো আমার জায়গায় তোর ভাই, তো আমি তো প্রমোশন পাইছি, তো তুই এই জায়গায় বল। তো আমি এইখান থেকে আবার একটু বেশি শুরু করে দিলাম, ঠিক আছে, যে আমি হ্যাঁ বেশি বলতে কি দেখা যাইতেছে আমি এলাকায় চলতেছি, এলাকায় দোকানে ঢুকলাম একটা, তো সুপার শপ যেহেতু এলাকা মহল্লার ভিতরে, ওখানে 1 মাস ছিলাম, ভালো মতন 1 মাস ছিলাম, কোনো সমস্যা নাই। 1 মাস পর দেখতেছি পোলাপানের সাথে মানে পোলাপান এলাকায় ঘুরতেছে, ওর সাথে সিগারেট খেতে আমি দোকানে যেতেছি, ওরা একে ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন, তিন দেখতেছি এলাকায় দোকানে। তো ওনারা একটা ভালো টি করতো আমার সাথে, ওরা যে ভাই কেমন আছেন, ভাই 10টা টাকা দেন, মানে আমার দোকানে প্রথম প্রথম আইয়া কথা বলতো, আই সিগারেট খাইতাম, ওরা আই দাঁড়াইতো, তো আমি তো একটা সিগারেট দিতাম আমাদের খাওয়াতোরা। এরকম একদিন দুদিন যাই যেতে 1 সপ্তাহ 15 দিন 1 মাস জায়গা। তারপরে ওদের সাথে একটু ভালো মেশামেশি শুরু করি, মেশামেশি শুরু করার কারণে আমার আবার এদিকে টাকা পয়সা, মানে ওরা দেখতেছি মানে ওরা ভালো লেভেলের, ওরা টাকা পয়সা ভাঙতেছে, আমি টাকা পয়সা ভাঙবো। তো আমি কি করলাম, দোকান থেকে আবার ওই আমার দোকানে যে আমি একা ছিলাম, একটা সেলসম্যান ছিল, সেলসম্যান মেয়ে ছিল, মেয়ে থাকার কারণে আমি আবার ওই মেয়েটা সবসময় আমার ইয়ে করতো, মানে কে কি করে না করে সবার ওই অফিসে জানাইতো। তো আমি আবার ওই চান্সটা দিতাম না, কোন সময় চান্সটা দিতাম না, তো না দেওয়ার কারণে। তো একদিন আমি কি করলাম, চিন্তা করলাম এখন তো আমার টাকা পয়সা দরকার, ওগুলো লাগে তো একটু ই করা দরকার। আমি আমাদের ওই মালিকের আবার পিছনে বাড়ি আছে, বাড়ি বলতে 25টা রুম আছে, 26টা রুম আছে, তো ওই ভাড়াটা আমি উড়াইতাম, দোকানের পুরো চালাইতাম আর ভাড়া উড়াইতাম আমি। তো এক মাস দুই মাস ভাড়া উড়াইলাম, পরে দেখতেছি আমি তো ভাড়া দিয়ে আমি কিছু টাকা মাইরা দিই। তো দেখতাম কি আমি 26টা রুমে ভাড়া উড়াইলাম, 7টা রুমে 8টা রুমে ভাড়া আমি দিলাম না অফিসে। ওনারা কিছু বলতো না, ওনারা বলতো না কা আসলে আমি এদিকে পোলাপান এলাকায় চলাফেরা শুরু করে দিচ্ছি বেশি একটু, তখন একটু বেশি বাইরে গেছে যে আমি পোলাপান চলতেছি। আর ওনারা অফিসে খবর নিত না যে আমার ভাড়া ঠিক মতন উঠছে কিনা, কারণ উনি ওনার ঢাকার ভিতরে মনে হয় 56টা বাড়ি আছে, আর বাইরে যা তো আছে তো অনেক, এটা বলার মতন না। তো ওনার মানে ওনার অনেক টাকার মালিক, তো উনি মানে অফিস থেকে লোক করাইতো যে মেয়েদের ওই জায়গায় যাও যাই কয়টা ভাড়া উঠছে। তা আমি যেটা কইতাম ওইটা বিশেষ করে হারা লয়ে যেত, ওদিকে আমি যে টাকা পয়সা মাইরা মানে যে পোলাপান নিয়ে ঘুরতেছি, বাড়ি আইতেছি, নেশা করতেছি, মানে চলতে আছে। মানে আমি একটা জায়গাটা টিম বানাইছি পোলাপান দিয়ে, তো আমি কইছি তোরা একটা কাম কর, তো 10-11 জন তাস, তোরা শুধু সবসময় আমার সাথেই থাকবি, আমি যেরকম তাই শুনবো। মানে আমি একটা টিম বানাইলাম অগরে দিয়ে যে ও যা কম তাই করবে, ঠিক আছে। এই দোকানে থাকা অবস্থায় আমি একটা মেয়ের সাথে মানে পরিচয় হয়, তখন পরিচয় বলতে কি মানে আমার ওই ওই মেয়েটা সেলসম্যান থাকা অবস্থায় আমি ওরে আবার যখন আমার চাকরি ছেড়ে দিয়ে যায় তখন একটা ছেলে ঢুকে, ওর নাম ইমরান ছিল। তো ওই ছেলেটা আবার ওই মেয়েটা খুব পছন্দ করতো আগে থেকেই, তো পছন্দ করতো আমার কাছে, ভাই আপনি আমি তো বলতে পারি না, আপনি একটু বলে দেন মেয়েটার যে আমি ওর পছন্দ করি। তো বলতে পারি না, তো আমি এবার কি করলাম যে আচ্ছা ঠিক আছে আমি বলে দিন, আমি আচ্ছা ঠিক আছে বলবো মানে। তো আমি এমন করতে করতে হঠাৎ করে আমি কি মনে করি চাকরিটা ছেড়ে দিই, মানে ভালো লাগতেছে না আমার, আমি চাকরি ছেড়ে দিন পোলাপানে চলতেছি জায়গা যার পর কারণে। পরে আমি কি করলাম, আমি এই চাকরিটা ছেড়ে দিয়ে আমি মানে ইচ্ছে করছি কই ভাই আমার একটু সমস্যা, আমি বাড়ি যাবো, আমি যদি কিছুদিন পর আসি তাহলে আমি ঢুকবো, ঠিক আছে তার আগে ঢুকতে পারবো না, এখন আমার দরকার যাওয়া। তো হেরা আবার আমার খুশি মনে দিয়ে দিল, ঠিক আছে যাও তুমি পড়াইলে আবার আসো। তো আমি চাকরি ছেড়ে আমি আবার কি করলাম, তখন আর ভালো লাগতেছে না, 2-3 মাস ঘুরতেছি, তখন আমার একটা ওই এলাকায় এক ভাই ছিল, হেরার লাগে আমার পরিচয় ছিল, মোট অল্প পরিচয়, আর আমাকে তুই তো সারাদিন ঘুরোস, তা তুই তো কাজ করছ না, চল আমার লাগে এক জায়গায় চাকরিতে যাবি। ও আমার যখন বলে যে চল আমি আমি এক জায়গায় জব করি মিডিয়া, তো তুই আমার সাথে করবি, আমি তখন বুঝতাম না
মিডিয়া,
হ্যাঁ মিডিয়া
এটাই মূলত আপনার আসল ক্রাইমের জায়গাটা। এতদিন ও যে ক্রাইম করেছে চুরি চুরি চামারি যেটাই বলি না কেন, সেটা একটা মার্জিনাল লেভেলে, কিন্তু সবচেয়ে বড় ক্রাইমের জায়গাটা, কারণ এটা অনেকের চোখ খুলে দিবে আজকের এই সিক্রেটসে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ
পরে মিডিয়া যখন ঢুকি তখন আমি প্রথম ভালো ছিলাম,
আপনি তো ওখানে ভালো ইনকাম করছিলেন, চুরি টুরি করতে পারছেন, আপনি কেন
না আমি ওখানে চাকরি ছাই দিচ্ছি, ভালো লাগতেছে না, মানে এই জায়গায় এলাকায় দেখতেছি মানে প্রফেশনাল চলতেছি, তো কেমন জানি একটু মানে আনিয়ে দিলো যে আমি এখানে চাইকো না, ভালো লাগতেছে না আমার, মানে বাসা যাম, মানে এমনিতেই মানে মন থেকে কেমন জানি ভালো লাগতেছে না যে প্রফেশনাল লাগে চলতেছি, আমি একটা দল বানামো, পরে ভবিষ্যতে কি হইব আমি ওটা চিন্তা করতেছি, ঠিক আছে যে আমি এখানে না থাকা যাইব না, যাই আমি চাকরি ছাড়িয়ে দিই। তো ওনাদের অফিসে বলার পর ওনারা কিছু বলে নাই যে তুমি চাকরি ছাড়বা কি না, ঠিক আছে। তো এদিকে আমার কোনো এমনি হিসাব টিসাব নাই নাই, তো আমি ওই যখন আমার ওই ভাইয়ের সাথে পরিচয় হয়, হওয়ার পরে যখন আমি ম্যাজ মিডিয়ায় ঢুকি তখন আমি জানতাম না ম্যাজ মিডিয়া সম্বন্ধে কিছু। তো ওনারা আমারে প্রথম কোনো দিন ভালো ছিলাম, দেখা যায় আমি অফিসের অনেক ক্লায়েন্ট আসতো, আমি তখন বুঝতাম না, অনেক ক্লায়েন্ট ক্লায়েন্ট আসতো, আসার পরে দেখা যায় ওনারা মানে চাঠা বানাই দিতাম, ওনারা একটা জিনিস আনতে পেলে আনতে দিত, আনতে যাইতাম, এইগুলো করতাম। কোনোদিন পর আমারে আমার মালিকই বলে যে মেয়েদের তুমি এদিকে আসো, তোমার সাথে আমি কথা বলি, শোনো এইগুলো হচ্ছে এভাবে যে আমরা একটা বিজ্ঞাপন দিই, বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আমরা যে কোনো
পত্রিকা আপনাকে
মানে আমার ওই মালিকে উনি কোম্পানির মালিকে
মালিকে আপনাকে ওখানে নিয়ে গেছেন কোনো কারো মাধ্যমে গেলেন?
না আমি তো কারো মাধ্যমে গেছি, পরে কোনদিন পরে আমার ওই
মাধ্যমটা কে ছিল,
আমারটা ভাই ছিল, এলাকা
ভাই ছিল, ওই ভাই আলটিমেটলি আপনাকে নিয়ে মালিকের কাছে নিয়ে গেছে, মালিক আপনাকে এটা বোঝাচ্ছে কোথায় এটা,
এটা আপনার অফিস ছিল অনেক জায়গায় আব্দুল্লাহপুর,
এখন কি আছে না নাই,
এখন এখন নির্দিষ্ট টাইম নেই ওনাদের কোন জায়গা আছে, এখন বলতে পারি না কোন জায়গা আছে।
ওকে
তো এমনি আমি জানি বসে যায় যেমন অফিসের সামনে একটা অফিস আছে ওনাদের, এখন আছে ওটা, ওইটা আমি জানি, ঠিক আছে ওখানে, কিন্তু এটা করে কিনা এটা আমি জানি না, কিন্তু অফিস আছে একটা।
প্রিয় শ্রোতা, আমরা যে শব্দটা এখানে আপনাদেরকে মানে না শোনার জন্য আমরা একটা বিশেষ শব্দ ব্যবহার করছি, এটা একটা পুরো ওই মিডিয়াটার নাম, এটা এরা বিবাহ শাদী নিয়ে কাজ করে, বিবাহ শাদীর এক ধরনের অ্যাডভোকেসি করে, এটার এই প্রতিষ্ঠানের নাম যেটা আমরা সেটা এখানে হাইড করছি, কারণ এটা ইনভেস্টিগেটিভ শো না, কিন্তু আপনাদেরকে আমরা একটা বিশেষ সচেতনতার জায়গাতে নিয়ে যেতে চাই আজকের এই সিক্রেটস এর মাধ্যমে। প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে, সেটা হল বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র 2 দিনের জন্য অফারটি দেবার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরো একবার ওপেন করছি, এখন থেকে শুরু করে আগামী 2 দিন আবার ওই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসছে আমার জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে, নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য। অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না, শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন অ্যাডভান্স অর্ডার ঢাকা সহ সারা বাংলাদেশে। ওকে, ফিরে আসছি ঠিক রাত 12টায়।
Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেইন, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি। মেহেদি আজকে কনফেস করছে, কথাটা বাড়িয়ে মেহেদির কাছে আবারও ফিরছি। হ্যাঁ, তারপর কি হলো?
পরে মালিক আমাকে বুঝাইতেছে যে দেখো মেহেদি, এইগুলো তো আমরা এইভাবে করি, আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিই, যেমন আমেরিকান সিটিজেনশিপ বা কানাডা সিটিজেনশিপ এগুলো দিয়ে আমরা বিজ্ঞাপন দিই। যেমন তোমার আমি একটা সিম কিনে দেবো, তোমার নাম্বারটা দিয়ে দিই, তোমার ফোন দিবে, তুমি আর কয়েকটা দিন দেখো কিভাবে কথা বলতে হয়। তো ওনাদের ফোন দিল, সালাম দিয়ে সুন্দর মতন কথা বলতো, ঠিক আছে। আমাদের অফিসে আসেন, অফিসে এসে আমাদের একটা রেজিস্ট্রেশন ফি আছে, ওটা আপনি একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করেন, ওখানে আপনি 2000 টাকা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনি ওইটা করেন, করার পর আমরা দেখতেছি, ঠিক আছে। আপনি যেদিন আসবেন তার একদিন আগে আমাদের জানাবেন, আমরা ম্যাডামকে বলে রাখবো, মানে পাত্রীকে বলে রাখবো। তো আমরা এটা করি, তো উনি আমি এরকম দেখতেছি, ওরা করতেছে। তো ওরা আবার এবার দেখতে আরো যে কজন ছিল, তিনটা মেয়ে ছিল আর আমরা পাঁচটা পোলা ছিলাম, ওরা সবাই এগুলো করতো, সারাদিন অফিসে বসে এগুলোই করতো। দেখা যাচ্ছে একটা লোক আসতো, ওরা 25% পাইতো, যদি 1 লাখ টাকার কাম হইতো দেখা যাচ্ছে 25,000 টাকা।
আপনি যে পার্সেন্টেজ হিসাবটা বলতেছেন এটা খুব জটিল একটা বিষয় হয়ে যাচ্ছে আমাদের লিসনারদের বোঝার জন্য। আমরা বুঝতে পারছি যে সামথিং ফল্ট এখানে কিছু একটা হচ্ছে, বাট সেটা কি আপনি আগে থেকে ইনফর্ম ছিলেন নাকি আপনাকে প্রথম দিকে মোটামুটি ভালো ধারণা দেওয়া হচ্ছিল?
আমাকে ধারণা দিতেছে, মানে এগুলো আমাকে বলতেছে সবাই, মানে আশেপাশে যারা
আপনি জেনে শুনে গিয়েছেন ওই মিডিয়াতে?
না, আমি প্রথম জেনে শুনে যাই না, যখন দেখতেছি
যে আপনি কিভাবে গিয়েছেন, আমি গিয়েছি ওখানে ভালো কাজ করব,
ভালো কাজ করব। পরে যখন দেখতেছি ওনাদের একটা কাজ, যদি আমি 1 লাখ টাকা একটা কাজ পাই তাহলে আমি 25,000 টাকা পাইতেছি, তো আমি এই চিন্তা করে তাহলে আমি করি, তো আমার টাকাটা ভালো হয়ে যাইতেছে। তো আমি প্রথম প্রথম তো পারতাম না, 20,000, 30,000, 40,000 এমন পাইতাম। পাওয়ার পর আমি কই না ওইতেছে না আমার, তো এইভাবেই করতেছে। তো আমি দেখতেছি, আমি প্রথম যখন একটা ক্লায়েন্ট নিই 10,000 টাকা পাই প্রথমটা। আমার
কি ক্লায়েন্ট, কি ধরনের ক্লায়েন্ট?
ক্লায়েন্ট বলতে যে আমি, উনি বাইরে থাকে, মানে গ্রামের বাইরে, গ্রামে থাকে। তো উনি আমার ফোন দেয়, কয় ভাই আসলে আপনি এটা কি ম্যানেজমেন্ট অফিস? আমি কইছি জি। কয় আপনাদের এখানে পাত্রী বয়স কি? আমি কই পাত্রী বয়স আসলে 28 থেকে 30 বছর। আপনি
মানে আপনারা বেসিক্যালি এক ধরনের ঘটকালি করতেন?
জি,
পাত্র চেয়ে বিজ্ঞাপন দিতেন, যে পাত্র চাই।
জি, পাত্র চাই।
এবং সেখানে পাত্রের ক্রাইটেরিয়া বলে দিতেন যে এই লেভেল। এটা করে করে আপনাকে এখানে এজেন্ট হিসেবে রাখা হয়েছে। আপনার কাজ হচ্ছে আপনি যদি একজন পাত্রকে নিয়ে আসতে পারেন সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন।
ওকে,
আপনাকে
জি, আমি ওটা ফোন দেওয়ার পর আমি ওনাকে বলি যে আসলে আপনি আমাদের অফিসে আসেন, অফিসে আসে আমাদের সাথে সরাসরি ম্যাডামের সাথে কথা বলেন, আমাদের বস আছে বা স্যার আছে তার সাথে কথা বলেন, ঠিক আছে। উনি মানে অনেক লোভ দেখানোর পর দেখা যায় আপনি তো কানাডা যাইবেন, কানাডাতে তো অনেক খরচ আছে, আপনার কাছে এত খরচ নিতেছে না, ঠিক আছে। আমরা তো চিন্তা করছি মেয়ে এসে দেখলে উনি সবকিছুতে রাজি হইবে, আপনি আসেন, আপনার তো টাকা লাগতেছে না, আপনি এসে শুধু আমাদের একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করবেন, 2,000 টাকা লাগবে, বাস শেষ। তারপর তো আপনার কোনো কাজ নেই, আপনি আজকে বললে কালকে বিয়ে হয়ে যাবে আপনার, ঠিক আছে। তারপর আপনি 3 মাসের মধ্যে যেতে পারবেন, 3 মাস সময় লাগবে, 3 মাসের ভিতরে আপনি যেতে পারবেন, বাস। উনি ওনারা উনি লোভে আইয়া পড়তো যে আমি যাবো, ভাই আসলে আমার একটা বাচ্চা আছে, আমার ওয়াইফ নেই, তো বাচ্চাও যাইতে পারবো। আমি কিছু আপনি আগে যান, যাওয়ার পর আপনি 1 বছর থাকেন, তারপর বাচ্চা নেওয়া চিন্তা করবেন, ঠিক আছে। অনেকে তো আছে গ্রামের, অনেকে বুঝে না এগুলো, ঠিক আছে। তো এইগুলো করার পর উনি পরের দিন আসে, আসার পরে ওই মেয়েটাকে দেখে, দেখার পর ওই মেয়েটা বলতেছে আপনি কানাডা যাইবেন, 5 লাখ টাকা লাগবে, তো আসলে আমি একটা আপনি আমি একটা ই করি, আপনি আমাকে 3 লাখ দিয়ে আর আমি 2 লাখ দিতেছি। উনি দেখা যাচ্ছে একটু কমাই কমাইয়া 2 লাখ আহে, 1.5 লাখ আহে।
কানাডা কেন কেন যাবে উনি?
আমার যাইব উনি মহিলার ওই যে ম্যাডাম পাত্রী ওনার, উনিও বলতো যে আমার ব্যবসা আছে, আপনি ব্যবসা দেখাশোনা করবেন।
কানাডায় থাকে?
হ্যাঁ, উনি কানাডায় থাকে, উনার ব্যবসা আছে।
উনি ওনাকে বিয়ে করে কানাডাতে নিয়ে গেলে সেজন্য ওনাকে 5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা দিতে হবে।
হ্যাঁ, অর্ধেক 50% হ্যাঁ দিল, 50% হ্যাঁ দিল যে আপনি তো আমার ব্যবসা সামলাইবেন, আমার বাপ মা নাই, আসলে আমার ডিভোর্স, আমার কেউ নাই, আমি তো একা থাকি, আপনি এখন আমার বিয়ে করেন, আমার ব্যবসা লাখ কোটি কোটি টাকার ব্যবসা সামলাইতে পারবেন আপনি, এটা তো সমস্যা সময় না ব্যাপার না আপনার কাছে, তাই না? তো ওই মেয়ে সুন্দর ছিল, ঠিক আছে, মেয়ে দেখে ওনাদের দেখা যাইতেছে ভালো লাগে গেল যে আচ্ছা ঠিক আছে আমি রাজি, 1 লাখে রাজি হয়ে যায়, ঠিক আছে, বা 2 লাখে রাজি হয়ে গেল। তো আমার প্রথম 10,000 টাকা পরে আমারটা আসলো, পরে 1 লাখ টাকা আসলো, ঠিক আছে, ওভাবে এই ক্লান এইভাবে আসে, আসার পরে আমি সুন্দর মতো নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা যেমন ভালো আপ্যান ঠাপান করি, সুন্দর মতো অফিসটা গুছানো, মানে এত সুন্দর করে অফিসটা সাজানো জানি কেউ না বুঝতে মিডিয়া, মানে আপনার এক সাইডে বাইন অফিসে কাপড় চুপড় রাখলো, ঠিক আছে, মানে ওনারা রাকিব গার্মেন্টস সেন্টার এরকম দিয়ে রাখছে, ঠিক আছে, দিয়ে রাখার পর অনেকে বুঝে যে বাইরে কেউ আসতে হয়তো আমরা গার্মেন্টসের বিজনেস করি, আবার এইগুলো করি, ওনারা বিশ্বাস করতো। তার মালিক ছিল আবার ভালো, ল্যাপটপ চালাইতো পুরো, সেই পাং পুং করতো উনি, ওনার গাড়ি আছে একটা মার্সিডিস, ওভাবেই করতো উনি। আবার কি করতো ওই মালিক আবার যে ক্লায়েন্ট দেখতো, যদি বড় ক্লায়েন্ট পেতে 2 লাখ টাকা আমি খামার কাছ থেকে, তো ওনারা কি করতো চলে না আমার একটা রেস্টুরেন্টে যাই, উনি আবার কি করতো গাড়ি থেকে বের করে উনি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতো আমার মালিক, নিয়ে যেত খাওয়াইতো, উনি তো লোক পড়ে
যেতে পারে।
তারপরে দেখা যাইতেছে এভাবে করার পরে উনি রাজি হয়, প্রথমে আমার 1 লাখ টাকা রাজি হয়, রাজি হওয়ার পর উনি ভালোই আসে, আসার পরে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর ওখানে বিয়ে হয় বলতে কি আমরা উনি তো বিয়ে করার জন্য আসে, এখানে বিয়ে করার পর উনি বাহিরে যাইতে পারবো, তার আগে যাইতে পারবো না, আর বিয়ে করার 3 মাস পর আপনি ওনার সাথে থাকতে পারবেন, 3 মাস আগে আপনি আপনি মতন থাকবেন, উনি ওনার মতন থাকবে, উনি একটা ব্যবসার কাজে বাংলাদেশে আসছে, উনি ব্যবসাটা শেষ করবে কাজটা।
প্ল্যানটা কি থাকে? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, আমি আমার লিসনাররা অনেক বেশি বিরক্ত হচ্ছে, আমি যেটা জানতে চাচ্ছি যে পুরো জিনিসটা আপনি এমন করে বলেন যাতে আমরা খুব সহজে বুঝি, আপনার যেটা মনে হচ্ছে যে আপনি খুব এমন ভাবে বলতেছেন যে আমরা সবাই এটা জিনিসটা জানি, জানি না কিন্তু, তো সুন্দর করে একটু বুঝিয়ে বলেন প্লিজ।
হ্যাঁ, তারপর দাদা আমি ক্লায়েন্টে আনার পরে উনি 1 লাখ টাকা রাজি হইল, 1 লাখ টাকা
কিসের জন্য রাজি হলো?
মানে বিয়ে করবে, আপনি জমি বন্ধক রাখেন, আমি দরকার আপনি বাইরে যাওয়ার পরে আপনি জমি ছাড়াই নিয়েন, ঠিক আছে। তো উনি 1 সপ্তাহ সময় দেয়, 1 সপ্তাহ সময় পর
পরিচয় করেন কিভাবে? মেয়েটার বাবা মা কেউ নাই?
না, কেউ নাই, উনি ডিভোর্সি, ঠিক আছে, উনি মানে উনি গাড়িতে আসে, ওই গাড়িতে আসে, উনি গাড়িতে আসার পর উনি সাইজে ঠেজে আসে, আচ্ছা, ও মানে আমাদের অফিসেই থাকে, কিন্তু ওই মেয়ে কিন্তু অফিসেই থাকে, আমাদের 5টা রুম থাকে, 5টা রুম যে রুমে আমি ওনাদের বসে ওই রুমে তো উনি দরজা লাগানো, উনি দেখতেছেন বয়স্ক লোক হইতো, তাহলে ওনারা প্রথম যে ওয়াইফ ছিল বয়স্ক ওনারা দেওয়া ই করতো, আর যে একটু কম কম ইয়াং বয়সী তারা যে ওই কম বয়সে ওটা দিয়ে করতো।
বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, তো 1 লক্ষ আপনি যাকে নিয়ে আসছেন, তো 1 লাখ টাকা রাজি হলো?
হ্যাঁ, রাজি হলো, রাজি হওয়ার পরে ওনার করে ঠিক আছে আজকে বিয়ে, ঠিক আছে বিয়ে হবে, তো আমি কাজে আছে, কাজে আমাদের অফিসেরই ওই আমরাই মানে একজন আছে একটু মুরব্বী করে দাঁড়িয়ে রাখে, উনি কাজে সাজলো, সেই যে উনি একটা খাতায় গিয়ে সিগনেচার করলো, বিয়েটি হইলো, ঠিক আছে, তারপরে এখন ওনার রেস্টুরেন্টে খাইতে যাইব। তো উনি আবার বলছে আপনি আগেই তো বলে দিছে যে আপনি 3 মাস আগে কিন্তু আমার সাথে মানে আপনি আসেন, দেখা করেন, ঘুরতে যান, ফোনে কথা বলেন, সমস্যা নেই, আপনি যে বলবেন আপনার সাথে আমার সাথে আপনি থাকবেন এটা পারবেন না, আপনি 3 মাস পরে আপনি বাইরে যেয়ে আপনার যা মনে হয় তাই কই দেন, ঠিক আছে। তো উনি তো মনে করতো আচ্ছা 3 মাস তো সময় লাগবে না, 3 মাস কাছাকাছি আই করবো, তো উনি প্রতিদিন দাদা আসতো, ফোন দিত, কথা বলতো ভালোই, এভাবে করতে করতে তা মারার পরে আর কোন
1 লক্ষ টাকা কাকে দিল? আপনাদেরকে?
আমাদেরকে দিল, আমি ওখান থেকে 25% পাই, তারপরে ওখান থেকে ওই টাকাটা আমি
আবার জানতেন আলটিমেটলি যে কাজটা এনাকে ধোকা দেওয়া হচ্ছে,
ধোকা দেওয়া হচ্ছে আমি জানতাম।
বাছেন কিভাবে যে একটা মানুষ 1 লক্ষ টাকা দিয়ে দিবে সে জানবে না বুঝবে
না? আসলে কি আমি যখন আমরা যখন বিজ্ঞাপন দিতাম তো অনেক লোক আসতো, দেখা যাইতেছে কিছু লোক দেখলে বোঝা অনেক চালাক, তো ওনারা আমরা দূর থেকে দেখি, আমরা কিন্তু সরাসরি সামনে যাই না, আমাদের অফিসে এক জায়গায় আমরা বলি আপনি ওখানে দাঁড়ান, দাঁড়ানোর পর আমরা কি করি আমিও যাই না, অন্য একজন পাড়াই যে কই যে বুঝে যে ছেলেটা কেমন হইব, উনি যাই যে ওনার সামনে ঘুরে ঘুরে দেখিয়া হে কিরকম লোক পুলিশ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা দেখিয়ে আসতো, তো আয়সা দেখতো যে না একটা গ্রামের মক্কেল টাইপের, তাহলে উনি কি করতো আয়সা আমি ফোন দিতাম কই ঠিক আছে আমারটা লোক যাইতেছে আপনি ওনার সাথে আইসা করেন, তো আমি কি করতাম আমি যাইতাম, আমি গিয়ে নিয়ে আসতাম, নিয়ে আসার পরে পরে এইভাবে আমি অফিসে ঢুকাইতাম, অফিসে ঢুকান স্যারের সাথে কথা বলতাম, স্যারের ডিসি রুম সময় মতন চা টা খাওয়াইতাম, আপ্যায়ন করতাম, বাইরে থেকে খাবার আনতাম, পুরো ভালোই চলতো। তো উনি পরে ওনার সাথে বিয়ে হওয়ার পরে উনি প্রতিদিন ফোন দেয় আসা যাওয়া করে, ঠিক আছে, করার পর আমরা 3 মাস কাছাকাছি এসে যায়, তো আমরা কি করলাম 3 মাস পর আমরা অফিসে ছেড়ে দিলাম, অফিসে ছেড়ে অন্য জায়গায় যাবো, কারণ আমরা যে জায়গায় যাই আমাদের সিম 3 মাস থাকবে, তখন তো আপনি ওই রেজিস্ট্রেশন করা দেওয়া ছিল না যে আপনি রেজিস্ট্রেশন থাকবে, তখন এগুলো ছিল না। তো আমরা তিন মাস একটা ডেট থাকে, তো আমরা এখানে তিন মাস থাকবো, অন্য জায়গায় যাবো। তো আমরা কি করি ওই অফিসটা ছেড়ে দিই, তিন মাস পর সিম চেঞ্জ,
এত সুন্দর অফিস, সিমসাম অফিস, গোছানো অফিস,
সব চেঞ্জ
মুহূর্তের মধ্যে।
হ্যাঁ, মুহূর্তের মধ্যে, একদিন লাগে না সময় চেঞ্জ করতে। মানে আমরা তিন মাসে আসি, উনি তিন মাসের কথা করিয়া বালে বালে বাড়িওয়ালের কাছ থেকে রুম নিত। আসলে আমরা একটা বিজনেস করতেছি, তো আমি আমাদের অফিসটা এখন পর্যন্ত ই করতে পারতেছি না, তো এই কারণে আমি আপাতত এড়ে উঠবো, তারপরে আমি যাবো শিফট করবো জায়গা, এভাবে করতো।
সেটা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমার যেটা জানার সেটা হচ্ছে যে আপনি তিন মাসে কতগুলো ক্লায়েন্ট এরকম পেত আনুমানিক?
না, তিন মাসে আপনার অনেক ক্লায়েন্ট পেত, মানে দেখা যায় ক্লায়েন্ট পেত বলতে আপনি একটা অ্যাড দিলে অনেকে ফোন দেয়, রাতে ঘুমান যায় না ফোনের কারণে, সবাই তো আসে না, অনেকে আইসা ফর্ম পূরণ করে জায়গা, টাকার বেশি অঙ্ক দেখে অনেকে রাজি হয় না, আবার অনেকে বুঝে কেন আপনারা এইগুলো ছিটের পারে করতেছেন, আমি বাইরে যাবো আমি টাকা দিব কেন, উনি টাকা দেবে সমস্যা কি, আমি পরে ওনারা দিয়ে দেবো আমি যাইয়া, ধর সমস্যা আছে অনেকে বলতো, আবার অনেকে আসছে যে না বোকা টাইপে টাকা কমাইতে কমাইতে 20,000-50,000 টাকা মানতো। তো আমার ওই ডে শেষ ছিল, ওই ডে প্রথম ছিল, মানে সেকেন্ড ছিল। তো আমি যখন তিন মাস পর আমি অফিস চেঞ্জ, সিম চেঞ্জ, চেঞ্জ হওয়ার পর আমরা নতুন অফিসে গেলাম, যাওয়ার পরে ওখানে একটা মেয়ে আমাদের সাথে যে জব করে ওই মেয়েটা একটা ক্লায়েন্ট আনে। তো আমি ওখানে আমাদের এরকম ভাবে আমার অনেকদিন চলে যায়, ঠিক আছে, আমি কোনো ক্লায়েন্ট আনতে পারি না, মানে ই করি না আমি অতটা, মানে আমার নামে বিজ্ঞাপন দেওয়া হয় না, ঠিক আছে, যে আমি এতটা ই করতে পারতেছি না, আমার দরকার নেই, হ্যাঁ হ্যাঁ করতেছে। তো আমি অফিসে এমনি একের সাথে হেল্প করতেছি, একটা বিয়ে হইতে বিয়ে করাইতে পারলে আমরা 10,000 টাকা মানে খুশি হিসেবে নিতেছি, যে আপনি 10,000 টাকা দেন, আমরা মিষ্টি আনবো, মিষ্টি খামো সবাই, ঠিক আছে, এইভাবে করতাম। তো ওনার সহজ মনে দিয়ে দিত যে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। পরে আমরা অফিস চেঞ্জ করার পর উনি তার ফাইনাল সিম চেঞ্জ, আবার নতুন সিম নিতেছে, নতুন অফিস, নতুন আবার অফিসে আবার গুছাই সব সাজাইলাম। আমাদের একটা মেয়ে ছিল, একটা ক্লায়েন্ট আনলো, ক্লায়েন্টটা ডিবি লোক ছিল, ঠিক আছে, ডিবি লোক ছিল, আমরা জানতাম না, ও মেয়েটা বোকার ছিল, একটু বুঝতে পারে না যে ও মেয়েটা ছেলেটা কিরকম হবে, তো ইয়াং বয়সে ছিল, তো মানে ওভাবে আসছে। তা আসার পরে আমার তো চাকরি তখন মনে হয় এক বছর বেশি হয়ে গেছে, দেড় বছর হয়ে গেছে, তো আসার পরে ওই মেয়েটা ওনারা নিয়ে আসলো অফিসে। প্রথম দিন উনি সুন্দর মতো ভালো ব্যবহার করছে আমাদের সাথে, মানে এত সুন্দর ব্যবহার, মানে উনি সত্যি সত্যি মানে রাজি আছে, মানে উনি 5,00,000 টাকা কিছু, 5,00,000 টাকা রাজি হয়ে গেছে ওই মেয়েটাকে, আচ্ছা আপনি 5,00,000 টাকা লাগবে, উনি রাজি হয়ে গেছে সহজে। তা আমরা সন্দেহটা মনে করি নাই, তো উনি কয় আসাটি আমি এক সপ্তাহ পর আসবো, এক সপ্তাহ পর এসে আমি মেয়ে দেখবো, মেয়ে দেখে ওদিন কি বিয়ে করবো, ঠিক আছে। উনি পরের দিন আসলো, একটা বিয়ে পিস নিয়ে আসলো, আমি টাকা নিয়ে এসছি, আজকে মেয়ে আনে, মেয়ে খবর দেন, আপনাদের বস্কে খবর দেন, আপনারা সবাই আসেন, সবারই খবর দেন, আমরা পাইতেছি, আজকে মনে সবচেয়ে বড় ইরা হইব। তো আমরা বুঝতেছি না, তো মালিকা বলে ওদিনকে কি মনে করে আসলো না অফিসে, ঠিক আছে, ওই মেয়ে তিনটা কি করলো বাসায় ওদিনকে, ওরা কি মনে করে ওরা গিয়ে কি করলো, আমাদের ওই অফিসের পাশে ছিল একটা পার্ক, পার্কে গিয়ে আড্ডা মারতেছে, আমরা অফিসে 5টা পোলা বসা, মজা করতেছে, আমরা সিগারেট বিগারেট খাইতেছি, ঠিক আছে। তো এর মধ্যে ওই লোকটা আসলো, আসার পর আমরা ওই মেয়ের ফোন দিলাম, কই তোমার ক্লায়েন্ট আসে, তুমি আসো, ঠিক আছে, ও আসে না, আমি একটু পরে আসি, তোমার একটু চাটা খাওয়া কথা বলো পরে আসি, ঠিক আছে। তো আসে না কারণে আমরা মানে আধা ঘন্টা লোকটা ছিল, দেখার পর লোকটা বাইরে এলো, বাইরে এনে পরে কয় কই আপনাদের লোকজন কোথায়, কেউ তো দেখতেছি না আমি কোন রাস্তাছি। তো উনি রুমে ঢুকলো, ওনার রুম তো আমরা লক করে দিছি, দেওয়ার পরে 10 মিনিট পর দিই 15 থেকে 20 জন পুলিশ গেটের সামদার সামনে কলিং বেল টিপতেছে, তো টিপতেছে, আমি আমার তো পুরো কে কি করবে চিন্তা করতে পারতেছি না, সিম চেয়ে মানে সিম মোবাইল সব লুকাইতেছি, আমি আমি কই আল্লাহ আজকে মনে হয় শেষ, আজকে আর বাঁচতে পারবো না, ঠিক আছে। দরজা খুশি, দরজা খুলে দেয় যে 15 থেকে 20 জন পুলিশ আইসে ঢুকে আমার পড়ছে, আমি গেট খুশি, আমার ঠাস করে একটা থাপ্পড় দিল, একটা লাথি দিল, আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে অফিসে যারে যারে পাইলো সবাই মারলো, মারার পর কয় তো আর লোকজন কই, ঠিক আছে, আমি দেখলাম ওই যে লোকটা ক্লায়েন্ট ছিল ওনারা সালাম দিল ওই পুলিশের, সালাম দেওয়ার পর আমরা তো আমি তো পুরা ইয়ে হয়ে গেলাম যে এই লোকটা তো আমার ওনাদের হয়তো বড় লেভেলের কেউ হইতে পারে, ঠিক আছে। তো আসার পরে আমাদের 3-5 জন ধরে নিয়ে আসে, মেয়েদের পায় না, পরে পায় না পায় না আমাকে নিচে নিয়ে আসে, নিচে নিয়ে দিয়ে 2টা পুলিশের গাড়ি,
5 জনকে ধরে নিয়ে আসে,
5 জন ধরে
নিয়ে, 5টা ছেলে,
হ্যাঁ 5টা ছেলে নিচে আমরা নিচে নিয়ে আসে, আমরা আইসে দেখি যে মানে 15 থেকে 20 জন পুলিশ নিচে, ঠিক আছে, মানে গাড়ি আছে 2টা গাড়ি
ধরে নিয়ে আসে, কিভাবে হাতে হ্যান্ডকাপ পরে,
হাতে হ্যান্ডকাপ পরে, আনতো লোকজন
মোড়ে রশি বাঁধে,
না না হাতে হ্যান্ডকাপ পরে নিয়ে আসে। তো ওই আপনার ওই এলাকায় সবাই একদম বাইরে যায়, সবাই তাকাইছে, লজ্জা লাগে আমাদের,
পুরো এলাকার লোকজন দাঁড়ায় গেছে,
হ্যাঁ যে কি অবস্থা, এতগুলো পুলিশ আসলো, অগো পাশে রেড, অগো অফিসে রেড করলো, কি হয়েছে। পরে কিছুক্ষণ পর দেখতেছি কি ওই মেয়ে তিনটা তো ধরে নিয়ে আসলো কোন জায়গা দিয়ে, ঠিক আছে, আমরা তো জানি কোন জায়গায় ধরে আসলো, আমরা ফোন দিতেছি আবার ফোন বন্ধ, ওরা বুঝতেছে হয়তো কোনো কিছু। পরে কিছুক্ষণ পর দেখি একটা পুলিশ গেল, গিয়ে দেখলাম পার্কের মধ্যে অগো তিনজনে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসলো পর আমাকে থানায় নিয়ে গেল, বাড্ডা থানায়।
কত সালের দিকে থানায় গেল?
এটা আপনার অনেক আগে হবে।
ওকে, তারপরে
থানায় যাওয়ার পরে আমরা আমাকে বিকালে নেয়, মানে আমাদের এলাকায় ঘুরায় ওই পুলিশ আমাদের এলাকায় ঘুরে সবাই দেখায়, ঠিক আছে, ওই হ্যান্ডকাপ পরানো অবস্থায় সব জায়গায় দেখায়। এখন আমি চিন্তা করি আমার বাসার কাছ দিয়ে যাইতেছে দিকে, এখন যদি আমার বাস এলাকায় ঢুকে তা তো আমি শেষ, একদম পুরা অবস্থা খারাপ হয়ে যাবো। তো আমি আল্লাহ করে দেখি না ওনারা কি করছে, ওনারা ওই বৃষ্টির ঘুরে পরে আমাদের বাড্ডা থানায় নিয়ে আসলো। আন্তন দেবী সব বিকাল হয়েছে, পরে তিন ঘন্টা পরে আমাদের ছাড়াইয়ে নিয়ে আসে গিয়ে আমাদের মালিক গিয়ে, মনে হয় আমাদের আটজন ছিলাম তো, তখন মনে হয় 11 লাখ টাকা লাগছিল পুলিশের দেওয়া, ঠিক আছে। তারপর আমাদের আমাদের কিছু করে নাই, আমাদের মানে চালান ঠালান মানে ওই যে লেখাপড়া লেখালেখি করা আছে ওই কিছু করে নাই। ওনারা আমাকে মালিকের খবর দিতে বলছে, মানে একটা টার্গেট ছিল আমাদের মালিককে ধরবে, মেন যে মালিককে ধরা দরকার, কারণ মালিকের এগুলো অনেক আগে থেকে করতে, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, তো পুলিশে ধরা খাইয়ে গেলাম। তো হ্যাঁ, তো ছাড়াইও নিয়ে গেছে, আবার ছাড়াই নেওয়ার পর কয়েকদিন আবার ওই অফিসে গেছি, যাবো এলাকার লোকজন সবাই তাকায় রয়েছে, লজ্জা লাগে। এখন হ্যাঁ আমাদের মালিক কইতেছে কি যে দেখো তোমরা এখন নতুন অফিসে জব শিফট করা যায়, এখানে দরকার নাই। তো আমরা ভাই গেলাম নতুন অফিসে গেলাম, যাবো চিন্তা করি যে আমি তো এই জায়গায় ঢুকে আমি এত বড় একটা কালারিং হইলাম, আমি এই অফিসে থাকবো না। আর আমার আমার যে ঢুকাই দিয়েছিল হ্যাঁ তো ওই জায়গায় জব করতেছে, সেও করতেছে, সে আবার তাকে ছেড়ে দিয়েছে, মানে আমার আগে আমার কোনোদিন আগে তাকে ছেড়েছে। এখন আমি চিন্তা করি আমিও ছেড়ে দেবো, আমার ভালো লাগতেছে না, আমি ছাড়া এই যে লোকজনের সাথে আস্তে আস্তে পরিচয় হইতেছি, পরে যদি এই যে রাস্তাঘাটে চলতে পারবো না আমি, দাদা আমি চললাম। মালিকই মানে আমার আটজনকেই বের করা হয়েছে 11 লাখ টাকা দিয়ে, ঠিক আছে,
11 লক্ষ টাকা,
11 লক্ষ টাকা লাগছিল আমাদের বার করতে, যেহেতু বড় একটা ঝামেলা পড়ছিলাম তো এই কারণে। তো আমরা পরে ওই অফিসে নতুন অফিসে শিফট করার পরে আমি চিন্তা করছি আমি জব করবো না, তো আমি ছেড়ে দেবো এই যে বসুন্ধরা যেটা ওখানে ওখানে আমরা শিফট করি সবাই মিলে। তো ওখানে অফিসে সব ছিল মানে এটুদের সব ছিল, তা মালিকের কিছু দোকান লাগে নাই, মালিক সব কিনে নিছে। তো আমি চিন্তা করছি আমি যেহেতু জব ছাড়বো, ওই জায়গায় মানে এক সপ্তাহ ছিলাম আমি, এক সপ্তাহ থাকার পর 7 দিনের দিন আমি রাত্রেবেলা ওই আমার যে জবে ওইখানে দিয়ে দিছে ওই ছিল আর আরেকটা ছেলে ছিল। তো আমি বলি কি আমি যেহেতু বেরোম অফিসে সব নিয়ে বেরোম, ঠিক আছে। তো আমরা অফিসে কি করলাম, আমি আবার সন্ধ্যা পর্যন্ত আমার মালিকে অফিসে সবাই চলে গেছে, আর আবার 4টা 5টা দিকে চলে যায়। আমি কি আমি একটু পরে যাই অফিসে একটু গুছাই। তো আমি কি করলাম অফিসে গুছানোর জন্য থাকলাম, আমি আবার কি করলাম এদিক দিয়ে বড় একটা পিক আপ ভাড়া করলাম, আজকে অফিসে যা আছে মানে কম্পিউটার মমটার যা থাকবে সব লোক আজকে বাইরে, কিন্তু আমি এমনি হ্যাঁ এমনি যাবো কেন, আমি গেলে সব নিয়ে যাই, ঠিক আছে, আমি থাকার জন্য কম করি না, তো আমি সব নিয়ে যাই, হেরা কিছু করতে পারবে না, কারণ হেরা পুলিশের কাছে এমনি ধরা। তো আমি কি করলাম অফিসের দুজনে খবর দিলাম, একজন উপরে উঠলো, আমি উপরে দাঁড়ানো ছিলাম, লেবার নিয়ে এলাম 4-5 জন, আইন এমন কান 10 মিনিটের মধ্যে পুরো অফিস খালি, মানে একটা ফ্যানও নাই অফিসের ভিতরে, ঠিক আছে, টেবিল টুবল যা ছিল সব নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে আমি আমি আসি তালাটা খোলাছে, তালাটা মাইরে চাবিটা লয়ে পরের দিন আমার ফোন দেয় মেয়েদের তুমি কোথায়, আমি কইছি আমি কই আমি আমো না, আমি আপনার জায়গায় চাকরি করবো না, আমার এইগুলো ভালো লাগে না। উনি অফিসে ঢোকে পরে, তালা ভাঙে ঢোকে, ঢোকার পরে দেখে যে অফিসে কিচ্ছু নাই, এখন কয় তুমি এইগুলো করছো, আমি এখন থানায় যাবো মামলা করবো। আমি কই আপনি জান আপনি আমার ভয় দেখাইয়েন না, আমার কাছে আপনি যতগুলো ক্লাইন্টের টাকা খাইছেন সবার নাম্বার আমার কাছে আছে, আমার কাছে এখন আছে, আমি এখন ফোন দিলে সবাই আপনার গিয়ে ধরবে, আপনি জান আমার কোনো সমস্যা হইব না। পরে কয় আচ্ছা ঠিক আছে তুমি এগুলো ঠিক করলো না, আসো অফিসে আসো, দেখা করো, তোমার টাকা লাগলে বলতো আমারে, আমি টাকা দিতাম, তুমি এগুলো কেন করলো। আমি কিছু আপনি যে ভালো কোনো দাম নেই তো, খারাপ করা লাগে তো দরকার কি, খারাপই করে বেরোলাম, আপনার তেরা অনেকে খাই ঠেয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আমি ওখান থেকে আসার পরে তা উনি লোকজন পাঠায় আমার এলাকায়, লোকজন পাঠায় মানে ওনাদের অফিসে লোকজন পাঠায় আমার খোঁজার লেগে পায় না, এরকম পায় না, এক মাস পর পুরো মেয়েটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হতে পরে ওই জিনিসগুলো যে আমরা তিনজন বের করি, আমরা তিনজন আমার ভাগ করে নিয়ে যাই, যে যেমন পারছে ভাগ করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমি এখন কি করবো, মাসখানেক বসে আছি, বসে থাকার পর আমি আবার ওই কি গেলাম ওই যে সুপার শপের চাকরিটা ছিলাম না ওখানে আবার আসলাম, আইসে আবার ওখানে ঢুকলাম যে আমি এখানে আবার ঢুকবো, যে আমি এসে মালিকের সাথে কথা বলছি আর আমি এতদিন আসি না, সমস্যা ছিল গ্রামে ছিলাম, এখন আসছি আবার নতুন করে ঢুকবো। উনি আবার নিল, নেওয়ার পরে আমি এখানে অনেকদিন ভালো ছিলাম থাকাতে, ওই যে ছেলেটা আমার সাথে ছিল তো ওই ছেলেটা কিন্তু আবার ওই ওখানে মানে তখনও জব করতেছিল, তো যে লোকটা নিয়েছিল নতুন আমার বাইর করে দেয় আমার ওখানে ঢুকায়, ঢুকানোর পরে
তখনও মিডিয়াতে জব করে যাচ্ছে
না, মিডিয়াটা ছেড়ে দিছি, ওই যে চুরিটা করছি না করে পর ছেড়ে দিছি,
আপনাকে পুলিশের ধরে নিয়ে যাওয়ার পরে তারপরে ছেড়ে দিলাম।
হ্যাঁ ওই যে অফিসে সব চুরি করে বেরোলে আমি আসে পড়ি, ঠিক আছে, আসার পর তখন আমি সুপার শপে ঢুকি, তো সুপার শপে ওই ছেলেটা এখনো আছে যে ছেলেটা আমার সাথে প্রথম ছিল, তো ওই যে নতুন লোকটা নিয়ে সবাই বেরোয় যায় আর বের করে দেয়, আমি এবার ওখানে ঢুকি, ওই ছেলেটা যে মেয়েটার সাথে রিলেশন করার কথা বলছিল আমি এবার ওই আমি এরকম ঢোকার পর এক মাস পর আমার বলে ভাই আপনি পারবেন, আপনি আপনি আসলে মায়াকে ভালো মতন পড়াইতে পারেন, আপনি কথা বলেন, ঠিক আছে। তা আমি এবার আমি মেয়ের সাথে কথা বলি, মেয়ের কথা বলার পর মেয়ের কথা শুনি না, দেখি আমি ওর জন্য কি বলবো, আমি নিজের জন্য বইলে লাইছি যে আমি আপনার পছন্দ করি, ঠিক আছে। মেয়ে কয় না আমি একটা রিলেশন করি, আমি রিলেশন করার সমস্যা কি আমার দেখার পরে রাজি হয়, দেখছে আমি ভালোভাবে চলাফেরা করি, টাকা পয়সা ভাঙি, একটু পুসপাস করে চলি, তো চলার পরে সাথে আমার সাথে ভালোটা রিলেশন হওয়ার পরে এরকম পনেরো দিন এক মাস যায়, যাওয়ার পরে ও গ্রামের বাড়ি যায়। ভাই এর মধ্যে যে আমি যতগুলো ভুল করছি না, আমি যে ওই যে লোকজনের কাছে মেয়েরাজ মিডিয়া থেকে টাকা খাইছি, আমি যতগুলো ভুল করছি সব কটা প্রভাব আমার ছেলের উপরে পড়ছে। যেমন আমি মাঝখানে একটু করে ভুলে গেছি যে আমি যখন ওই মেয়েরাজ মিডিয়া ওই বেড়ার কাছ থেকে 1,00,000 টাকা খাই, ঠিক আছে, তো 1,00,000 টাকার পর আমি যখন ওই 1,00,000 টাকা খাওয়ার পরে আমি খাওয়ার পরে মানে কোনো দিন যাইতে না যাইতে আমার বড় যে ছেলে ওর অনেক অসুস্থ হয়, টাইফয়েড জ্বর হয়ে যায়, ঠিক আছে, আমি ওর হসপিটালে ভর্তি করে ও কোনো দিন একদম মরা অবস্থায় যা যা অবস্থা মানে খুব খারাপ ছিল। তো তোমার এইগুলো বলার জন্য বিষয়টা আসা, তো আমি ওই অসুস্থ হওয়ার কারণে আমার অনেক টাকা ওখানে নষ্ট হয়, ঠিক আছে, নষ্ট হওয়ার কারণে আমি ওখান থেকে যাই, যাওয়ার পর আমার ছেলেটা মানে এমন একটা অবস্থায় কয়েকদিন পরপর দিয়ে অসুস্থ হয়ে যেতেছে, আমার ছেলের মাথায় টিউমার হয়, অপারেশন করা লাগতেছে, মানে সমস্যা শেষ হইতেছে না, মানে আমি যেটা সমস্যার থেকে বাঁচবো তা হইতেছে না, ঠিক আছে। তো এইটু আমি হাইট করে গেছিলাম। তারপর আমি ওই মেয়েটার সাথে যখন আমার রিলেশনটা হওয়ার পরে দেখা যাইতেছে আমি অনেকদিন এরকম ভালো কথা বলি, তোমার বিয়ে করবো, ঠিক আছে, তোমার বাপার সাথে কথা বলি, তোমার বাপার নামা দাও, কথা বলতাম, ভালো লাগতো আমার, ঠিক আছে। তো একদিন ভাগে আমি বাড়ি যাবো, তুমি যাও, আমি বলছি না আসলে আমি এখন বাড়ি যাবো না, তুমি যাও। তা আমি কি মনে করে জানি সাহস করলাম যাওয়ার জন্য, ঠিক আছে, যার জন্য সাহস করলাম যে না আমি আসলে ওর সাথে আমি ওর বাড়ি যাবো, যাইলাম, যাওয়ার পরে আমি ওর বাড়ি যাই, ওর বাড়ি যাওয়ার পরে আমার এখানে আমার তো ওয়াইফ এদিকে তখন কিছু জানতো না আমার ওয়াইফ, তখন আমি যখন ওর বাড়ি যাই তখন একটু সন্দেহ করে আমার ওয়াইফ, আমার তখন কিন্তু ভালো চলতো, আমার এদিকে আমার সংসারে কিন্তু টুকটাক জ্ঞানজাম লাগিয়ে আছে, যেমন আমি আমার ওয়াইফ আমার প্রথম বাচ্চা তো সিজারে হয়, তো সিজারে হওয়ার পর কারণে দেখা যাচ্ছে আমি আমার ওয়াইফের উপর অনেক অত্যাচার করি, ঠিক আছে, মানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত অনেক অত্যাচার করি, দাদা আমি সিজারের বাচ্চা, ও যে সিজারে হয়েছে বাচ্চা নিয়েছে, ওর প্যাডে আমি লাথি মারি, ঠিক আছে, মানে ওরে অনেক মারি, ওর ঘুমাইতে দেয় না ঠিক মতন, নানানভাবে অত্যাচারে না খাওয়াই রাখি, এই শীতের সময় এত শীত যেতেছে ও পাশে ঘুমাইতেছে ওর আমি নিচে নামাইয়া বহাই রাখি, ঠিক আছে, তুই কম্বল খেয়ে থাক কিছু গায়ে যেতে পারবি না, এগুলো আমি ওর সাথে করি, ঠিক আছে। পরে আমি ওই মেয়ের সাথে যখন রিলেশন হয় তো আমি ওর বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর আমার ওয়াইফ একটু সন্দেহ করে, সন্দেহ করার কারণে তাও কিছু বলে না, আমার ওই ওখানে একটা মেয়ে ছিল আমাদের ওই কোম্পানিতে, ওই মেয়েটা আবার কিছু জানতো এগুলো আমি যে ওই মেয়ের সাথে রিলেশন করি, তো জানার কারণে ওই মেয়েটা আবার আমার ওয়াইফের সাথে আগে পরিচয় ছিল একটু, ঠিক আছে, আমার ওয়াইফ আবার ওই মাঝে মাঝে আমার দোকানে আসতো, আসার কারণে মাঝে একটু পরিচয় ছিল, এই কারণে ওর নাম্বারও রাখতো, তো মেয়েটা আবার ফোন দেওয়া মাঝে মাঝে আমার ওয়াইফে বলতো যে ভাবি এমন এমন ভাইয়া তো এমন এইগুলো করতে সেটা মেয়ের সাথে কথা বলে একটু আরে থামা, নাহলে তো আস্তে আস্তে বেশি ভিতরে যাইব, আমার বউ আমার ওয়াইফকে এত করে বেশি মনে করতো না, চিন্তা করতো আমার কইতো তুমি নাকি কার সাথে কথা বলো, এগুলো কইরো না, ভালো না এগুলো, ঠিক আছে, তো সিরিয়াস হয় না। তখন যখন আমি ওর বাড়ি যাই মেয়ের বাড়ি, তখন ওটি সিরিয়াস হয় যে আমি একটা মেয়ের বাড়ি গেছি, আমার সিম বন্ধ থাকে, আমার গ্রামে আসলে নেটওয়ার্ক পাওয়া যায় না, সিম বন্ধ থাকে, থাকার কারণে আমি তিন দিন ছিলাম, তিন দিন থাকার পরে ও পুরা বুঝা যায়, আমি ও তিন দিন পরে আমি যখন ঢাকা ব্যাক করবো তখন মানে ওর বাবা মানে ওই মেয়েটার বাপমারে আমি বলি যে আন্টি আমি তো ঢাকা চলে যাবো, তো আপনি কি বলেন, আচ্ছা তুমি যাও, যেহেতু যাবো তাহলে তুমি ওরে নিয়ে যাও, মানে ওনাদের মেয়ের বলতেছে যে নিয়ে যাইতে, যে তুমি যাবো ইয়া পরে একা যাইবো তাহলে তুমি ওরে নিয়ে যাও। তো আমি ওদিনকে আসার সময় ওনারা মনে করছে আমি হয়তো কেবিন নিব না, আমি তো লঞ্চে আসা যাওয়া করি, আমি কেবিন নিব না, হয়তো আমি নিচে বিছনা আসে ওখানে আসবো, তো আমি কেবিন নিয়ে আসার পরে দেখা যাইতেছে আমি ওরে ওই রুমে একসাথে এক কেবিন আসি, আসবো ওখানে আমাদের অনেক কিছু হয় বলতে ওর সম্মুখে ওর ইচ্ছা ছিল না, ওর সাথে আমি জোরাজুরি করি, অনেক জোরাজুরি করি, অনেক মানে সেটা বলার মতো না, অনেক মারি, মারার পর অনেক অত্যাচার করার পরে ওর সাথে আমার একটা রিলেশন হয়, আসার পরে বাইরে এগুলো করতে মন চাইতো,
বাট আপনার এরকম সম্পর্ক থাকা অবস্থায় আপনি কেন ওই ধরনের একটা সম্পর্কে জড়াবেন,
মানে আমার বাসা কেমন জানি সময় দিতে মন চাইতো না,
ভালো লাগতো না,
না আমার ওই আমার ওয়াইফকে
ভালো লাগতো না,
না ভালো লাগতো না, আমি চিন্তা করতাম কি যে আমি ওই একটা মেয়ে নতুন একটা মেয়ে দেখলাম ওর সাথে কথা বলতে মজা লাগতেছে আমার, ওর সাথে আমি কথা বলি, তো এই কারণে আমি ওর সাথে রিলেশন জড়াই, তো ওর সাথে জড়ানোর
জানতো আপনি বিবাহিত,
না জানতো না,
কি বললেন,
আমি বলছি আমি বিয়ে করি নাই, ভালো অবস্থা আছি, ঠিক আছে, এবার এগুলো বলতাম, মানে একটু বেশি ভাবধায় চলতাম ওই মেয়েটার সাথে, যখন আমি যখন পরে আমি যখন আরে আমি বাড়িতে করে নিয়ে আসি, আর বাপমাও মানে কি মনে করে আমার সাথে দিলে আমি বুঝতেছি না, আমি ওরে একসাথে লঞ্চে নিয়ে আসি, ও আসলো, আসার পরে ওই যে লঞ্চে আমি যখন কেবিন নিয়ে পর সাথে আমার সাথে
টার্গেট কি ছিল,
টার্গেট ওরা আমি আর আমি নষ্ট করবো, এই কারণে
এই নষ্ট নষ্ট শব্দটা নিয়ে আমার আপত্তি আছে, টার্গেট মানুষের সঙ্গে শারীরিক একটা সম্পর্কে যাওয়া, এটা হওয়ার পরে আপনি কেটে পড়বেন,
জি
প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধে চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে, সেটা হলো
বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র দুই দিনের জন্য অফারটি দেবার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরো একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী দুই দিন আবার ওই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসছে আমার জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না, শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন অ্যাডভান্স অর্ডার ঢাকা সহ সারা বাংলাদেশে। ওকে, আমরা বিরতি নেব এখানে একটা প্রিয় শ্রোতার ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি মাত্র দুই মিনিট পর।
Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কে পি আপনার সাথে রয়েছি। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম মেহেদি, তারপর কি হলো?
তারপর ওই মেয়েটার সাথে আমি ওখানে আসি, লঞ্চ আসার পর সকালবেলা আসি, বাসায় আসি। আসার পর আমার ওয়াইফ আমার দেখি আর দেখতেছে চেয়ারে শুয়ে গেছে, একটাতে ঘুমাই না, হয়তো অনেক কিছু হয়েছে, বুঝতে পারছে কিন্তু প্রকাশ করতে পারে না। ঠিক আছে, ও কিন্তু এটা ভিতরে ভিতরে রাখছে, রাখার পর ও মানে লোক লাগাই রাখছে আমার পিছনে যে আমি কি করি না করি, এটা তো সবকিছু ওর কাছে খবর দেওয়ার জন্য। তো আমি জানতাম না, তো এরকম ওই মেয়েটার সাথে এরকম সম্পর্ক চলতেছে হইতেছে। আমি এদিকে আমি এখানে আমাদের ওই যে দোকানে যা জব করতেছে, দোকানের একটা মাল বেচতাম, আমি মালটা বেচে আমি মালিককে টাকা দিতাম, আমি নিজে খরচ করতাম, ওই পোলাপানের সাথে চলাফেরা করতাম, ওই নেশা করতাম। ঠিক আছে, তো এইখানে দেখতেছি আমি ওই এলাকায় ওই আমি যে ঘর ভাড়া উড়ে খাইতেছি, আমার অফিসে কখনো কেউ আসে খবর নিত না, কারণ আমি ওদেরকে কি বলতাম যে এখানে যে আসে জিজ্ঞাসা করতো আমি হ্যারি পোলাপান দিয়ে মারতাম, মানে আরো এতভাবে মারতাম যে ওই ছেলে আর এখানে আর আসতো না, চাকরি ছেলে চলে যেত। মানে আমাদের মালিক আবার একটু হয়তো আবার রাজনীতি করে, তো উনি আবার আমলি করে, তো উনি আবার এগুলা ই করে না। ঠিক আছে, মানে উনি একটু অনানামে একটু মামলা আছে এখন বর্তমানে, উনি বিএনপি করে আওয়ামী লীগের সময়, তো উনি আবার একটু এগুলোতে কম জড়ায়, কারণ উনি রাজনীতিবিদ ছিল, উনি কমিশনার ছিল, তো এই কারণে উনি আবার এইসবে মাথা ঘামাইত না। আমি যখন একটা পোলা ছেলের অফিস থেকে পাঠালো যে মেয়েদের দোকানে গিয়ে দেখে আসো যে কি অবস্থা, তো আমি কি করতাম, আমি আবার ওই ছেলেদেরকে মানে আসলে ওই পোলাপান দিয়ে মারতাম, যে একটা দোকানে দোকানে আসলো, দোকানে দেখে বাইরে এলো, আমি পোলাপান খবর দিতাম এই পোলাটা বাইরে সরে ধৈরা মায়ের একটা যা পাবি সব রেখে দিই। ঠিক আছে, মারতেও পোলা চলে যেত, তো বুঝতো না অফিসে কখনো কেউ বুঝতো না যে আমি এগুলো করছি কিনা। ঠিক আছে, আমি একটা ভুল করি, আমি যে দেখি যে পরে আমার ছেলের উপরে পরে, আমি যখন একটা ভুল করছি, ভুল করানোর কারণে যে পরের দিন শুনি যে আমার ছেলে অসুস্থ, মানে এখন পরে আমি যখন ভুল করছি আমার যে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে।
দাঁড়ান, আপনি মেয়েটাকে কি করলেন?
কোনটা? ওই মেয়েটা আমার ওই সাথে আসার পরে ও অভাবে চলতেছে, ওর সাথে রিলেশন চলতেই আছে, মানে ওর তো আমি ওই রাতে লঞ্চে নিয়ে আসি, আসার পর ওর সাথে আমার একটা হওয়ার পরে আমি ওরা আসি, আসার পরে তারপর দেখা যাচ্ছে যে আমার এটা এই পর্যন্ত থাকে, ওর সাথে রিলেশন চলতেই আছে, মানে এটা অফ করি না, কন্টিনিউ চলতেছে।
আমি করছেন বিবাহিত জীবনেও?
হ্যাঁ,
একটা মেয়ে সঙ্গে ছিল নাকি?
আরো আছে, আরো মেয়ে আছে, মানে সব করার ছবি, সবার ছবি আমার কাছে এখনো আছে বর্তমানে।
এগুলো এই ছবিগুলো কেন তুলতেন?
এগুলো মানে ওদের সাথে ঘুরতে যেতাম, সেলফি তুলতাম। এগুলো রেখে দিতাম।
এগুলো রাখতেন, এগুলো আপনি বাসায় আপনার ওয়াইফ যদি পেত
সেইগুলোতেই আমার সমস্যাটা বেশি ছিল।
মানে এইগুলো হয়েছে আপনার লাইফে? লেটস গো, সামনে যান। তারপর
তারপরে যখন আমি পোলাপেন আসতো অফিস থেকে, তো আমি ওগো মাইরা পাড়াই দিতাম, তো আমার মালিকও এতটা গুরুত্ব দিত না, যেহেতু আমি মনে করতাম আমি ভালো ছেলে, আমি এগুলো করি না। তো লাস্ট যেদিনকে আমি পোলাপেনের সাথে চলতেছি, আমি এবার ওই মেয়েটার সাথে রিলেশন কন্টিনিউ চলতেছি, তো এলাকায় আমার একটা কাস্টমার ছিল, মানে ভালো ছিল, উনি ফ্ল্যাটে থাকে, তো উনি আমার আমার দোকানে আসতো, মানে ইয়াং বয়সে আমাদের মতনই, আমাদের কোম্পানি আমাদের দোকানে আছে অনেক জিনিস, কিন্তু কেনার পর দেখা যাইতেছে আমি ওর কাছে অনেক জিনিস বেসার পর অসাধারণ ভালো সম্ভব হয়। পরে আমি একদিন কই, কি ভাই আপনার আরাফাত ভাই আপনার বাসায় একটু সময় আইব কেন ভাইয়া? আমি কইছি ভাই একটু দরকার বুঝে নিতে হবে, আমি নিয়ে যাম। কয় কখন যাবেন? আমি কইছি কি যাম দুপুরে পরে। কয় হ্যাঁ যাইতে পারেন, সমস্যা নাই। ওরা কি করতাম, ওর করতে কয় ভাই আমার কিন্তু জিনিস খাওয়াইতে হবে। আমি কিছু কি খাওয়াম? কয় আপনি আমার ইয়াবা খাওয়াইবেন, ঠিক আছে, তো ইয়াবা খাওয়াইতে হবে। তো আমি আর কি করতাম, তখন ইয়াবা কিনে আর আমি খাওয়াইতাম 500 টাকা করে। তো আর আমি কিনে খাওয়াইতাম, আমার 2-3টা করে খাওয়াইতাম, আর বাসায় আমি যাইতাম। যাওয়ার পর আমার দোকানে একটা ছেলে ছিল, ওই আবার চাকরিটা ছাইড়া যায়। যাওয়ার পর আমি একটা মুরব্বীর লোক নেই, মানে আমি মালিকের কই যে নামাজ টামাজ পরে ভালো হইবে, তো ওই মুরব্বী দোকানের পর মুরব্বী আর বেশি ক্ষতি করতে বেশি ক্ষতি করার চেষ্টা করে। আমি পরে ওই যারা ইয়াবা খাওয়ানোর পর যখন বাসায় নেই, তো ওই মুরব্বী আস্তে আস্তে সব জানে। তো মুরব্বীর সাথে একটা ফিরি হই, যেহেতু আমার এলাকার আমাদের মানে বরিশালের, তো ওর সাথে একটা ফিরি হই। তো মুরব্বী সব জানতো, আমার ওয়াইফ মাঝে মাঝে আসতো, মানে আমার সাথে ভালো এটাই ছিল যে আমার ওয়াইফ আসতেছে আমার সাথে কথা বলতেছে, আমার দোকানের সবার সাথে কথা বলতেছে, ঘুরে যাইতেছে, ঠিক আছে। তো ওই মুরব্বী যে তলে তলে যে আমার এ করতে ছিল আমি আর জানতাম না। ওই মুরব্বী আমার ওয়াইফের নাম্বারটা রাখলো, ওই মায়ের আমি কি করতাম, ওই প্রতিদিন রেগুলার এক মানে 4-5 মাস হবে ওই মেয়েটারে রেগুলার প্রতিদিন আমি ওই বাসায় নিয়ে যাইতাম, ঠিক আছে, ওই ছেলেটার ইয়াবা খাওয়াই নিয়ে যাইতাম। আর এই মাঝে আমি ওই যখন দোকানে থাকতাম, দেখা যায় ওই দোকানে আপনার আমার এলাকায় কিছু ব্যবসায়ী আছে, ইয়াবা ব্যবসায়ী আবার ফেন্সিলের ব্যবসায়ী, আমার দোকানে সব ডিল হইতো। দেখা যেমন ওই এলাকায় আমি চলতে চলতে আমার একটা অবস্থা হয়ে গেছে গা, মানে সবার সাথে ভালো, হ্যাঁ সবাই চিনে, মানে এখন দেখতে কলকাতায় চলে ওই বড় ভাইরাও চিনে, আই আমার মেয়েদি কেমন আছো, এই সেই আমার দোকানে বড় বড় ডিল হয়। দেখা যায় আপনি 5 লাখ টাকার ইয়া আনলো, 5 লাখ টাকা ইয়া ডিল আমার দোকানে বই হইলো, কারণ আমার দোকানে একটা
কুকারি
স্যার, কুকারিস আইটেম যেমন অনেক।
এখানে আপনি কি করতেন, সেলস বয়?
না আমি ম্যানেজার ছিলাম, ওখানে
ম্যানেজার ছিলেন,
একটা ছিল।
এই কুকারিসের দোকানটা কার?
আমার মালিকের,
যে মালিকের আপনি বাড়িঘর সব
বাড়িঘরে ওই যে আমি ভাড়া উড়ে খেয়াল আইতেছি, ওই মালিকের
ওকে,
তারপর ওই ও আমার ওখানে ডিল হইতো, ওনারা ডিল করতো না, ডিল করতো আমার কাছে টাকাটা দিয়ে দিত, আমার কইতো শোন এই লোকটা আইবে তো টাকাটা দিবি, প্যাকেটটা রেখে দিবি। তো আমি প্রথম প্রথম জানতাম না, ঠিক আছে, পরে আস্তে আস্তে একদিন করলাম,
টাকা আপনাকে দিয়ে যেত,
আমি
আমি
রেখে দিতাম দোকানে, যেহেতু আমার দোকানে কুকারিস আইটেম, পুলিশ রেড পড়লে আমার দোকান চেক করবে না, কারণ আমার দোকানে 1000 আইটেম আছে, এতগুলো মাল চেক করা সম্ভব না, আর কেউ বিশ্বাসও করবে না যেখানে এইগুলো হইতে পারে, ঠিক আছে। তো আমার দোকানে যখন এইগুলো হইতো, আমি আবার কি করতাম, বড় বড় পোটলাইনে রাইস কুকার থাকতো, রাইস কুকারের ভিতরে ঢুকে রাখতাম, যে কেউ চেক করতো না তো সমস্যা নেই, আমার তো সমস্যা হইতেছে না, আমি আগে লাগে ভালো সম্পর্ক হইতেছে আমার লগের লাগে, ঠিক আছে। আমি আরো দেখা যাইতেছে, আমি একদিন কি গেলাম, মানে এর কারণে আমি খুলে দেখলাম প্যাকেটগুলো, যে প্যাকেটগুলো কি, আমি প্যাকেটগুলো দেওয়ার পরে ইয়াবার প্যাকেট অনেকগুলা, মানে 5 লাখ টাকা ইয়াবা, তো অনেক টাকার ইয়াবা। তো আমি দেখি, আমি ওদিনকে কই ভাই এগুলো কি, আমি জিগে আমি বলি না জিগে, কয় এগুলো কি, তোর আমি পরে বল, মানে পরে হ্যাঁ সন্ধ্যা সময় আসে, আসে পরে আমার 5000 টাকা দেয় আমার হাতে, এটা তুই ভাঙিস, আর শোন এগুলো মাঝে মাঝে এরকম হইবে, তুই খেলে এগুলো শুধু রাখবি আর কিছু না, তো কোনো সমস্যাই হবে না।
এই কথাটা আপনাকে কে বলছে?
মানে ওই এলাকার বড় ভাই,
ওকে,
হ্যাঁ বলতেছে। তো আমি উনি আবার আমার দোকান কাস্টমার ছিল, আমার দোকান আসতে যাইতো মাল জিনিস কিন্তু, ঠিক আছে। তো এদিকে হ্যাঁ প্রতিদিন রেগুলার হ্যাঁ মাল আসতো যাইতো, আমি এগুলো করতাম, দেখা যায় একদিন পরপর ওই এলাকায় রেড করে, বেশি রেড করার কারণে আমার পুলিশ আমার দোকানে থামিয়ে ঘুরে যেত, মানে একসাথে 100 পুলিশ ঢুকলো আমার দোকানে থামিয়ে দিয়ে গেল, অন্য সব দোকান চেক করতো আমার দোকান চেক করতো না, মানে ও দেখতেছে কুকারি আইটেম এই জায়গায় কি আর হইব, ঠিক আছে, কখনো চেক করে না। পরে এইভাবে আমি এদিকে, তো এই মেয়েটার সাথে আমি রেগুলার ওই রিলেশনটা যাইতেই আছি, প্রতিদিন যাইতে আসি, একদিন এরকম যাই যেতে একদিন আমার ওয়াইফ বলতেছে কি যে আমি আমার বাপের বাড়ি যাব দুদিন বেড়াইতে, ঠিক আছে। তো আমি আমিও জানি না ওর ভিতরে কি আছে, তো দুদিনের কথা কই আহে। আর পরে আমি একদিন, তো ওদিনকে সন্ধ্যার সময় সন্ধ্যার টাইম ছিল আমি মেয়েটারে নিয়ে যাবো ওর বাসায় যাবো, মানে ওই ছেলেটা বাসায় যাবো। তো আমি বাসায় গিয়ে বসে রয়েছি, ছেলেটার ইয়াবা দিচ্ছি, ওই কিন ওই খাইয়া ওই বেরোয় গেছে তালামাইরা, ও বেরোয় গেছে। তো ছেলেটা বাসা ছিল আবার ফ্ল্যাটে, যে কেউ দেখেও না ফ্ল্যাটে, তো ঢুকলে কেউ কেউ দেখে না, ঠিক আছে। তো আমি যখন ওইটা যে বসে ফোন দিতেছি, ওই কাকি আমি আসতেছি তুমি দাঁড়াও, ঠিক আছে, ও কিছু পর কাকি কয় একটু পরে আসি, আমি সমস্যা আছে কয়েকি, ওই যে তোমাদের ওই দোকানে যে জব করতো একটা মেয়ে আছে, তো ও আমরা দেখছি বেরোলে সমস্যা হতে পারে। আমি বলছি ঠিক আছে একটু পরেই বেরো, যেহেতু আর এলাকার, তো আর আবার চিন অলাগে আবার একটু এলাকার চিনতেই পারে। তো আমি পরে কই আচ্ছা ঠিক আছে একটু পরে বেরো, আধা ঘন্টা পর বেরোইলো, বেরোনোর পর আমার ওদিকে যে আমার ওয়াইফ আর ওই মাইয়ারা আর ওই হুজুর আমার দোকান যে হুজুরটা নিছি, হ্যারা যে আমার এইগুলো ধরার জন্য হাতে নাতে দেওয়ার জন্য যে এসে বসে রয়েছে আমি জানতাম না,
ঠিক আছে।
আমি আমি তো আর ভালো মনে নিলাম, আমার সাথে ওখানে হয়, হওয়ার পরে আমি বেরোই বেরোনোর পরে আমি দোকানে আসি, আসার পরে আমার ওয়াইফ আসে, আইসে আমার আইসে কলার ধরে, কলার ধরে এসে আমার থাপ্পড় দেয়, কতগুলো অনেকগুলো থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পর আমি আমি মানে পুরো বক হয়ে গেছে, কিভাবে তুমি অর্থাৎ দোকানে কাস্টমার ভরা, ঠিক আছে, আমি বসে রয়েছি সেলসম্যান দেখাইতেছে তখন কাস্টমার ভরা, দয়া মার দিয়ে কি হেরা বাইরে গেছে, মেয়েরা আছে কয়েকটা মেয়ে কাস্টমার আছে আর দেখে তাকাই দিচ্ছে, এখন ওরা বেরোয় গেছে, সবাই বেরোয় গেছে, এখন আমার আইসে বলে মানে বকা দিতেছে, মানে বাপ মা দিলে বকা দিতেছে তুই কই গেছিলি এরকম। আমি কিছু কই গেছি, আমি একটু কাঁদে গেছিলাম, কয় তুই কোন মানে মানে ওরা নিয়ে অনেক উল্টো বলার কথা বলছিস, তুই কোন কাল লাগে থাই কে সুস, ঠিক আছে, আমি সব জানি না তুই কি মনে করছিলি, সব এই খবর লো লেগে আমি তোর এই হাতে হাতে ধরলে গেছি, খালি তোর কপাল বলে যে তোর বাসার আমি মানে তুই আজকে যাস না এটা আমি জানি, কিন্তু আমার হয়েছে এটা জানে না, ঠিক আছে। তো ওদিনকে ওই মায়ের বাসায় গেছে, বাসা যাই তো মায়ের ইচ্ছা মতো মারছে, মায়ের ওরা হাত পা ফাটাই লাইছে, মানে কি অবস্থা, মানে ওর ফ্যামিলি অবস্থা ভালো, ওর সাহস আছে বেশি, আমার একটু সাহস বেশি, ঠিক আছে। তো ওর কি করতো, মায়ের আর মারছে, জন্মের মনে মারছে, মানে এতটা মারছে, ওরা মারা পর এলাকার লোকজন তাকাই রয়েছে, আমার ইয়ে মারতেছে অফিসে দোকানে আসা, দোকানে মারতেছে লোকজন তাকাই রয়েছে, কি ব্যাপার মেয়ে দেবে হাত দিতেছে ঘটনাটা কি, মেয়েরা কেটা। পরে আমার দোকানের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, একটা কাপড়ের দোকান ছিল, একটা মহিলা বসতো, হ্যাঁ বলতেছে ওর ওয়াইফ ওর তো সমস্যা, উনি আবার কি করছে আমার ওয়াইফ একটা বুঝাইতেছে, বোঝানোর জন্য জিলপার নিয়ে আসলো, ও তো মানতেছে না, মানে এতদিনের রিলেশন ছিল, আমি কত ছোটকালে বিয়ে করছি, আমার বিয়ের বয়স যেতে 8 বছর, তাহলে অনেক ছোটকালের বিয়ে করেছে, আর বয়স তখন 13 বছর থাকতে বিয়ে করছে আমার, ঠিক আছে, তো আমি কেমনি এগুলো করলো কেমনি, ঠিক আছে, হয়তো মায়ের মারতেছে, ও তো পুরো শেষ। আমি কি করলাম, আমি আইয়া পড়লাম, তারপর আবার আমার ডাইকে নিল, নেওয়ার পর আমার ওই জিলপার বইয়া আমার কলার ধরলো, আমার ওয়াইফ কলার ধরে আমার সেই মায়ের মায়ের এত মার দিছে, মানে ওরও মারতেছে আমার মারতেছে, ওর ফোন ফালাই দেয়, আমার ফোন ভাঙিয়ে ফেলাইতেছে, মানে ও আমার সাথে থাকবে না, মানে কি করবো,
ওই মেয়েটাকেও মারতেছে,
হ্যাঁ মেয়েটারও মারতেছে,
সম্পর্কের মধ্যে আপনি আছেন, তখন আপনি ড্রাগও নেন, ইয়াবা নেন,
না ইয়াবা সারা আমি মানে গাঁজা আর বারে রেগুলার,
গাঁজা আর কি,
গাঁজা আর আপনি বারে এতাম বিয়ার টিয়ার মতো খেতাম,
আচ্ছা এগুলো আপনি রেগুলার নিতেছেন, আর আপনি মেয়েদের সঙ্গে সব সম্পর্কে যাচ্ছেন, ওকে, তারপর,
হ্যাঁ তারপর আমি যখন ওই মারতাছি তখন আমি দোকানে এসে পড়ি, ওরে আবার দোকান আর বাসা ওই মেয়েটারে আবার বাসা পাড়াই দেয়, ঠিক আছে, আমার ওয়াইফ কি আবার দোকান আসলে, মানে ওর মাথা ঠিক নেই কি করবে, আসে আবার আমার দোকানে ওই মারতাছে, মানে ওর শান্তি হইতেছে নয়, ও আমার মায়েরা ওর আমি কি করলাম ওই দোকানে ভিতরে আর একটা লাত্তি মারলাম, ওর সিজারে বাচ্চা হয়েছে, ওর পেট পাশে লাত্তি দেওয়ার পর এর আগে অনেক মারছিলাম, অনেক মারছি, মানে আমার লাইফে মনে হয় আমি বেশি মারলে আমি ওরাই মারছি, কত কথা গা তুলি, মানে ওই একটু কথা বলি আমার মাথা গরম হয়ে যায়, আমি কি করতাম আমার মোবাইল ভেঙে ফেলাই, এই গতকালকার লাগে একটু ঝগড়া হয়েছে আমি মোবাইল ভেঙে ফেলেছি আমার, ঠিক আছে, মানে এমন হইতেছে, মানে কত কত আমার রাগ উঠে যাচ্ছে আমার, আমি পরে আমি কি করলাম ওই মায়ের
বাসা
গেছে বাইরে, মানে দরজার সামনে দাঁড়ানো ছিল আমার কাছে, তুই বাইরে মানে আমার বকা দিতেছে তুই বাইরে, তোর মায়ের বাসা দাম তোর আজকে বিয়ে দিন, আমি বলছি তুই যা আমি বকা দিতেছি, আর বাপমা ছিল আমি বকা দিতেছি, দেওয়ার পর ওরা লাঠি ডজন মারি নিচে পইরা যায়, পয়ে যাবো আন্টি উড়ায়, উড়ানোর পর দাঁড়াইতে পারে না, খুব ব্যথা পায় পেটে, সিজারে বাস হয়েছে, তো তো ব্যথা পাওয়ার পর ও ওখান থেকে মানে আসতে গেলে রিক্সা উড়াই দেয়, ও যাইবে না, ও তারপর ওই জায়গায় বসে আন্টির ওই জায়গায় বসলো ওই মানে পাশের দোকানে, হ্যাঁ ওই জায়গায় একটু বসলো, বসার পরে একটু জানিয়ে হয়েছে আবার মায়ের বাসে গেছে, মায়ের বাসে গিয়ে ওরা টাইনে নিয়ে এসে তোর আজকে লাগে বিয়ে দিব, ঠিক আছে, মায়ের আবার মারতেছে, ও ঠিক হইতেছে না, পরে এলাকার কয়েকজন লোকজন আছে বুঝাইতে সরে যে তুই একটা কাম কর দেখ এত পাগলামি করিস না তুই বাসায় জায়গা, তারপরে পরে মানে আমি কি করলাম আমি আমার ওয়াইফে আর হাত ধরে লইয়া আর বাসায় গেলাম, আমার বাপমার বাসায় যাইতেছে, ও আমার রাস্তা মার লাগে গালাগালি করতেছে আমার, আমার আগ উঠে যাইতেছে, আমার বাপমা তুলে বকা দিতেছিস তুই তো কত বড় সাহস, আমি রাস্তা বেয়ে মারতেছি না, রাস্তা বেয়ে যদি আর মারি তাহলে পাবলিক আমার মারবে, এই যেটা মারগে আমি হাত দিতেছি, তখন আর বাসার সিপাই ঢুকলো, আমি কি করলাম ওরে আবার এমন মার দিতে শুরু করলাম, আবার ওর প্যাডে লাথি লাগছে একটা, তখন আমার শু পরা ছিল, ওর সিজার বাস্তে এমন জায়গায় লাথি পরে মানে ডাক্তার দেখা লাগছিল, পরে সমস্যা হয়েছিল ওর, ঠিক আছে, ওই এখন কাশি নিতে পারছ, এখন পর্যন্ত ওই কাশি নিতে কাশি দিতে পারে না, জোরে যেটা কাশি দিম ওই ব্যাধার কারণে, ঠিক আছে, পরে ও ওখানে ও চুপই থাকে, মানে যখন লাথিটা মারছে 5 মিনিট চুপই থাকে, আমি মনে করছি হয়তো মরে গেছে, এমন দিয়ে না নিঃশ্বাস নিতেছে কিন্তু চুপ হয়ে গেছে, পরে যখন উস ফেরে তখন চিল্লানি মারে, চিল্লানি মারার কারণে আর বাপমা আর ভাই সবাই বাইরে আসে বাসার থেকে, বেরোনোর পর আমার বাসা নিয়ে যায়, যাওয়ার পর আমার বাসা আবার গালাগালি করে আবার আমার কলার ধরে মারতেছে, তখন আমার আমার মাথা গেছে গরমে আমার মায়ের গালাগালি করতেছে, তখন কি করলাম আর বাপমার সামনে আবার ওরা আবার মারা শুরু করলাম, মানে মায়ের থামাইতেছি না, এখন আর মার মায়ের মায়ের না দেখে আমারও কি করছে ওই যে আমার রুটি বেলি বেলই আছে না, হ্যাঁ ওড়িতে আমার বাইরে যেতেছে সমানে, ঠিক আছে, পিছনতে সমানে বাইরে যেতেছে, হ্যাঁ মায়ের গা দিতেছে আমি এখন সানবে এখন তো কষ্ট লাগবে অবশ্যই, ঠিক আছে, ই করতেছে এরা, হ্যাঁ আবার মারতেছে,
আপনি আপনার বউকে মারতেছে, সবাই মিলে আপনাকে
আমার মারতেছে, হ্যাঁ হ্যাঁ কষে আমার হ্যাঁ ছানবে, আর মায়া মারতেছি না, তারা তো অবশ্যই মারবে। মারার কারণে পরে আমি কি করলাম, ওখান থেকে আমার আত্মীয় স্বজন সবাই খবর দিল, আমার আটকাই রেখে আমার বাইরে দিবে না, খবর দিল, আমার বাপ মা এলো, আমার মামা এলো, তারপরে আমার মামাই আমার মারলো, মারার পরে ঠিক আছে ওই এখানে থাকুক কয়েকদিন, পরে আমরা ওরে নিয়ে যাবো, ঠিক আছে। পরে আমার বউ যায় না, যায় না, ওই পরের দিন থেকে ওই নেশার ট্যাবলেট খায়, এত ঘুমের ট্যাবলেট খায়, খাওয়ার পর ওই পুরা উশৃঙ্খল হয়ে যায়গা, মানে ও কাপড় চাপড় ঠিক থাকে না, ওই পাগল হয়ে যায়গা, পুরা ঘুমের ট্যাবলেট এতগুলো খায়, মানে ডাক্তারও যে কিভাবে দিত আমি জানি না, ডাক্তার যখন গিয়ে ঘুমের ট্যাবলেট লইতো, মানে একসাথে চার পাতা পাঁচ পাতা নিত, ঠিক আছে, ওই মেয়েরও নিয়ে সাথে একসাথে মিলে খাইতো, খাইয়ে আমার বাসায় যাইতো, আমার বাসায় গিয়ে আমার জিনিস ভাঙতো, আমার দোকানে হিসেবে ঝামেলা করতো, আমি কি করতাম ওই ঝামেলা দিকে আমি কি করলাম, আমি ওই দোকানে ওদের ওই মাসে আবার ভাড়া উড়াইছি, ভাড়া উড়াইয়া আমি আবার ওদিনকে মনে হয় দশটা রুমে ভাড়া দিই না দিয়ে আমি কি করছি ওই ভাড়ার টাকা লইয়া আমি গেছি আবার জালুঘাটি, ঠিক আছে, জালুঘাটি যাওয়ার পরে তো আমি আবার ওখানে আমার মানে আমার তো খবর নেই, এখন শুনতেছি ও বলে আরো বেশি উশৃঙ্খল হয়ে গেছে গা, ঠিক আছে, এতটা হয়ে গেছে গা যে বলার মতো না, মানে এলাকায় দৌ দৌ করতেছে ঠিক নাই গা, মানে পাগল হয়ে গেছে গা। পরে ওরা করলো কি ঢাকা মেডিকেলে ভর্তি করলো, মেডিকেলে ভর্তি করবো, হ্যাঁ মেডিকেলে ভর্তি করবো, পাগলামি করে ডাক্তারকে গায়ে হাত দেয়, মানে চিলে চিলে করে, মানে ঘুম ট্যাবলেট ও বেশি খেয়ে লাইছে, তো মানে ঘুম ট্যাবলেট খাওয়ার কারণে ওই দাদা পাশে তো পিছনে আছে, তাই তো সমস্যা হইতে পারে, চিলে চিলি করে গালাগালি করে, দাদা ডাক্তার এলে ডাক্তারকে গালাগালি করে গায়ে হাত তুলতেছে, মানে পাগল হয়ে গেছে। তো পরে রাত্রেবেলা আমার ঠান্ডা মাথায় ফোন দিছে, ফোন দিয়ে তুমি আমি হসপিটালে ভর্তি, কান্তা স্যার কইতেছে তুমি আমার একটু দেখতে আইলে না, আমি মরে যাবো গা, তারপর তুমি ভালো থাকবা, ভালো থাইকো, ঠিক আছে, আমার পোলা দুটাটা দেখো তুমি, এমন করতেছে। তো আমার না খুব খারাপ লাগলো যে ও এখন ঠান্ডা হয়ে কথাগুলো, তার মনে মনে ঠিক হয়ে গেছে। আমি আবার আইলাম, আয়া ঢাকা মেরিয়ে গেলে দেখতে গেছি, যাওয়ার পর আবার এই কলার দুইটা আবার বকাবকি শুরু, চিল্লা চিল্লি শুরু, আমি গেলাম সবার সামনে চিলে চিলি করতেছে, কলার ধরছে মারতেছে, আমি গেলাম রাগ করে আবার আয়া পড়লাম। তারপরে ওরে বড় ডাক্তার আইসে দেখার জন্য, আর ডাক্তারের গায়ে হাত দিয়েছে, তারপর ডাক্তারের হারে আর রাখবে না, হসপিটালে বের করে দিছে, দেওয়ার পরে সিএনজি নিয়েছে, সিএনজিতে নেওয়ার পরে ও সিএনজিতে উঠবে কি, ও দৌড় দিয়ে নামে গেছে, দৌড়াইতেছে রাস্তার ভিতরে, ঠিক আছে, দৌড়ানোর পর ও এরকম আর বাসা আসে, আসার পর বাপ মারে বাঁধছে, বাইন ধরে মারতেছে, হয়তো এগুলো কলে তোরে পাবনায় দিমু, পাবনায় দিমু, তারপর তো ভালো লাগবে, ঠিক আছে, ওরে এমন করে আরে খাওয়াইতেছে, মানে ওর ওই ট্যাবলেটের ইরা কাটে না, ঠিক আছে, মানে ডাক্তার যেটুকু করে ওয়াশ করছে তারপরে খারে না, ও ভাত খায় না কিছু, ও খালি ট্যাবলেট খাওয়ার উপরে আছে, পরে আরে খাওয়াই, হ্যাঁ খাওয়ার পরে ওরে খাওয়াইতেছে, আর বাপে জোর করে তুই যদি না খাস আমরা কেউ খাবো না, তো ওর বাপে ওরে খাওয়াইতেছে, খাওয়ানোর পরে একটু যখন ঠান্ডা হয়, তো কিছুদিন পর আমি দেখতেছি যে ওরে না আনলে হইতেছে না, আমিও থাকতে পারতেছি না, মানে ওরে খুব ভালোবাসতাম, কম বয়সে যে বিয়ে করছি, তো আমি আবার কি করলাম ওরে মানে ওই আসতে চাইবে না যেহেতু, আমি আরো তাবিজ করলাম, তাবিজ করে আসলে এগুলো বিশ্বাস করে আমিও করতাম না, আমার মা বলছিল, আমি মার কথা শুনি আমি এইগুলো করি, করার পরে দেখি এক সপ্তাহ পরেই ওই আসছে, আসার পরে আমরা ভালোই চলতেছি, এরকম করতে করতে ভালোই চলতেছি, ঠিক আছে, চলার পরে আমি মানে আমার মাথায়
মেয়েটা সম্পর্কে কি হলো,
কোনটা
যে মেয়েটা আপনার সঙ্গে সংসার করতে চাচ্ছিল, যাকে নিয়ে এত ঝামেলা, সে মেয়েটা
ওইটা, হ্যাঁ ওরা তো আর মার দিছি, মার দেওয়ার পর আমি এই এলাকার ভিতরে ঝামেলা করে ফেলাই, ওরে নিয়ে ওর এলাকায় রাখবো না, যেহেতু আমি এলাকা সবার সাথে মিচ্ছি না, তো ওর বাপ মারে খবর দিচ্ছে, ওই আবার নেশা করে কি করে ওই পাগলামি করতেছে, আমার অফিসের সামনে যায় অজ্ঞান হয়ে পড়ে, তারপর কি করলো আমার এলাকায় বড় বেগে বলি, আর আবার কেলাবে বলে, কেলাবে ওই এলাকা থেকে বার করে দেয়, ওরে বাড়ি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এখন বর্তমানে বাইরে আছে, ও সুইজার থাকে এখন, ঠিক আছে। পরে আমার ওয়াইফের এইটা পরে আমি যখন ওই আসে, আমি ওইখানে মনে হয় অনেক ছয় মাস ভালো ছিলাম, থাকার পর আমি যখন এই দোকানে জব করতেছি, দোকানে জব করার অবস্থায় ওই দেয়ার বাসায় আমি পরে এগুলো নিয়ে যাইতাম, ওর আমি একদিন মানে ও আমার কাছে একদিন কি করতো ওইটা ওই যে ওর সাথে ওই যে মেয়ের ওর বাসায় নিয়ে যাইতাম, ওইগুলোর জন্য আমার ব্ল্যাকমেল করতেছে, টাকা চাই আমার কাছে, হ্যাঁ শুধু ওই দেয়ারে যে আমার দেয়ারের সাথে আমার ওয়াইফের সাথে জানাজানি হয়েছে, শুধু আমি ওরে নিছি, আর জায়গা নিছি সবার, আমি আবাসিক হোটেল নিয়ে গেছি। পরে আমি যখন নিয়ে আসি, মানে আমি ওই ছেলেটা আমার বলে ভাই এমন এমন আপনি তো প্রতিদিন নিয়ে আসতেন, তো ওই এলাকার লোকজনে দেখছে, তো আপনি ওরা কইছে কিছু টাকা ওরা চাইতেছে, আর ও তো জানে যে আমার এলাকার সবাই আমার চিনে, ঠিক আছে, তো আমি কই আচ্ছা ঠিক আছে আমি দেখবো, মানে আমি আসতে আসি, তুমি উপস্থিত বসে এই দোকানে বসে আমার, ওই আসা আসার পরে ওই আবার নেশা করতো, তো আমি আমার ওই পোলাপাইন খবর দিলাম, কই আয় আজকে গাঁজা খাম সব মিললা, তো ওরে কি করলাম ভালো হাসি এবং কিছু ওরে নিয়ে গেলাম ছাদে, নিয়ে গিয়ে ওরে গাঁজা খাওয়াইলাম, ইচ্ছা মতন গাঁজা খাওয়াইলাম, খাওয়ার পর ওরা তো সমানে মারতেছে, আমি দোকানে আমি খাইয়ে নিচে নামছি, আর আমি কই ওরে এমন মারা মারবে জীবনে জানি নাম এইটা বুঝতে না পারে যে মাইটটা, পরে ও এত মারছে, ওরে মারতে মারতে ওরে মানে ছাইট নিয়ে গেছে, পরে আমার খবর দিচ্ছে ভাই আনা মারছি না আপনি যা করে করে। তারপর আমি ওরা ছাদে নিয়ে ওরা তো মারা শেষ, আমি আমি গেছি, আমি পুরো নেশা অবস্থায় ওর এটা লাতি মানার সময় ও মানে এমন অবস্থা বসা ছিল পুজো যাওয়া অবস্থা ওই ছেলেটাকে মানে যে যার বাসায় গেছি ও আমার কাছে টাকা চাইছে, ওরে আমার প্ল্যান ছিল ওরে আমি মারমো আমার কাছে টাকা চাইলো। তারপরে এটা ওরে মারার পর আমি আশা পড়ি, আশা পরে এটা কিছুদিন চলে, চলার পরে আমার ওই যে আমার ছোট ভাই যে স্কুলে পড়তো ওই যেটা প্রথম বলছিলাম ওই ওখানে ওই মেয়ের সাথে আবার আমি যোগাযোগ করার চেষ্টা করি, করার পরে ওই মেয়ের সাথে আবার নতুন
ওই
মেয়েটার সাথে আমি আবার যোগাযোগ করতেছি পর এখন ওই মেয়ের সাথে যোগাযোগ করার পর মানে এক মাস যায় আর মধ্যে ওর সাথে আমি দেখা করি, মিট করি, কথা বলি, ঠিক আছে মানে আমার নতুন করে ভালো সম্পর্ক। এখন আমি ওর সাথে যেদিনকে আমি ভালো করে একটা কথা বলছি মিট করছি ওদিনকে আমি বাসায় শুনি আমার ছোট ছেলে অসুস্থ, আমার ওদিন একদিন ওর সাথে আমি দেখা যাইতেছে আমি ওর কাছে আমি প্রথম টাকা দিতে চাইতো না, আমি কইতাম কি দেখো আমি আজকে বেতন পেয়েছি আসলে আমার মানি ব্যাগটা হারাই গেছে গা হয়তো চিন্তা করে নিয়ে গেছে আমি এখন বাসায় যাবো কি কম বাপ মানে কি বলবো ছোট করে সাইকেল কিনে দেওয়ার কথা ছিল, ঠিক আছে তো ওই কইয়া আর আমি কইতাম কি আমার কিছু টাকা দেবা পরে আমি তোমার দিয়ে দিব, ও করতে কি আমার সত্যি সত্যি দিয়ে দিত, ও আবার এক জায়গায় চাই করতো তো আবার আমার ডলার দিত $100 বা $200 দিত আমি ও আবার ভাঙাই দেবো না ও যেখানে চাই করতো ওই মালিকটা ছিল আবার বাহিরের তো ওরে ওই আবার ডলার লইত আমি এবার ওই ও আমার টাকাটা দিত তো আমি ডলার তখন ভাঙাইতে পারতাম না যে করোনা কর টাকা তো আমি ওদিনকে আমার $100 দেওয়ার পর আমি ওনার ৭-৮ হাজার টাকা পাই প্রথম পাওয়ার পর আমার তুমি কয় টাকা পাইছো আমি কইছি দিস অল্প টাকাই কত ২-৩ হাজার টাকা দিছি তো আমি কই আমি বুঝছি তো আমার চেক করতেছে আমি কইছি না আসলে ৭-৮ হাজার টাকা দিছি আচ্ছা ঠিক আছে তুমি এটা খরচ করো আর যা যদি থাকে তো থাকো না থাকলে তুমি আবার লাগলে বইলো ঠিক আছে ও আর তুমি
হ্যাঁ অ্যাফেয়ার
ছিল আগে ছিল পরে আমি ওই বন্ধ করার পর আবার নতুন করে শুরু করলাম পরে একদিন ওর কাছ থেকে রেগুলার এমন চলতেই আছে আমার আর আমি ওর মিথ্যে কথা বলতে আছি আর আমি বিয়ে করবো আর আমি কই কাজে বসে নিয়ে যাবো চলো কাজে বসে যাবো আজকে বিয়ে করবো ও মনে করছে সত্যি সত্যি মানে বিয়ে করবো ও আবার কইতেছে আমার বাপ মার পারমিশন নেওয়া লাগবে নাহলে আমি বিয়ে করতে পারবো না
কত টাকা নিয়েছেন
৩ লাখ টাকা
কোন জীবন যাপন করছে সেটাতে আমরা আসতে চাই ও আদৌ এগুলো ছেড়েছে কিনা ড্রাগের নেশা মেয়েদের প্রতি অনৈতিক ভাবে নেশা একই সাথে চুরির নেশা একটা মিডিয়াতে গিয়ে ভাওতাবাজি আপনারা ওই মিডিয়া সম্পর্কে জানলেন সেখানে জড়িয়ে যাওয়া মানে কোনো কিছু বাদ নাই ওর জীবনে কিন্তু একটা বড় ইনফরমেশন যেটা সেটা হচ্ছে যে বিয়ে করার জন্য এই যে কন্যা প্রবাসী বিদেশে থাকেন এবং এখানে গিয়ে আপনার আর্থিক লেনদেন করে বিয়ে করতে হয় এটা যে মানে কত রকমের ভাওতাবাজি হতে পারে সেই জায়গাটা থেকে আপনাদের সচেতন হবার জায়গা আজকের এই সিক্রেটস ছিল সেটাকে আপনাদের লেসন হিসেবে নিতে হবে।
তারপরে একদিন ও আমার বলতেছে যে আমি বাড়ি যাবো ও এখানে বসুন্ধরা চাই করতো ও একটা হাউসে যাই করতো বসুন্ধরা না আপনার এটা গুলশানে পড়ছে ও চাই করতো হাউসে যাই করতো ও কয়েক বাড়ি যাবো তাই আমি ওর সাথে গেলাম ওরে আমি দিয়ে আসার জন্য নেত্রকোনা গেলাম যার পরে ওদিনকে আমি একদিন আগে যাই ওরে একদিন আগে ছুটি নিয়ে একদিন আগে যাই এখানে যাই আমার ওই গাজীপুর যাই গাজীপুর ওদিক দিয়ে যেহেতু নেত্রকোনা যাই তো গাজীপুর আমাদের কিছু ফ্রেন্ড ছিল ওরে বললে আমি একটা হোটেল ভাড়া নেই একটা আবেশ থাকার জন্য হোটেল ভাড়া নেই দিনের বেলা সকালবেলা যাই তো আমরা সারাদিন থাকি রাত্রেবেলা থাকি পরের দিন সারাদিন থাকি সন্ধ্যার সময় বেরোই ঠিক আছে ওদিনকে আমি ওর কাছ থেকে ওদিনকে আমি ২০০০০ টাকা রাখি ওর বলি যে আমার কিছু টাকা দরকার তুমি তো আনলে চলো তোমার যদি বিশেষ না চলো আমি কাজে বিশেষ আজকে বিয়ে করুম ও কি না তুমি আমার বাপার সাথে কথা বলবা তুমি আমার বাসায় যাবা তারপর আমি তোমার বিয়ে করুম ঠিক আছে তো আমি আর তাই না আদরে লয়ে যেতাম যে চলো কাজে বিশেষ নিয়ে যাবো আমি আজকে বিয়ে করুম আমি তো তোমার দূরে রেখে
থাকতে
বিশ্বাস করতে পারে তো আমি আবার এইগুলো আর করতে পারি তো ও কয় না আমার বাপমার সাথে আগে কথা বলবো আমি তারপরে তোমার কথা বললাম তো আমার ওই মনে টাকাটা দিত যে হয়তো সত্যি সত্যি হইতেও পারে করতেও পারে ঠিক আছে আমার টাকা দিত এমন করতে তো আমি যখন টাকা দিতাম তখন আমার টাকা দিত ফোনে আমি আর আমি যদি ফোন দিতাম ও আমার ফোন ব্যাক করে আমার ফোন কল করতো আবার যদি আমার মোবাইলে ব্যালেন্স নেই আমার মোবাইলে ৫০ টাকা দিত ও ৫০ টাকা বদলে আমার ৫০০ টাকা পাড়াই দিত আমি কই আমার আজকে ৫০০০ টাকা লাগবে ওকে করতো আমার ১০০০০ টাকা পাড়াই দিত ঠিক আছে এমন করে টাকা পাড়াই দিয়েছে মানে ওর টাকা যে কোন জায়গা থেকে আনতো আছে এটা আমি কোনো সময় জানা চিন্তা করি না যে না আমার জানা দরকার আমি তো টাকা পাইতেছি ও কিভাবে আনে সেটা আমার জানা দরকার নেই আমি এখন পর্যন্ত জানি যে কিভাবে টাকা পায় ঠিক আছে তো করতে করতে এক সময় দেখতেছি অতিরিক্ত হয়ে যেতেছে পরে ওর সাথে ফিজিক্যালিটা বেশি হয়ে গেছে গা পরে ওর প্রেগনেন্ট হয়ে যায়
যা অনৈতিক সম্পর্ক বলেন ফিজিক্যালি বলেন না বলেন ও কনসেপ্ট করে বুঝায় বলেন এইট পার্ট ক্লোজ
জি এটা অনৈতিক কার সাথে গাড়ি লিপ্ত হই পরে ইয়ে হয় প্রেগনেন্ট হয় পরে আমি একটা ঝামেলায় পড়ে যাই, ওয়াই পুরো চাপ দেয় আমারে, আর বাসায় যাওয়ার জন্য ওয়াই একটা ঝামেলা করবো যে তাই আমার এলাকা চিনে। তো আমি ওরা অনেক টিকুস মিকুস করি, আর হাত পা ধরি, কই দেখো এগুলো করার দরকার নাই, তুমি একটা কাজ করো, অ্যাবর্শন করো, আমি টাকা দিতেছি, কয়ে তুমি আমার কি টাকা দেবা, আমি আমার টাকা দিয়ে তুমি চলো, তা তোমার কাছে আমি টাকা নিয়ে অ্যাবর্শন করাম, আমি কলাম আমি কম, কিন্তু আমি অ্যাবর্শন করাম না, তুমি আমার বিয়ে করবা কিনে রাখো, আমাকে দেখে এগুলো করো না, ঠিক আছে। পরে ওয়াই করতে চায় না, তারপর ওরা সামনে নিয়ে আনি, অনেক বুঝাই, আমার বন্ধুরা বুঝায়, বুঝানোর পরে আমি ওরে অ্যাবর্শন করাই, ঠিক আছে, করতে চায় না, তাও অনেক জোর করে কান্দাগাড়ি করে, ঠিক আছে। তারপর অ্যাবর্শন করে, অ্যাবর্শন করানোর পর আমি যে ওরে ওই গেছে ওর বাড়ি পড়াই দিছি, বাড়ি পড়ানোর পর ওর বাপ মা একটু বুঝতে পারছে যে একটা সমস্যা হয়েছে, যে তো অসুস্থ হয়েছে, একটু সমস্যা হয়েছে, হসপিটালে ছিল, এটা বুঝতে তারপরও বুঝাইতে দেয় না যে সমস্যাটা বুঝে নেয়। তো আমি আশা পাই আমি সিম চেঞ্জ করে ফেলাই আমার কাছে, এখন বর্তমানে আমার কাছে সিম আছে মনে হয় 15টা সিম আছে এখন, এখন পর্যন্ত
এখনো 15টা
সিম আছে।
15টাকে আপনার নামে রেজিস্ট্রেশন করা,
তখন রেজিস্ট্রেশন ছিল না, এখন
সব রেজিস্ট্রেশন করা, কিন্তু এটা অকেজ হয়ে গেছে,
চলে না, কিন্তু আছে এগুলো, এখন আমি রেখে দিয়েছি, ঠিক আছে। তো ওর সাথে ওই রেজিস্ট্রেশন ওই পর্যন্ত আমি রাখি, রাখার পর ও তারপর অনেক খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করার পর আমার পায় না, পায় না, পরে এদিকে আমি আমার ফ্যামিলির দিকে একটু মন দিই, মন দেওয়ার পর দেখা যায় আমি আমার বউর সাথে একটু তো সবসময় ঝগড়া লাগিয়ে আছে, আমার বউ সবসময় কথা কথা ওই কথাটা উঠায় যে তুমি মেয়ের সাথে, যেহেতু আমার বউ আমি এতগুলো মেয়ের সাথেই করছি কিচ্ছু জানে না, শুধু ওই একটাই কথা জানে যে ওই মেয়েটার সাথে, একটাই সবসময় দেয় তুমি এগুলো করছো, এখন জানি না কি করতেছো, ঠিক আছে। তো আমি না মানে ও বলতো আর আমার মেজাজ গরম হয়ে যেত, আর আমি ইচ্ছা মতো মারতাম, মানে কিছুদিন আগের কথা বলি, দেখি যে না একেবারে মানে অনেক মারছি, মারার পর বাপ মা আসে, আর বাপ মা এসে ওরে নিয়ে যায়, ঠিক আছে, ওরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমার সাথে পুরো ছাড়াছের অবস্থা, যে আমি যতগুলো ভুল করছি প্রত্যেকটা ভুল, আমার আমার বড় ছেলে আবার ওর বয়স মনে এখন 6.5 বছর হবে, তো অনেক অসুস্থ, মানে আমি এক বছর আমি চাকরি ছিল না, আমি গতকালকে একটা নতুন জব নিয়েছিলাম, আমি কালকে আমার কাছে আমি ওর বাপের বাড়ি যাওয়ার পরে আমি আমার মনে হয় 2 লাখ টাকা দেড় থেকে 2 লাখ টাকা বাকি পড়ে গেছে, মানে আমি ঘরবার দিতে পারতেছি না, মানে ও আসবে না বাসায়, ও থাকবে না, ও আমার সাথে সম্পর্ক রাখবে না, আমার ছোট ছেলে নেওয়া চলে গেছে, ঠিক আছে, ওদেরকে ছোট ছেলে অসুস্থ, এদিকে বড় ছেলে অসুস্থ, আমার বড় ছেলে সবসময় ওই আমার বড় ছেলে স্কুলে ভর্তি করছে, ওই স্কুলে যায় শুয়ে পড়ে, আবার আমার বড় ছেলে যেটা ওই স্কুল অপশন আছে সবাই দেখি কয় কি বাবা আমার বন্ধুরা আছে যে ল্যাপটপ নিয়ে ট্যাপ নিয়ে আসে গেমস খেলে, আমার একটা ট্যাপ কিনে দেবা, তা আমার না এগুলো শুনতে খারাপ লাগতো, যে আমি যদি চাকরি করতাম তাহলে আমার পোলার মেয়েটা অবশ্যই ট্যাপ কিনে দিতাম, কয় তুমি ট্যাপ দেও না আমি মরে যাবো, তোমার ছোট পোলারে দিও, এমন সব বড় পোলার সব বুঝে সব কইতে পারে, মানে খুব পাক না, মানে ডাইরেক্ট কই হেলায় তুমি তোমার ছোট পোলার দিয়ে আমার দেওয়ার দরকার নাই, আমি না থাকলে আবার দিও, ঠিক আছে, এগুলো বলতো আমার সবসময়, মানে প্রত্যেকটা সেকেন্ড আমার বলে, আমি যেন বলি না আমি কালকে যখন আমার এখান থেকে ফোন দেওয়া হয়েছিল আমি কিন্তু প্রথম বাইরে আমি না চেনার একটা ভাঙ ছিলাম, কারণ আমি মানে আমার কাছে কিছু পাওনাদার আছে, মানে ফোন দেওয়া তো ডিস্টার্ব করেই, কারণ আমি এতগুলো টাকা দেনা হয়েছি, মানে প্রথম যখন টাকা ছিল আমি টাকা উড়াইছি খালি, মানে বাতাসের মতন উড়াইছি, টাকা শেষ যখন টাকা নাই তখন মাসে কাছে টাকা পয়সা নিয়ে, মানে চাকরি একটা চাকরির জন্য আমি এক বছর একটা চাকরির জন্য এত জায়গায় টাকা নষ্ট করছি, একটা চাকরি পাই নাই, লাস্টে গতকালকে আমি একটা এক জায়গাটা চাকরির জন্য ই করছিলাম, পরে গতকালকে টিটু করছি, আর আজকে একটু মিথ্যা মানে বলছি যে আমার একটু এক জায়গায় যাবো একটু দরকার, তো আমার ছুটি লাগবো, ঠিক আছে। তো আমার ওই প্রত্যেকটা আমার ছেলেটা আজকে সকালবেলা আসার সময় আমি এখানে আসার সময় দেখেছি অসুস্থ হয়ে স্কুলে যাইতে পারে না, মানে অসুস্থ হয় নাকি রাত্রেবেলা ঘুমাইতে দেয় না, আমার বাপমার সাথে থাকে তো আর হাত পা কামড়ায়, মানে ওর মানে কেমন যে নয় চোখে কম দেখে, ওর শরীর কামড়ায় শুয়ে যাইতেছে, মানে মানে এতটা সমস্যা, আর এদিকে শুনতেছি আমার ছোট ছেলে, ছোট ছেলে জ্বর, ওর ডাক্তার নিয়ে দৌড় দিয়ে কল লাগে, আট দিন হসপিটাল নিয়ে দৌড় দিয়ে কল লাগতেই আছে আমার, মানে রেগুলার চলতেছে আমার, মানে পুরো আমার আমার উপরে না, আমি যতগুলো ভুল করছি সব ভুলেরই পড়ছে কি আমার ছেলের উপরে,
মানে
হ্যাঁ আমি মনে করি যে আমি আমি যদি আমার উপরে পড়তো ছেলে মনে করতাম, এখন আমার আমার ওয়াইফের সাথে এমন একটা সম্পর্ক আছে যে ও মানে আমার সাথে থাকবে না এমন অবস্থায়, ঠিক আছে, ও একটা ছেলের সাথে ও ফেসবুক চালায়, ও একটা ছেলের সাথে যদি মেসেঞ্জারে চ্যাট করে ওর ফ্রেন্ড, আমি জানি ওর ফ্রেন্ড ভালো একটা সম্পর্ক, কিন্তু খারাপ কোনোই না, কিন্তু হাই হ্যালো করে এটা আমার সহ্য হয় না, আমার রাগ ওইটা জায়গা,
ও হাই হ্যালো করে তুমি সহ্য হয় না,
শুধু লেগেছে কি রে তুই কেমন আছিস, আবার লেগেছে ভালো তুই কেমন আছিস, আমার এই তিন মেয়াদ গরম হয়ে গেছে, আমি আবার মারি, মানে আবারও মারি, এই দুদিন আগে মানে ও আর একটা অফিসেরই মানে যেহেতু অফিস তাই করে কথা বলতে হবে,
এখানে যা বলতেছেন সব সত্য বলতেছেন, কিন্তু আপনি কি এটা বুঝেন যে আপনি আপনি বুঝেন না আসলে, আপনাকে বুঝিয়েও কোনো লাভ হবে না, কারণ আপনি এখান থেকে বের হয়ে যাওয়ার পরে যা করার তাই করবেন, আপনি মানসিক ভাবে সুস্থ না, আপনি এটা বুঝেন,
আমি জানি কেন আমি আসলে আমার রাগটা বেশি, আমি আসলে
রাগটা বেশি না, রাগ সবারই বেশি সবারই কম, এটা হচ্ছে যে রাগের যে ব্যাপারটা সেটা আপনার মাথায় বেশি কাজ করতেছে, এবং এটার পেছনে কারণ আছে, আপনি মানসিকভাবে সুস্থ না, আপনার একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত, ভালো একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত, কাউন্সিলিং নেওয়া উচিত, আপনি যে পরিমাণ ড্রাগ নিয়েছেন, আপনি যে পরিমাণ চুরি করেছেন, আপনি যে পরিমাণ অন্যায় কাজ করেছেন, আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন তো, আপনি যেভাবে মেয়েটাকে মারেন, আপনার যদি একটা মেয়ে থাকে এবং সেই মেয়ে যদি পরের ঘরে গিয়ে এরকম ভাবে মার খায়, আপনার কেমন লাগবে বাবা,
সহ্য হবে না, খারাপ লাগবে,
সহ্য হবে না, আপনার যদি দুটো ছেলে বড় হচ্ছে
সেই দুটো ছেলে যদি ভবিষ্যতে জানতে পারে যে তার বাবা এরকম।
আমার ছেলে এখন কি বলে, আমি তো নিশ্চয় করে বাসায় এখন আমি এইগুলো থেকে এক মাস হয়েছে, আমি এইগুলো মানে কোনো ফ্রেন্ডের সাথে কোনো কারোর সাথে যোগাযোগ নেই একদম, মানে আমার সিম চেঞ্জ একদম পুরো নিজের মতন থাকি, ঠিক আছে, মানে বাসা থেকে বেরোই না, এখন নতুন জবে যাই, আইসা বাসায় শুয়ে থাকি। আমার পোলা কয় তুমি নেশা করছো, তুমি একটা নেশা করো, আমার পোলা এইগুলো কয়, আমার পোলা কয় বড় পোলা কয় তুমি নেশা করছো, আমার আম্মু নেশা কর, তুমিও নেশা কর, মানে আবার যারা আমি ওই যে ঘুমের টেবলেট খেয়ে পাগলামি করছে এগুলো তো দেখছে। আর আমার ছেলে দেখা যায় আমি ওইগুলো বাসায় আসলে নেশা করে আসতাম, ও আসলে দেখা যাচ্ছে বিয়ারের গন্ধ পাইতো, তা আমার বাবা জানি কি খাইয়েছে, ঠিক আছে তুমি নেশা করো, তুমি নেশা করো, এগুলো বলে।
তো আপনার কেমন লাগে শুনতে?
খারাপ লাগে, আমার সবচেয়ে বেশি খারাপ লাগে ভাইয়া, যে আমি যখন আমি আমার পোলা এগুলো বলে যে আমার তুমি আমার বাবা নেশা কর নেশা কর, তখন খুব খারাপ লাগে। যে আমার
আপনার কথা শুনে আমরা বুঝতে পারছি আপনি এখনো নেন
না, এখন আমি বর্তমানে শুধু আমি বাদ দিছি এক মাস আছে,
এক মাস বাদ দেওয়াটা কোনো বাদই না। এবং ও যে পরিমাণ নিছে ওকে ওর কথা শুনেই বোঝা যায় যে কতটা মানে ইম্বালেন্স অবস্থায় আছে।
শেষ হয়ে গেল আজকের সিক্রেটস প্রিয় শ্রোতা। যাবার আগে আপনাদেরকে বইয়ের অফারটির কথা আরো একবার মনে করিয়ে দিচ্ছি। আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধে চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে, সেটা হলো বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র দুই দিনের জন্য অফারটি দেবার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরো একবার ওপেন করছি, এখন থেকে শুরু করে আগামী দুই দিন আবার ওই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসেছে আমার জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে, নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না, শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন অ্যাডভান্স অর্ডার ঢাকা সহ সারা বাংলাদেশে। ওকে, এবং একই সাথে বলতে চাই আজকে যে আমাদের এখানে কনফিউজ করলো এবং যে আমাদের অনেকখানি চোখ খুলে দিল যে ম্যারেজ মিডিয়া নিয়ে আসলে আমরা যতটুকু আগাতে চাই সেটা আসলে এই গল্পটা শোনানোর পর বা শোনার পরে আমাদের আসলে ততটুকু আগানো উচিত হবে কিনা, বা যদি আমরা আগাই তাহলে চোখ কান খোলা রেখেই আমাদের মনে হয় আগানো উচিত। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আরজি কিবরিয়া আবারও ফিরে আসব, আর এই অনুষ্ঠানে আসার জন্য আমাদেরকে নক করুন, কারণ আমরা মনে করি আপনার ভুল বলা, আপনার অপরাধ বলা, আপনার নিজেকে দোষী বলা আরেকজনের দোষকে থামিয়ে দেবে। আজকের মতো শুভরাত্রি।
Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.